This track was downloaded from FusionBD.com.
95.4 নিশ্চয়ই অন্ধকারের গল্পের অপেক্ষায় ছিলেন এবং অনির্বাচিত কারণবশত আজকে আমাদের খানিকটা সময় লেগে গেল অনুষ্ঠানটি শুরু করতে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেক কিছুই হয় আমাদের, অনেক সীমাবদ্ধতার মাঝখান থেকে আসলে যেতে হয় এবং অনেক ধরনের আসলে সীমাবদ্ধতাকে অতিক্রম করে এই শহরে আমাদের জীবনযাপন করতে হয়। এবং আপনারা জানেন যে অন্ধকারের গল্প এই অনুষ্ঠানটিতে অন্ধকার জগতে সেই সব গল্পকে আমরা তুলে আনি, তুলে ধরি, যে গল্পগুলো একেবারেই সেই সব জগতে জড়িয়ে থাকা মানুষের মুখ থেকে সরাসরি আমরা শুনতে পাই। এবং তিনি এই স্টুডিওতে সরাসরি বসেই সেই কথাগুলো বলেন, তিনি নিজে উপস্থিত হন এবং কোনো ধরনের রেকর্ডিং কিংবা কোনো ধরনের আমরা এডিট করে কিংবা কোনো ধরনের নাটকীয়তা তৈরি করে অন্ধকারের গল্প আপনাদের সামনে উপস্থাপন করি না। ইভান, সবাইকে স্বাগত জানাচ্ছি অন্ধকারের গল্পে, আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4-এ। এবং আপনাদেরকে বলতে চাই যে খানিকটা সময় আপনাদের কাছে হয়তো আমরা দেরি করে ফেলেছি, সেজন্য আমরা শুরুতেই ক্ষমা প্রার্থী। তবে কথা দিচ্ছি সামনের পুরো সময়টা আমরা আপনাদের সাথে থাকব এবং এর মাঝখানে আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনার অনেক বেশি আগ্রহ থাকবে। আপনাকে নিয়ম জানাচ্ছি কিভাবে আপনি আসলে আমাদের সাথে জয়েন করবেন। আপনি আমাদের সাথে খুব সহজে জয়েন করতে পারবেন 16260 এই নাম্বারটিতে SMS করে, এবং চাইলেই কিন্তু আপনি খুব সহজে আমাদের সাথে ফেসবুকে আসতে পারবেন। facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন আপনি নিঃসন্দেহে। আসলে মূল প্রসঙ্গটাই আপনাকে হয়তো বলা হয়নি, আজ কে কিসের গল্প শোনাবে, অন্ধকার জগতের কোন জায়গার গল্পটা আপনাদের সামনে শোনাবে এবং কে আসলে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন, সেই সব কিছু আর রহস্যে আমরা, রহস্যের বেড়াজালে আমরা ঢেকে রাখতে চাই না। আপনাদেরকে বলছি আজ এমন একটি বিষয় আমরা কথা বলবো যে বিষয়টি হয়তো এখন অনেকের মনে ধীরে ধীরে সয়ে গেছে কিংবা খানিকটা পুরনো হয়ে গেছে বলতে পারেন, কিন্তু আবার সেই বিষয়টি হয়তো সামনে উঠে আসবে কিংবা এখনো মনের গভীরে রয়ে গেছে অনেক অজানা কিছু। আমরা হয়তো বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে সেই বিষয় নিয়ে শুনেছি এবং সেই বিষয়ের সাথে জড়িত কারো কাছ থেকে সরাসরি এরকম এই অনুষ্ঠানের মতো করে 2-3 ঘন্টা আমরা সরাসরি সেই কথাগুলো হয়তো শুনতে পাইনি। আজ আমরা তাই শুনবো। ভাবছেন কিসের কথা বলছি? BPL ফিক্সিং, নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই মনে পড়ে আমাদের ক্রিকেটের উপরে একটা বড় ঝড়। BPL ফিক্সিং এর মাধ্যমে আমরা হারিয়ে ফেলেছিলাম আমাদের দামি কিছু ক্রিকেটারকে। আমরা বিশ্বাস করতে পারিনি যে এরকম কিছু আসলে আমাদের দেশে ঘটতে পারে, হতে পারে, এবং রীতিমতো আমরা আটকে উঠেছিলাম সেই সব ঘটনা শুনে। আমাদের উপর থেকে সে যে ঝড় বয়ে গেছে, ক্রিকেট আসলে আমাদের এমন একটা উপলক্ষ আমাদের পুরো ন্যাশনের জন্য যেটাতে আমরা একসাথে আনন্দ করতে পারি, একসাথে হেসে উঠতে পারি, একসাথে খেলতে পারি, সেই জায়গাটিতে এই কলঙ্কময় ঘটনা আমরা কোনোভাবে মেনে নিতে পারিনি। আমরা অনেক প্রিয় ক্রিকেটারের কাছ থেকে সেরকম আচরণও প্রত্যাশা করিনি, তাদেরকে আমরা ভালোবেসে আমাদের একটা বড় জায়গা জুড়ে, হৃদয়ের বড় জায়গায় রেখেছিলাম এবং সেই মানুষগুলোর কথা বারবার ঘুরে ফিরে এসেছে। কিন্তু সেই মানুষগুলো কিভাবে জড়িয়ে পড়েন কিংবা এর পেছনে কলকাঠি নাড়েন কারা, বা কি হয় আসলে ফিক্সিং এ, ফিক্সিং কেমন, কত প্রকার, বা কিভাবে অ্যারেঞ্জ করা হয়, কিভাবে এইরকম একটি ব্যাপার আমাদের দেশেও একেবারে চলে এলো। আমরা এর আগে সাউথ আফ্রিকার কথা শুনেছি, ইন্ডিয়ার কথা শুনেছি, ক্রিকেটে এই ধরনের ফিক্সিং এর কথা শুনেছি, কিন্তু বাংলাদেশে কিভাবে এলো সেই সব কিছু নিয়ে আজ আমাদের সাথে কথা বলবেন যিনি অতিথি। তিনি, তার নাম হচ্ছে মামুন, এবং মামুন তিনি এই ফিক্সিং এর সাথে পুরোপুরি ভাবে জড়িত ছিলেন এবং তিনি একেবারে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনেক কিছুই তার একেবারে, আমরা যদি বলি যে নারী ভুরির খবর জানেন, হাটে হাড়ি ভাঙার মতো যে ঘটনা সেটাই আজ তিনি প্রকাশ করতে শুরু করবেন। কিভাবে একটা ফিক্সিং অ্যারেঞ্জ করা হয়, কিভাবে সেই ফিক্সিং এ ক্রিকেটারদেরকে টোপ ফেলা হয়, কিভাবে আসলে ফিক্সিংটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, অনেক ধরনের ফিক্সিং আমরা শুনি, স্পট ফিক্সিং শুনি, ম্যাচ ফিক্সিং শুনি, কি হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে একটি চমৎকার প্রতিবেদন আপনাদেরকে আমরা শোনাবো, তবে সেই প্রতিবেদন শুনবার আগে আপনাকে অবশ্যই আমি বলবো যে আপনি অনেকটা রাত জুড়ে যদি আমাদের সাথে জয়েন করে থাকেন, আপনি আমাদেরকে শুনতে পাবেন শুধুমাত্র ঢাকা এফএম 90.4, বুঝতেই পারছেন যে আপনার প্রিয় স্টেশন এবং বাংলাদেশের প্রথম ফুল HDFM স্টেশনটির সাথে আপনার থাকতে হবে। আর আপনাদের কথাগুলো আমি শুনবো। আমরা একটু ওয়েলকাম করতে চাই আজকের অতিথি মামুনকে। হ্যালো মামুন।
হ্যালো,
কেমন আছেন?
ভালো।
আপনি? হ্যাঁ, অনেক ভালো আছি। আপনি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন, এই জন্য আমরা ভীষণ আনন্দিত। আমরা অনুষ্ঠানটি নিয়ে অনেকটা সময় পার করব, নিঃসন্দেহে পার করব। তবে তার আগে একটু আপনার পরিচয়টা আমরা একটু জেনে নিতে চাই।
আমার পরিচয় আমি
ভাই, আপনি কি একটু মাইক্রোফোনের কাছে এসে যদি কথা বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়।
আমার পরিচয় আমি ঢাকা থাকি এবং ঢাকায় আমার জন্মগ্রহণ।
হুম,
তারপর ঢাকায় আমার জন্মগ্রহণ মানে ঢাকা যাতে হয়ে থাকি।
আচ্ছা,
আমার নাম তো জানেনি।
আচ্ছা, আপনার মামুন, আপনার পেশা কি ছিল বা কি করছেন আপনি?
আমি এখন বর্তমানে একটা কাপড়ের দোকানে চাকরি করতেছি।
আচ্ছা, মানে শুরু থেকে আপনি কি কাপড় ব্যবসায়ী ছিলেন?
শুরু থেকে অবশ্যই কাপড়ের ব্যবসা না, শুরু থেকে আমি ছোটবেলায় যে আপনার পড়ালেখা করতাম, পড়ালেখা।
হুম, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি?
আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি।
আচ্ছা, তারপর পড়েননি কেন, মানে পড়াশোনাটা?
তারপরে আমার ছোটবেলা থেকে
হ্যাঁ,
মানে আমি স্কুলে যাইতাম, যাওয়ার পরে আপনার ছোটবেলায় আমি বিশেষ করে ছোটবেলায় স্কুলে গেলে মানে স্কুলে গিয়ে দেখতাম কি মানে ক্লাসে ঢুকলেই আমার যে বন্ধু বান্ধব আছে ওরা মজা করতো, আমি অনেক মজা করতাম। আর স্কুলের মধ্যে বিশেষ করে আমি একটু চঞ্চল ছিলাম, মানে অনেক শয়তানি করতাম, দুষ্টামি করতাম।
আচ্ছা,
পরে স্যাররা অনেক মারধর করতো, পরে আমি বাসায় যাইতাম, দেওয়ার পরে আব্বু শুনলে বলতো কি রে তুই এত দুষ্টামি করিস, বাসায় বিচার দে স্যারে ফোন দিয়ে আমারে। আমি পরে আমি বলি যে না আব্বু এমনি দুষ্টামি করি বন্ধু বান্ধবের সাথে, পরে একটা দুষ্টামি করিস না। পরে আর কি আমি এরকম মানে পর্যায়ে দুষ্টামি করতাম। তারপরে ছোটবেলায় থেকে মানে আপনার আইফেল খেলায় আমার বন্ধুরা কি করতো ছোটবেলা থেকে, আমার আবার আব্বু টিফিনে টাকা দিত, টিফিন না করে আমি টাকা জমাইতাম, মানে টাকা না খেয়ে অল্প খেয়ে অল্প জমাইতাম, জমাই জমাই অনেক প্রায় ভালো টাকাই জমাইছি। জমানোর ফলে আমার বন্ধুরা মানে আইফেল খেলায় ওভারে মানে বাজি ধরে আর কি। পরে আমি বলি কি দোস্ত তোরা এরকম বাজি ধরিস না, ধরা ভালো না। পরে আর তুই বুঝলি কি
বাজি প্রসঙ্গে আমরা আসবো, বাজি প্রসঙ্গে হয়তো আমরা একেবারে বিস্তারিত ভাবে আসবো। তার আগে আমরা একটু আপনার আপনাকে নিয়ে থাকতে চাই, যে আপনার ক্রিকেটের প্রতি ভালো লাগা কিংবা আপনি ক্রিকেটের প্রতি ভালো লাগলো কেন, বা আপনার পরিবারে কে কি ছিল, আপনার বাবা কিংবা আপনার ভাই বোন কারা কি করতেন?
আমার পরিবারে আমার এক বড় ভাই আর মা বাবা। আমার বাবা ঢাকা যাত্রাবাড়ি আড়তের ব্যবসা করে, আর আমার আম্মু তো অবসর বাড়িতে বসে থাকি। আর অবশ্যই বিশেষ করে মানে ছোটবেলায় আমি এরকম একটা দুষ্ট ছিলাম যে ছোটবেলা থেকে আমি মানে ক্রিকেট খেলাকে অনেক পছন্দ করতাম।
ক্রিকেট খেলাকে?
হম, ক্রিকেট খেলাকে পছন্দ করতাম। পরে
আচ্ছা আচ্ছা, আমরা না এই ক্রিকেট খেলা পছন্দ করি, এখান থেকে আসবো আমরা ছোট একটি নতুন ঘন্টায় প্রবেশ করবো। এই ঘন্টায় প্রবেশ করার জন্য একেবারে কয়েক সেকেন্ডের একটা বিরতি নিয়ে ফিরে আসছি। টিউন করে থাকুন ঢাকা এফএম 90.4।
যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। Roxy Fusion, stylish wool finish.
শুনছেন অন্ধকারের গল্প এবং নতুন ঘন্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4, 11:00 বেজে 1 মিনিট। আপনার সাথে আমরা অনেকটা সময় জুড়ে থাকবো এবং মামুন তিনি অলরেডি আমাদের স্টুডিওতে সরাসরি হাজির হয়ে গেছেন, তার কাছ থেকে সে কথাগুলো শুনবো, বুঝতেই পারছেন। তবে এই মুহূর্তে আপনাদেরকে একটি প্রতিবেদন শোনাতে চাই, যে প্রতিবেদনটি আপনি শুনলে ক্রিকেটে কিভাবে আসলে এই জুয়া এসেছে, ক্রিকেটে জুয়ারিরা কিভাবে তাদের তাদের বিস্তার, তাদের সেই যে জাল সেটা ছড়িয়ে দেন, সেই সব কিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আমরা সেই প্রতিবেদনটি শুনব। সেই প্রতিবেদনের পর আবারও ফিরে আসব আমাদের অতিথি মামুনকে নিয়ে সরাসরি এবং তার কাছ থেকে আমরা এই ক্রিকেট জুয়া সম্পর্কে জানব। আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিবেদনে।
কৈশোরে শুনতাম ক্রিকেট মানে ভদ্রলোকের খেলা, একেবারে ফিটফাট হয়ে মাঠে নামার দৃশ্য অন্য কোনো খেলায় তেমন লক্ষণীয় নয়। আমাদের এ ভূখণ্ডে গ্রামের মানুষ ক্রিকেটের সাথে একেবারেই অপরিচিত ছিল, যদিও ক্রিকেট ভারতবর্ষে কিছুটা পুরনো। ব্রিটিশ ভালো খারাপ বহু জিনিস এ উপমহাদেশে নিয়ে এসেছে, তার মধ্যে ক্রিকেট একটি। ভালো হলো কি মন্দ হলো তার জবাব তর্কের বিষয়। একটি মজার ঘটনা বলি। হিটলার একবার বিমানবন্দর যাচ্ছিলেন, তখন জার্মানিতে শহরের অভিজাত শ্রেণীর মানুষ ক্রিকেট খেলত। দেখলেন ছোকরা দল সাদা জামা কাপড় পরে খেলছে। তিনি একই বিমানবন্দর সড়ক দিয়ে ফিরছিলেন। 5 দিন পর দেখলেন সেই ছোকরা দল খেলেই চলেছে। তিনি বুঝলেন প্রেস ক্রিকেট নামের অভিজাত এ খেলা চলতে দেওয়া যায় না। তিনি আরো অবাক হলেন যে একটি খেলাই চলছে একটানা 5 দিন ধরে, দর্শকের আসনগুলো প্রায় ফাঁকা ছিল। অফিসে এসে ওই দিন জার্মানিতে ক্রিকেট খেলা চিরতরে বন্ধ করে দিলেন। হিটলারের কত সিদ্ধান্তই না জার্মানিকে বদলে দিয়েছে, বদলায়নি শুধু ওই একটি সিদ্ধান্ত। এখনো ক্রিকেটে জার্মানিদের কোনো আগ্রহ দেখা যায় না। তথ্য প্রযুক্তির এই যুগে খেলাটি যেভাবে মানুষের ড্রয়িং রুমে ঢুকে গেছে, তাতে মগ্ন থাকা কিশোর ও যুবক অন্তত মাদক মাস্তি পানির পরিবর্তে ক্রিকেটের নান্দনিকতা খোঁজে। এটি কম প্রাপ্তি নয়। বাংলাদেশের ক্রিকেট অজানা এক গহ্বর দিয়ে বাঙালি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে, এটি বড় প্রাপ্তি। টাকার খেলার পিচ্ছিল পথে দু একজন খেলোয়াড় পা পিছলে যাওয়ায় যারা সব গেল বলে চিৎকার করছে, তাদের বলা চলে যে একটি জায়গায় অন্তত দেশের 16 কোটি মানুষ এক হয়ে আনন্দে ফাঁসে। এত বড় একটি অর্জনকে ধ্বংস করা যাবে না কিছুতেই। বাংলাদেশের ক্রিকেটাররা আজ জাতীয় রাষ্ট্রদূত। ধীরে ধীরে খেলাটি বহুদূর এগিয়েছে। ক্রিকেট দুনিয়ায় প্রতিযোগিতার অন্ত নেই। নিম্ন আয়ের একটি দেশ হয়েও যতদূর এগিয়েছে তার কৃতিত্বের অনেকটুকুর ভাগিদার এদেশের ক্রিকেট সংগঠক ও ক্রিকেটাররা। খেলাধুলায় বাজি ধরা পৃথিবীর বহু দেশে আইনসিদ্ধ। খেলাধুলাকে নির্মম আনন্দের উৎস হিসেবে বিবেচনা করা হয়। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা বাজি ধরে খেলাকে আরো আনন্দময় করে তোলে। কিন্তু যত দুর্নামের আড্ডাখানা হলো ভারত পাকিস্তান, এখন বাংলাদেশের কিছু কিছু খেলোয়াড়ের নামেও এ অপবাদ যোগ হয়েছে। বাজিকর যখন মাঠের খেলোয়াড়গুলো পুতুল বানিয়ে ফেলে এবং বহু দূর থেকে একটি অদৃশ্য সুতোয় যখন খেলোয়াড়ের দৌড় নিয়ন্ত্রিত হয়, তখন বাজি আর বাজি থাকে না, হয়ে ওঠে ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং ইত্যাদি। দুটো শব্দের নামকরণ থেকেই বোঝা যায় আদিকালে উপমহাদেশের খেলার মাঠে এসব বাজে জিনিসের অস্তিত্ব ছিল না। তাই বাংলা, হিন্দি, উর্দু, তামিল কোনো ভাষাতে এসব ফিক্সিং এর কোনো প্রতিশব্দ নেই। ক্রিকেট এখন যে অন্ধকার জগতের অঙ্গুলি হেলনে পরিচালিত হয়, সেই জগতে ক্রিকেটের প্রবেশ শুরু হয়েছিল পরিষ্কারভাবে জগমোহন ডালমিয়ার জমানায়। ডালমিয়া হয়তো এমন কিছু কল্পনা করেননি, আশা করেননি, কিন্তু ক্রিকেটের গ্লোবালাইজেশনের নাম করে খেলায় আরো টাকা আরো লোভ টেনে এনেছিলেন এই ভদ্রলোক। এই কাঁচা টাকার উপর বাজি ধরে সে বাজি নিজেদের মতো নিয়ন্ত্রণ করার নেশায় ক্রিকেটে পঙ্গপালের মতো ছুটে এসেছিল অন্ধকার জগতের লোকেরা। তার ফলাফল আমরা 2000 সালের দিকে এসে দেখলাম। ক্রিকেটের ভদ্রজনিত ভাবমূর্তি ধ্বংসে পড়ল। হ্যান্সি ক্রনিয়ে, মোহাম্মদ আজহারউদ্দিন, সেলিম মালিক, ওয়াসিম আকরামের মতো ক্রিকেটারেরা অন্য এক জীবনে পেরিয়ে এলো এই সময়ে। ডালমিয়ার আমলে যে চক্র শুরু হয়েছিল, শাহরুখ পাওয়ার সেই চক্রের আশ্রয়দাতা হয়ে উঠলেন আর এই দুষ্ট চক্র পালনের শিল্পী হয়ে ক্রিকেটকে 3C তে পরিণত করলেন ললিত কুমার মোদি ক্রিকেট, ক্রাইম, সিনেমা আর এসব কিছুকে প্রকাশ্য নির্লজ্জ এক রূপ দিলেন এন শ্রীনিবাসন। খেলোয়াড়রা কেন বাজিকরদের সঙ্গে হাত মেলান এটা বুঝতে বাজিকরদের স্বার্থ বুঝতে হবে। ক্রিকেটে বাজি উপমহাদেশে নিষিদ্ধ হলেও ইউরোপে আইনি ব্যাপার। উপমহাদেশে বিশেষ করে ভারতে নিষেধাজ্ঞার বেড়াজাল টপকে দিব্যি চলে বাজির খেলা, তাতে খেলায় কোনো প্রভাব পড়ার কথা নয়। খেলার আগে খেলা সম্পর্কে অনুমান করে জুয়ার মতো টাকা লগ্নি করে কেউ লাভ করলে কেউ লোকসান দেবে এই তো। কিন্তু এখানেই বাজিকররা তাদের খেলাটা দেখাতে শুরু করলেন। তারা ভাবলেন খেলাটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে লাভ পুরোটাই নিজেদের ঘরে আসে। যে দলের পক্ষে বাজি বেশি পড়ছে সেই দল যদি মাঠে হেরে যায় তাহলে বাজিকররা ফেপে ফুলে ওঠে। সেটাই করা হলো খেলোয়াড়দের হাত করে। ম্যাচে ফেভারিট দলকে হারাবার জন্য পয়সা দেয়া শুরু হলো। এটা অবশ্য পুরনো গল্প, সেই ক্রনিয়ের জমানার গল্প। এখন দিন বদলেছে, এখন ম্যাচ নিয়ন্ত্রণে সরাসরি বাজির চেয়ে বেশি লাভ স্পট ফিক্সিং এ। এখানে একটি নির্দিষ্ট বিষয় বাজি ধরা, যেমন প্রশ্ন থাকে দ্বিতীয় ইনিংসের প্রথম বলে কি হবে, চারটি উত্তর থাকলো, এক চার রান, দুই কোন রান নয়, তিন আউট, চার পাঁচ রান ওয়াইড সহ, মানে একটি দৃশ্যত অসম্ভব অপশন থাকবে। এই অপশনে বাজি ধরার মতো পাগল তো খুঁজে পাওয়া কঠিন হবে। এখন বাজিকররা সংশ্লিষ্ট খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে দৃশ্যত অসম্ভব এই কাজটি করাবেন, ফলে বাকি তিন অপশনে গণহারে যে বাজি ধরা হয়েছিল সবার ভরাডুবি, সবার টাকা যাবে বাজিকরদের পকেটে। এই কাজটাতেই জড়িয়েছিলেন মোহাম্মদ আশরাফুল এবং ঢাকা গ্লাডিয়েটর্সের একজন ক্রিকেটার। অন্যদিকে আইপিএলে একই কাজ করেছিলেন শ্রীশান্ত রা। এখন প্রশ্ন হলো খেলোয়াড়রা কি চাইলে এই চক্রের বাইরে থাকতে পারেন? খুব কঠিন, খুব কঠিন। একদিকে এমন চক্রে জড়ালে বিপুল টাকার হাতছানি, অন্যদিকে চক্রে না জড়ালে জীবন ও ক্যারিয়ার সংশয়, ফলে চক্রটাই মেনে নেওয়া ভালো। এই চক্রের হাতে এখন সাধু, চক্রের হাতে এখন শয়তান, এই চক্রই ঠিক করে দেয় কোনটা পাপ কোনটা পুণ্য। তাই লোকেরা যাকে পাপ মনে করে এই চক্রের হোতারা তাকে প্রশ্ন করার যোগ্য মনে করে না। ভারতের পীযূষ চাওলার বিপক্ষে পরিষ্কার গড়পেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠল, কিন্তু আইসিসি তদন্তটাও করল না। সাঙ্গাকারার বিপক্ষে বিশ্বকাপের আগেই অভিযোগ উঠল এক রেস্টুরেন্টে বাজিকরদের সঙ্গে মিটিং করার। ক্রিকেটের এই বিবেককে নিয়ে কোনো তদন্ত হলো না। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে একের পর এক অভিযোগ, বলার মতো কোনো শাস্তি বা ফাইন্ডিংস নেই আইসিসি বা ইসিবি। 2011 বিশ্বকাপ ফাইনাল নিয়ে গুঞ্জন, শ্রীলঙ্কা কেন বিনা কারণে পরীক্ষিত পারফর্মারদের রেখে মাঠে নামলো? অনেক প্রশ্ন, উত্তর দেওয়ার কেউ নেই। কে উত্তর দেবে? যেই রাম সেই রাবণ, সেই কর্মকর্তা সেই আইসিসি, কে কাকে নিয়ে তদন্ত করবে? ম্যাচ পাতানো বিষয়ক সিবিআই তদন্ত কমিটির 2000 সালের রিপোর্টের উপসংহারের একটি অংশ পড়ে শোনাচ্ছি। স্যার ডন ব্র্যাডম্যান যে ক্রিকেট খেলতেন, নেভিল কার্ডাস যে ক্রিকেট নিয়ে লিখেছেন, সে ক্রিকেট আর আজকের দিনের ক্রিকেট এক নয়। খেলাটির সঙ্গে যে রোমান্টিসিজম জড়িয়ে ছিল তা সম্ভবত চিরতরে দূরে চলে গেছে। বিশ্বজুড়ে ব্যাট বলের মধুর সেই সঙ্গীতের জায়গাটা দখল করে নিয়েছে মোবাইল ফোনের কর্কশ আওয়াজ। লোভ আর হুমকি খেলাটিতে সম্পৃক্ত করেছে বিপুল অর্থ এবং নিয়ন্ত্রণ চলে গেছে অন্ধকার জগতের হাতে। এদিকে বাংলাদেশ গত বছর 5 এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর আন্তর্জাতিক পর্যায়ে একজন বাজিকরকে গ্রেফতারের পর নতুন তথ্য পায় র্যাব। আন্তর্জাতিক পর্যায়ের এই বাজিকরের নাম অতনু দত্ত। তাকে আটকের পর নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। র্যাবের গোয়েন্দা ইউনিটের একটি দল তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। আটকের সময় অতনু র্যাবের সামনে তার 3টি মোবাইল ফোন সেট ভেঙে ফেলে। পরে র্যাব ওই 3টি মোবাইল ফোনের কল লিস্ট যাচাই করে দেখে টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে সেমিফাইনাল পর্যন্ত তার 3টি মোবাইল ফোনে প্রায় 100 ঘন্টার বেশি সময় কথোপকথন হয়েছে। এই সময় তিনি সবচেয়ে বেশি দুবাই আর ভারতে কথা বলেছেন। জিজ্ঞাসাবাদে জুয়ারিদের বোকা বানানোর নতুন একটি পদ্ধতির কথা জানান অতনু। স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে মাঠ থেকে ক্রিকেট খেলা সম্প্রচার করার পর এই দৃশ্য অবস্থা ভেদে ডিশ সংযোগের মাধ্যমে টেলিভিশনে দৃশ্যমান হয় অন্তত 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর। এই সময়ের মধ্যে মাঠ থেকে মোবাইল ফোনে বাজিকরদের কাছে তথ্য দেয়া হয়। জানা গেছে একজন খেলোয়াড় একটি বলে আউট হয়ে গেছে, কিন্তু টেলিভিশন তখনও ওই দৃশ্য দেখা যায়নি। এই সময়ের মধ্যে যিনি বাজি ধরেছেন তাকে জানিয়ে দেওয়া হলো ওই খেলোয়াড় আউট হয়ে গেছে। তখন তার বাজির টাকার পরিমাণ আরো বেড়ে যায়। প্রতিপক্ষ তখন জানেও না ওই খেলোয়াড় আউট হবে। বাজি ধরার পর যখন টেলিভিশনে দেখেন যে সত্যি সত্যি ওই খেলোয়াড় আউট হয়ে গেছে, তখন বাজি ধরা প্রতিপক্ষ হেরে যায়। আবার একজন খেলোয়াড় ছক্কা মারল, এই ছক্কা মারার বিষয়ে ক্লাবগুলোতে বাজি ধরা হয়। বাজি ধরা দুই পক্ষের মধ্যে এক পক্ষের সঙ্গে তাদের যোগাযোগ হয়, বাজিতে জেতার পর টাকার একটি ভাগ তাদের কাছে চলে আসে। সে সময় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, এ ধরনের বাজি খেলায় কোনো প্রভাব না ফেললেও খেলার প্রতিটি বলের আগাম তথ্য দিয়ে আরেকটি পক্ষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। যারা প্রতি বলে বাজি ধরেছেন তারা জানে না যে মাঠ থেকে খেলা সম্প্রসারণের দৃশ্য টিভিতে গড়ে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের পর দৃশ্যমান হয়। এই বিষয়টি জানা থাকলে ক্রিকেটের প্রতি বলে কেউ বাজি ধরত না। গ্রেফতার অতনু দত্ত 7 বছর ধরে এ ধরনের বাজিকর হিসেবে কাজ করছেন, বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে অন্য দেশের খেলা চলাকালীন সময় দুবাই, মুম্বাই ও কলকাতায় এ ধরনের প্রতি বলে বাজি চলে। অতনু দত্তকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মিরপুর থানায় তথ্য প্রযুক্তি আইনের 66 ধারায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাকে 7 দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠালে আদালত তাকে জামিন দিয়ে দেয়। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই এনামুল হক বলেন, অতনু দত্ত একজন আন্তর্জাতিক পর্যায়ের বাজিকর। টি-20 বিশ্বকাপে তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সকল খেলায় মাঠে উপস্থিত ছিলেন। এদিকে বর্তমানে ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। ভারতে মাটিতে খেলা হলেও বাংলাদেশে যেন এর জোয়ার বইতে শুরু করেছে। আইপিএল নিয়ে ঢাকার বিভিন্ন পাড়া মহল্লার সঙ্গে দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন জমজমাট বাজির জোয়ার সংবাদ পাওয়া গেছে। হাটবাজার সহ গ্রামে গঞ্জে নির্বিঘ্নে বাজিকররা এ খেলা চালিয়ে যাচ্ছে। এতে জড়িয়ে পড়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ ব্যবসায়ীরা। ক্রিকেট নিয়ে জুয়ায় জড়িয়ে পড়া অনেকেই এর মধ্যে অনেক কিছু হারিয়েছেন, অনেকেই নিজেদের মোবাইল থেকে শুরু করে খুইয়েছে নগদ টাকা। বিভিন্ন সূত্রে জানা গেছে ক্রিকেটের এই বাজির খেলায় 100 থেকে 1 লক্ষ টাকা বাজি ধরা হচ্ছে। আইপিএল এর শুরুর পর থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বাজিকররা। সূত্রে জানা গেছে আইপিএল এর ম্যাচ নিয়ে শহরে বিভিন্ন বিপণী বিতান, চায়ের হোটেল, পানের দোকান, সোনার দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে বাজির খেলা। জুয়ারিরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণকারী দুদলের মোট রান, খেলোয়াড়ের ব্যক্তিগত রান, উইকেট, ম্যাচ চলাকালে ওভার প্রতি ছক্কা চার, ওভার প্রতি কত রান উঠতে পারে বা কয়টা উইকেট পড়তে পারে, ওভারে কোনো নো বল বা ওয়াইড হবে কিনা, এসব নিয়ে তাৎক্ষণিক নির্ধারিত হারে অর্থ বাজি ধরা হয়। থাকছে কোন দলের জয় পরাজয়ের উপর বড় অঙ্কের বাজি। বিশেষ করে রাস্তার মোড়ের দোকানগুলোতেই বসে এই খেলা। আবার অনেকেই অত্যন্ত গোপনীয়তা আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মোবাইল ফোনের মাধ্যমে খেলছে এই জুয়া খেলা। এই জুয়া খেলার টাকা ভাগ বটোয়ারা নিয়ে অনেক স্থানে হাতাহাতি ও বন্ধুদের মাঝে মনোমালিন্যর খবরও পাওয়া যায়। বিশেষ করে বন্ধু বান্ধবী, প্রতিবেশী, ব্যবসায়ীদের মধ্যেই বেশি বাজি ধরা হয়ে থাকে। বিভিন্ন স্থানে ওভারের প্রতি বলে বাজি ধরা হয়। এদিকে ক্রিকেট জুয়া নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। সন্তানরা কে কখন কিভাবে এই খেলা খেলছে জানতে পারছেন না তারা কেউ।
অন্ধকারের গল্প চলছে। আমরা যে রিপোর্টটি শুনলাম নিশ্চয়ই অনেক তথ্য বেরিয়ে এসেছে, এবং ক্রিকেট এই জুয়া নিয়ে আমরা আসলে এতটা কখনো হয়তো ভাবতাম না। আমাদের ক্রিকেট যতটা সামনের দিকে গিয়েছে সেই ক্রিকেটের সাথে সাথে আমাদের ভালোবাসা বেড়েছে, এবং ধীরে ধীরে হয়তো এই জুয়া বা জুয়ারিরা কিভাবে আমাদের ক্রিকেটে ছড়িয়ে পড়েছে সেটাও আমরা বুঝতে পারিনি, কিন্তু সেটা এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই, কারণ ক্রিকেট একমাত্র আনন্দের জায়গা আমাদের জন্য। তেমনি করে একজন ক্রিকেট জুয়ারি মামুন, তিনি আমাদের সাথে অন্ধকারের গল্পে আজকে অতিথি হয়ে আছেন। তার কাছ থেকে সরাসরি আমরা শুনবো সেই সব ভিতরকার কথা। আমরা অপেক্ষা বাড়াবো না, সরাসরি চলে যাবো মামুনের কাছে। মাইক্রোফোন দেবো অবশ্যই তাকে। তার আগে আরেকটি বার আপনাকে নিয়মটা আমি জানাতে চাই, কিভাবে জয়েন করবেন আপনি আমাদের সাথে এই আমাদের অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনেই হতে পারে আপনি আমাদেরকে কিছু কথা বলবেন, সে কথাগুলো শেয়ার করবেন, আপনার যে মন্তব্য থাকবে কথা শুনতে শুনতে, আপনার কোনো জানার ইচ্ছা থাকতে পারে, সেই সব কিছু আপনি পাঠিয়ে দিতে পারেন 16260 এই নাম্বারটি। আমি অবশ্যই এস এম এস অ্যাপ্রিসিয়েট করি, এস এম এস থেকে বেশি প্রশ্ন নেওয়া হবে কিংবা এস এম এস থেকে বেশি মন্তব্য পড়া হবে। এছাড়া আপনি ফেসবুকে আসতে পারেন। ফেসবুকে আসলে যে ব্যাপারটা ঘটবে, সবসময় আমরা বলি ফেসবুকে আপনি আজকের অতিথি ক্রিকেট জুয়ারি মামুন তাকে কিন্তু দেখতেও পাবেন, এবং আপনি সেখানে আপনার মতামত জানাতে পারবেন। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন এবং সেখানে এসেই কিন্তু আপনি আপনার সবকিছুই জানাতে পারবেন। পাশাপাশি আপনি অবশ্যই অন্ধকারের গল্পের যে নিজস্ব ফ্যান পেজ আছে সেখানেও যেতে পারেন, facebook.com/ov90.4। আপনি লাইক দিয়ে রাখলে অন্ধকারের গল্পের সবগুলো আয়োজনের লাস্ট আপডেট আপনি পাবেন। এছাড়া আমি অনুষ্ঠানের এরপর যে ধন্যবাদ জানাতে চাই অনুষ্ঠানের প্রডিউসার সাদিক সামি, ধন্যবাদ জানাতে চাই টিম মেম্বার মঈন, জানাতুল ফিরদৌস শিপন সহ সবাইকে। আর মাইক্রোফোন দিয়ে দিব মামুন তাকে, আর ইভান তো আছি অনেকক্ষণ সময় ধরে আপনার আপনার সাথে। যদি আপনি জেগে থাকেন আমাদের অনুষ্ঠান শুনতে চান, আমি সবসময় বলি যে আগামী দিনের কাজের খুব একটা ক্ষতি না হলে আমরা বলি যে আপনি আমাদের সাথে থাকুন, আপনার সহযোগিতায় অনুষ্ঠানটি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। মামুন আপনার কথা শুনছিলাম।
তারপরে আমি ছোটবেলা যখন স্কুলে যাই, পরে ওই যে বললাম না আমার যে টিফিনের টাকাটা জমা জমা রাখি, পরে আমার বন্ধুরা বলতেছে দোস্ত আয় আমরা আইফেল খেলা হইতেছে, আমরা তো ওভারপতি বাজি লাগাই।
এটা আছে কোন ইয়ারে? কোন বছর এটা?
ওটা আপনার 2012 সাল।
আচ্ছা হ্যাঁ। তারপর
তারপরে আপনার আমি কোন আরে দোস এত কষ্ট করে টাকা দিয়ে জমাই, অনেক যদি জোয়া ধরি যদি জাগা, তারপরে আবার আমার সমস্যা, পরে আরে আই টাকা দিয়ে টাকা হে আমি কই না বলি না রে আমি যাবো না, আমার মানে গেলে সমস্যা হবো, বাবা মা শুনলে আমার অনেক মারধর করবো, পরে কোয়ারে আয় শুনবো না, আমাদের একটা দোকান আছে ওই দোকানে টিভি চলে আমরা অল্প অল্প করে লাগাই, পরে আমি কই না তোরা গিয়া লাগা, পরে আমি পরে আমার কথা আরে চল তুই দেখবি না লাগাইলো, পরে আমি একদিন যাই যা দেখি ওরা চার পাঁচজন মিললে একটা চার দোকান আছে আমি এলাকায় অনেক গুল্লির ভিতরে কি দোকানের মধ্যে ময়মুর ব্রেক কেউ হয় না সব ফ্লফান দিয়ে থাকি, পরে এই দোকানে ঢুকিয়ে ঢুকে পরে খেলা দেখি, পরে এনে দিই বন্ধুরা মানে 5 টাকা 10 টাকা করে লাগা, পরে বলে ইয়াবারে কত নিবি, বন্ধু বলে ইয়াবারে আমি 10 লমু, আর বলে পরে 5 টাকা 10 টাকা এরকম ভাবে লাগা, পরে একজন জিতে একজন হারে, পরে আমি দেখি কি আমার একটা বন্ধু আছে মানে নাম মোহন, ওই বন্ধুটা মানে জিততেছে, আর আরেকটা আছে পারভেজ ওই মানে হারতেছে, মানে অপরপতি ধরে এক মোহনে জিততেছে আর ওই হারতেছে এম কি জি, পরে আমার কাছে কেমন লাগছে দোত, পরে কি করতেছে এম কি দোষ চল জায়গা তুই তো হাসছস তুই তো জিতছ যা দিচ্ছস হার লে জায়গা দরকার না ধরিস না, আর এবার রাগ খেলা হইতেছে বাসায় আর তো যেতে দিলে, পরে আমি কই না রে দোষ ধরিস না, এরপর পরে ফার্মেসি বলতো আরে এক টাকাটা তুললাম না আমার টাকাটা গেছে গা, পরে তো এরকম চলতেছে আপনার ওবারে, পরে বলে এই বল কি মোহনে কইতেছে কই বলে কি নিবি, ফার্মেসি কইতেছে এই বল ধর নিমু, পরে মনে করছে তোরা ছাড়ছি 10 টাকা, পরে এই বল ডডো পরে জিতা যা, পরে আমি কই কি আচ্ছা ওই সিনে তোরা, পরে পরে রাখ তুই দেখ, পরে ফার্মেসির টাকা শেষ, ফার্মেসি কই কি দোষ তোর টাকাটা আমরা দে আমি তোরা লাগাই দিই, কিন্তু না দোষ তোর দিব না তুই খেলে হারস, পরে আমার টাকাটা খেয়ে লাগা সমস্যা হবো, পরে কাছা তুই ধর, পরে আমার এরকম গেঁজাতে গেঁজাতে আমার এক আচ্ছা আমি কই আচ্ছা চল মোহন রে কই মোহন ইয়াবারে কি নিবি, পরে কই ইয়াবারে আমি
আপনার কি খুব একটা আগ্রহ ছিল নাকি আপনি সবার কথা শুনে,
মানে আমার তেমন একটা আগ্রহ ছিল না, অবশ্যই আমি থিয়েটারকে খুব ভালোবাসতাম তো আমার এরকম একটা আগ্রহ ছিল না, মানে মানে বন্ধুরা আমার বলতেছে
মানে সেটা কি টাকার লোভ না এমনি একটা আনন্দ,
এমনি একটা দিকে ওরা মানে 5 টাকা 10 টাকা ধরতেছে এরকম একটা মানে কি রকম ভালো লাগতেছে ধরতেছে, পরে আমি কই আচ্ছা হাই ধরি, পরে ক আরে কই তুই আবার কত রান নিবি, পরে ক আমি আবার ভালো নিলাম আমি আচ্ছা তোরা ছাড়ছি 5 টাকা, পরে আমি মানে হাইরা গেছি 12 নিয়ে নিস, পরে 5 টাকা দোষ চল জায়গা আর এবার দর তো সমস্যা নেই দর, তাহলে আমি ফুসাই দেবো আমি কই না দোষ ওদের খেলতে খেলতে পরে এরকম মতো হয়ে যাবো, পরে আর কিছু মজা 5-10 টাকা 20 টাকা কোন টাকা হইলো আজকাল, না রে দোষ আমি টিফিনের টাকা কষ্ট করে জমাই বাবা আমার দে এই টাকা আমি ধরবো আমার কি মনে লাগতেছে, পরে আর কোনো সমস্যা নেই ধর, তারপরে কি মানে
কেমন কেমন বন্ধু মানে একটাই বন্ধু না অনেক বন্ধুরা মিলে আর কি,
মানে এখানে আপনি 5-6টা বন্ধু আছে ওর সাথে আমি তো বেশি ক্লোজ আর কি, ওদের সাথে আমি তেমন একটা ক্লোজ না, তারপরে শুনেন আপনি পরে আমি বলতেছি পরে কয় যে পরে মহানে ক আচ্ছা দোস্ত তুই ক তুই ইয়াবারে কত লিবি, তো এই সঙ্গে তো আমি লিখি আন তুই কো আমি দোস্ত ইয়াবারে তোর আমি দশ লুম, পরে ক না আমি এগারো লুম, পরে আমি কই তুই এগারো লিবি, আমি আচ্ছা আমি বারো লিছি, পরে ক আচ্ছা তোরা ছাড়ছি, পরে আমার ছাড়ছে, ছাড়ার পরে আমি লিছি, আমি কই দুশো এখন দশটে করে, পরে কইতেছে আচ্ছা যা, আমি কই যদি তুই ফার্স্ট পাবি আমি হাই ফাইলে ফর্ম, পরে আচ্ছা তোর দশটে করেছি, তারপরে আপনার মানে খেলতেছে, খেলার পরে তখন আমি জিতে গেছি দশ টাকা, মানে বারো রান নিয়ে নিছে আরো হারছে, পরে আমি কিন্তু দশটা দে আমাকে যাক দশ পাঁচটি হারলাম, পাঁচটি আবার লাভ হইলো, পরে আহ্বান হলো আমাকে ওই আচ্ছা দর, মানে এরকম দরতেছি, দরতে পরে ওই মোহনের যে আমার বন্ধুরা ওই তো অনেক টাকা ভালো টাকা দিচ্ছে, পঞ্চাশ ষাট টাকা জিতে থাকা হত এর থেকে ফার্মিচার থেকে,
তখন তো কোন ক্লাসে পড়েন?
তখন ক্লাস এইটে পড়ি।
আচ্ছা হ্যাঁ, তারপর বলেন।
পরে কি আপনার মানে নিয়ে যাই এখানে গিয়া, পরে দৌড়ি তো এরকম আবার চলতেছে চলতেছে, পরে মোহনে আবার কি বলে কত নিবি, মানে দুই নম্বর বল একটা বল গেছে গা, পরে কি বলে কি নিবি, আমি কত এ বলে আমি এক রান সিঙ্গেল লুম, পরে ক ক আচ্ছা তাহলে তোর সারছি পাঁচটা গুড়া, পরে এই বল তো সিঙ্গেল রান নিয়ে নিছে, হ্যাঁ আসছে পরে পাঁচটা পাইছি, এরকম ভাবে আবার পরের বলে কত নিবি, পরে হ্যাঁ কবি পরের বলে আমি একটা চার লুম, পরে আচ্ছা তোর সারছি দশটি করে, পরে ক আচ্ছা
মানে বলে বলে এটা
বলে বলে
প্রত্যেক বলে বলে,
হ্যাঁ বলে বলে ধরতেছি।
আচ্ছা এই বলে বলে এরকম হয়?
হ্যাঁ এরকম হয়।
আচ্ছা
বলে বলে আবার ওভার এটাই মানে পরে,
এটা কোনো নাম আছে যে বলে বলে যেটাকে হয় কিংবা ওভারে ওভারে যেটা, আলাদা কোনো নাম আছে
না? আলাদা কোনো নাম নেই তো এরকম।
আচ্ছা আচ্ছা,
পরে আমরা যেটা মানে
আপনারা এই খেলাটাকে কি বলতেন?
ওটা আইপিএলের এক হিসাবে, আমরা তো তখন তো আমি যখন তো আমি ধরতেছি তখন তো আমি জোয়া তো এসব বুঝি না, মজা লাগতেছে ধরতেছি পাঁচ দশ টাকা বন্ধুরা মিলা, ওটা কি বন্ধুরা গেলে আবার বন্ধুরা খাওয়াবো, ওই ব্যাপার নিয়ে আমি এরকম মনে করে ধরতেছি এরকম, পরে এরকম আবার প্রতি বলে প্রতি ধরতেছি, পরে এরকম আবার প্রতি ধরতে ধরতে আমার ওই বন্ধুরা রে মানে ওর বন্ধুর টাকা সব আমি নিয়ে আসছি, মানে
কয় টাকা
এখানে ওর বন্ধুরটা ছিল পঁয়ষট্টি টাকা, তখন মানে পঁয়ষট্টি টাকা আমার কাছে অনেক কিছু ছিল,
অবশ্যই
যে আমি টিফিনের টাকা জমাইতাম অল্প অল্প করে, এখানে একসাথে তো টাকা লাভ হয়ে গেল পাই গেলাম, আমি কি কি করতে পরে মনে কর দোষ দেখ আমরা রবি বন্ধুরিও ধরতেছে তুই ধর, আর সাথে ধর আমার তো টাকা নাই আমি আমার সাথে ধরলে তুই পাবি না, আমি তোর সাথে আসি তুই আর ধর, তাহলে আমি কই দিই আমি আচ্ছা চল, পরে ওই বন্ধুদের কইতেছি এই বন্ধুদের ধরতেছে, আমি কই এক দোষের কোনো দোষ তুই ঠিক মানে ওভারে কত লিবি, ফলে ক কি ক ওভারে আমি ই ওভারে তোর চোদ্দ লুম, আমি কই কি ই ওভারে চোদ্দ লিবি, ফলে দেখলাম বলার
টাকা চোদ্দ লিবি মানে কি চোদ্দ রান করবে,
হ্যাঁ কইছে চোদ্দ লিবি আর কি আমি চোদ্দ, আরে
এই যে রান নেওয়ার ব্যাপারটা এটা কি আপনারা খেলা দেখতে দেখতে তো করতেন তাই না?
হ্যাঁ খেলা
দেখতে, মানে ওই ব্যাটসম্যান বুঝে কিংবা দল বুঝে করতেন নাকি এমনি বলে দিতেন?
না তখন তো মানে তেমন একটা ব্যাটসম্যান বলতাম না, বলার অবস্থা না, দেখতাম খেলা এবারে কোন ওভারে কে কত লইতেছে সেটা দেখতাম, তারপরে এরকম দেখতেছি।
এটা কোথায় বসে? মানে ওই দোকানটা থেকে? এই দোকানটাই হয়?
হ্যাঁ হ্যাঁ।
ওই দোকানটা কাদের, মানে ওই দোকানটা কি এলাকার লোকজন?
এলাকার
দোকানটা সম্পর্কে একটু বলেন।
মানে ওই এলাকার যে আমি যে এলাকায় পড়াশোনা মানে আমি পড়ালেখা করতাম আপনার আদর্শ বলে একটা স্কুল আছে, ওই স্কুলের অপর পাশে একটা গলি আছে, ওই গলির মধ্যে একটা চা দোকান, ওই একজন বড় আঙ্কেল আর কি আমরা আঙ্কেলে রাখতাম, পরে ওই দোকানে মানে গিয়া বসতাম, পরে আঙ্কেলে দেখতো।
আপনি কেমনে জানতেন যে এখানে এগুলা হয়?
মানে ওই যে আমার বন্ধু চোদ্দ লবি তুই আচ্ছা তোর চোদ্দ সারছি কত বেড়া, পরে আমি পাঁচ টাকা ধরো বেড়া আমার সাথে পাঁচ দশ টাকা হবো না, আমি পাঁচ দশ টাকা ধরি না আমি একটু বেশি ধরি, আমাকে না দোষ দশটি ধর, আমি তো আর তোর মতো না বেশি বেশি ধরি, আমি দশটিয়া ফার্স্টেই ধরি, তুই দশটিয়া ধর আচ্ছা ধর দশটাই, পরে তো চোদ্দ লইতে পারিনি আমি মানে দশটিয়া পাই গেছি, তারপরে আপনার ওই যে দশটিয়া পাইলাম, পরে আবার নেক্সট ও আমার কত সত্যি কত লিবি, পরে আমি কই আবার আমি নইলুম, পরে একো দশ লেবো, আমি কই এগারো লম, পরে একো বারো লেবো, পরে আমি কই আচ্ছা তেরো লম, পরে ও আমার সাত, আমি ভাবলাম কি পরে আগের ওভারে তো চোদ্দ রান হয় নাই ই ওভারে রান ওইতেও পারে, এই জন্য আমি তেরো রান লইলাম, লয়া পরে কখন কত করে, পরে আমি কো দশ টাকাই কো না দোষ মানে পনেরো টাকা ধর, পরে আমি আচ্ছা যা পনেরো টাকাই ধরলাম, কি করুন, ফরেন ফরে রেখে ধরছি, ফলে রান তো বাড়িতে আসছে ব্যাটসম্যানে, এখন ফার্স্ট বলে আসছে রান লয়ে লেছে ভালোই, এখন এক বলে একটা চার লাগে আমি জিততে হলে, তখন আমি ভাবলাম দূর হাইরে গেছে গেটে গেটে দিয়ে দিই, পরে আমি সাতান আমি করি দোষ না তুই জায়গাটা লড়ে গিয়া, পরে করে আরে না তোর কাছে রাখ জিতে লই জিতে দিব, পরে আমার পরে বললে পরে জিতুম না, আমি গাড়ি লড়ে দিকে জিতে দিয়ে গেছি, এক বলে কি চার নিতে পারবো, আচ্ছা দিয়ে গেল আগে, পরে এক বলে তো চার মারছে, মাত্র আমি হা জিতে গেছি আমি, যাক ওতে ভালোই 25 টাকা এলো, আগে 10 টাকা এখন 15 টাকা জিতলাম 25 টাকা, আমি যাক ভালোই তো ফেললাম, আজকে আর খেলা দরকার নাই, আমি তো দোষ হন জায়গা স্কুলের টাইম শেষ, আর এই কাজটা এই জিনিসটা করতাম স্কুলে যাওয়ার পরে আমারও বন্ধু স্কুল ফাঁকি মারতো স্কুলে যাইতো না যে ওই চার দোকানে খেলার সময় যে আইসেল বাজিটা ধরতো, তারপরে আপনার মনে করেন আমি যাইতাম, পরে এই দিন আর আসে পড়ছে বাসাই দোস্তকে তুই যাই গিয়া ওই দোস্তরে আমি আবার 15 টাকা দিছি, আমি দোষ নে তুই তো হারছিস আমার থেকে, তুই ফোন তোর পকেট খালি তুই 15 টাকা নে, পরে এই দোস্ত 15 টাকা নিছে নেওয়ার পরে চলে গেছে, আমি বাসায় পড়ছি, পরে বাসায় আসলাম খাওয়া দাওয়া করলাম, পরে বিকালে কি করবো আবার ঘুরতে উঠতে পারিছি বাইরের, পরে পরের দিন আবার স্কুলে যাই, পরের দিন আবার খেলা, পরের দিন হলে গিয়ে ওই যে মানে দলের নামটা তখন আমার স্মরণ নেই, তখন আমি তেমন একটা বুঝতাম না, পরে সেদিন করে থেকে দোস্ত আজকেও খেলা আছে, আমি আর দোষ কালকে আমি স্কুল ফাঁকি দিচ্ছি আবার স্কুল ফাঁকি দিব, কার এবার স্কুল ক্লাস না করলে সমস্যা নেই, পরীক্ষা ভালো করে টিকলে আমি কি দৌড় বেড়া ধরা তো না টিকলে কিছু করবো না, কিন্তু আমার আব্বা আমার মারবো অনেক, পরে কেছে কারে আয় সমস্যা নেই আমি কাজটা চল, ওই সেদিনে সেদিনে গতকালকে মজাটা আজকে আবার আমি ভাবলাম মিস করুন যাই এক দুদিন মিস করলই তো, পরে গেলাম সেদিন যাওয়ার পরে সেদিন আমার তো টাকা ছিল ভালোই, লাভ লাভ হলো কত 65 টাকা আর 25 টাকা ভালো টাকা লাভ হলো, পরে আমি কাজটা চল তখন গেলে তো আমার লাভের টাকা যাবো আমার তো আর আসল টাকা যাবো না, টিফিনের টাকা যদি জমা দিলাম এটা আমার এই সুন্দর করে ছেড়ে দিলাম আমার ব্যাগের ভেতরে, পরে ওই লাভের টাকা দিয়ে আবার ওই তখন মোহনের সাথে আর ধরতাম না, ওই আরেকটা ছেলে ছিল ওই 3-4টা বন্ধু ছিল ওদের সাথে, পরে ওদের সাথে গিয়ে ভালোই মানে ওভার প্রতি ধরতাছি ওভার কি নিবি, পরে আবার আমি কই কি আচ্ছা তুই ক ওভার কত নিবি, পরে প্রথম ওভার প্রথম খেলা শুরু হয়েছে, পরে কই ওভার আমি চইলুম, আমি কে প্রথম ওভারে সাতলুম, পরে কথা তোর সাত, পরে একদিন সাথে আজকে 20টা করে আমি তো 20টা ভাই প্রথম 20টা আস্তে আস্তে বার
মানে বাড়তেছে,
পরে আমি 15 টাকা ধর আস্তে আস্তে বার, পরে কয় আরে ধর 20টা সমস্যা নেই, পরে আমি কিনা 15 টাকা ধরবি, পরে আচ্ছা 15 টাকা হয়েছে, তারপরে 15 টাকা ধরলাম, পরে তোর 7 রান লয়ে লিছে আমি জিতছি, জিতার পরে পরে আবার আবার আমি যদি কত লেবি, পরে কি এখন আবার 7 লুম আমি 8 লুম, পরে আবার তখন আমার সাতছে আমি কই আমার কত আমি কখন 15 টাকাই, পরে তখন লিখি লয়া ওহন আমি মানে ইরানে হারে গেছে,
আচ্ছা
পরে দুইবার হারলাম আমি কই 15-30 টাকা চলে গেলো কি করতাম কিন্তু আর বাজি ধরুন না, আরে বেটা দইরা ধর তোর মহা ওই বন্ধুরা আমার ওই বন্ধুরা মানে করেছে আরে দোষ ধর তোর 25 টাকা 35 টাকা গেছে 30 টাকা গেছে তুই তিয়ারা তোল, পরে আমি কই না ভাই তুলুম না থাক দরকার নেই, পরে আস্তে আস্তে 100 টাকা দেবো আমার, পরে তো বেটা তোর তো লাভের টাকা দেবো এটা তোর তোর সর সকলের টাকা দেবো না তোর টিফিনের টাকা দেবো না, আমি কই এটাও তো ভালো কথা কেছো খেলে তো লাভের টাকা 14 টাকাই দেবো, আচ্ছা ধরি তারপরে কি মানে এরকম চলতেছে চলতে চলতে পরে এদিন কি করছি অবাস্তবে ধরতে ধরতে আপনার এই আবারে একবার আমি কি করছি আমি তো কি ওভারে মানে রিক্সে আপনি তখন ফার্স্ট প্লেয়ার মানে 6 নম্বর ওভার চলতেছে তখন আমি কই কি ওভারে কত লিবি, পরে হ্যাঁ কী ওভারে আমি 12 লুম 13, পরে হ্যাঁ 14 আমি 15 লুম, পরে ক আচ্ছা হ্যাঁ কত লিবি, পরে আমি কই কি এখন যা 20 টাকা হয়েছে, পরে কখন 20 টাকা আমি কখন 20 টাকা, পরে তো তখন ই ওভারে মানে 15 রান লিয়ে লিখছি আমি মানে আবার জিতে গেছি 20 টাকা,
আচ্ছা
তারপরে আপনার পরে আবার আবার হেরে কইলাম এখন কত লিবি, পরে কইতেছে এখন আমি আবারে 9 লুম আমি কি 10 লুম, পরে 10 আমার ছাড়ছে তারপরে পরে আমি কই কত কত দেবি কত সোনা একটু বেশি করে ধর 30-40 টাকা ধর,
মানে
ওরা কালকে দেখছে আমি অনেক টাকা জিতে গেছি, ওদের থেকে 20 টাকা জিতে গেছি, মানে চাইতেছে আজকে আমারে মানে ওরা মানে ইয়া করে আমার নিব আর কি টাকা গুলি পরে কি। আমি তো আবার পরে আবার 10 হ্যাঁ ছাড়ছি, তারপরে পরে ক এখন 30 টাকা ধর, আমি কাছে ধর 30 টাকা ধরছি, পরে ওই ওভারে 10 রান দিয়েছে, পরে আমি হারে গেছি 30টা। তখন এরকম ধরতে ধরতে ওভার প্রতি, পরে ওভারে কেউ কি করছে মানে বলে ধর, আমি কেউ ওই বলে বলে কালকে তো ধরছিলাম বলে বলে ধরে ভালোই ফেলাম। আচ্ছা
টাকা কি সাথে সাথে দিয়ে দেন মানে বলে?
টাকা নগদ ক্যাশ, মানে টাকা আবার বাকি মানে না। পরে কি করবো, আমি প্রথম বলে কি লিবি, পরে প্রথম বলে ধুরানুম, আমি কই আচ্ছা ধুরান ধরে ছাড়ছি, পরে ক আমি কই 30টা করে অনেছি, পরে কইতেছে আচ্ছা 30টা করে দে। পরে টাকা আবার একটা কি দেওয়ার সময় আবার টাকা জমা দিলি তো?
আচ্ছা
আমার যে লাভ ছিল লাভের টাকা চলে গেছে
80 টাকা।
তারপরে আমি কই কি আমার লাভ করছিলাম 80 টাকা চলে গেলো, তাক আজকে আর ধরবো না আমি জায়গা। পরে মহান্ন কই মন চল আজকে চলে যাই, আজকে আর এরকম ধরা দরকার নেই, লাভের টাকার কাছে গা অনেকগুলি টাকা ছিল। তারপর আমি বাসায় পড়ছি, এসে আবার এমনি এমনি বাসায় গেল গা দিন, পরে আব্বু শুনে নাই, দুদিন ক্লাস মিস করছি। তারপরে আবার পরের দিন স্কুলে গেছি, গেছি পরে দোস্ত করতেছে দোস্ত তুই কাল পরশু দিন গেলি, কালকে গেলি পরশু দিন লাভ করলি, কালকে সব হাইরা গেলি, তুই ইচ্ছা আবার তুলবি না আমি ধরবো লাভের টাকা গেছে আবার তুলুম। আরে বেটা চল সমস্যা নেই, আমি কোন আরে দোষ এতদিন 3 দিনে যাবো স্কুল মিস করতেছি, আব্বা যদি শুনে তাহলে আমার অনেক মারবো। তারপরে এদিন আমি আবার আমার মানে এর কম্পিউটার বলতে ফলে লেগেছে ওই দোকানে, আমি গেছি যাওয়ার পরে আবার ওই সেদিন টিফিনের টাকা দেওয়া দরতাছি দরতাছি বাজি ধরে, তো মানে প্রথম ওভারে তখন ওভারের না ধরে প্রথম ওভারের প্রথম বলে বাজি ধরছি, যে আমি কই দোষ ওখানে প্রথম ওভারে রান না প্রথম বলে কো, পরে হ্যাঁ কো কি আমি কই প্রথম বলে আমি দরতাম, পরে আমি সিঙ্গেল লম, পরে আমি গাছটা সিঙ্গেল তোলা আমি ছাড়ছি মানে 15 টাকা করে প্রথম ধরছি ওভারে ই বলে, পরে তো বল দৌড়েছে দৌড়েছে পরে আমি জিতছি। পরে পরে বলে বলতেছি কি যে ওখানে বলে আমি ওখানে বলে আমি একটা সিঙ্গেল রান লিস, পরে সিঙ্গেল রান প্রাচ্য তরফ আছে আমি কই ওকে, পরে সিঙ্গেল রান লে লিসে এই সংখ্যা বাজি ধরছে আপনার 10 টাকা, পরে ওই দোষা কেউ দোষ অন 10 টাকা আমি কই আমি আমি ওর ওখানে আমি উল্টা পরে করতেছি কি অহন 10 টাকা লিয়া আমি তো বিশে ধর, পরে ক না ক 10 টাকাই আমি কই আচ্ছা 10 টাকাই, পরে 10 টাকা জিতলাম। তারপরে পরে বলে আবার তৃতীয় বলে আমি কি নিবি, পরে হ্যাঁ কি আমি কই সাইন নেব, পরে কো আচ্ছা ঠিক আছে, পরে ধরছি 4 রান এই সংখ্যা ধরছি 30টা গুড়া, পরে আমার কাছে থেকে 230টা, পরে আমি কই এই সংখ্যা ধরছি কম হন আবার বেশি আমি কো যা 30টা কইছে, পরে 10-30 টাকা জিতে গেলাম গা একদম জিতে দেয় 12 টাকা জিতলাম। তারপরে আবার বুঝে আরো কয়েকটা বন্ধু আছে ওদের সাথে মানে ওই ওই একা ধরে না আমরা এদের সাথে ধরি ও ওদের সাথে ধরি, পরে ওরা কি অভার হতেলো, পরে এখন দুজনের সাথে একসাথে, পরে একজনের সাথে আবার সত্যি মানে এবার 10 রান লেব আমি আচ্ছা তোরা আমি 10 রান ছাড়ছি, পরে আবার আরেকটা কি ই বলে মানে ছক্কা লইব আমি আচ্ছা তোরা ছক্কা ছাড়ছি, তোরে মানে দুজনের সাথে এখন দুই বন্ধুর সাথে ধরছি, একজনের সাথে 20 টাকা একজনের সাথে আপনার 15 টাকা মানে 35 টাকা ধরছি। পরে কি করলাম ওই যে যে আবার 10 রান ছাড়ছি ওই খেলাটা হাসি, আবার যে এক বলে ছক্কা ছাড়ছি এই খেলাটাও আপনার হারছি দুনোরেই মানে হাইরা গেছি, হারতে হারতে একদম দুই তিনটা বন্ধুর সাথে একসাথে ধরতাম এক এক বলে মানে এক এক ওভারে ধরতাম, পরে সবাই এরকম ধরতে ধরতে মানে অনেক মজা করতাম, ধরতাম ওভার অনেক মজা করতাম আর কি। যে মজার জিনিসটা আমি মানে বুঝতাম না যে এরকম ধরতে ধরতে কিরকম একটা মানে ইয়ার চলে যাবো আমি।
আমাকে একটা ব্যাপার বলেন, এই যে আপনি বলে 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 বাজি ধরছেন, আপনি যদি মনে করেন যে আমি তিনটা বলে বাজি ধরলাম এখন আমি আর খেলবো না, মানে সেই স্বাধীনতা কি আপনার আছে? মানে
আছে, ইচ্ছা করলে তো মানে আমি ওইটা হিসাবে উঠতে পারো। এটা আমার নিজের
নিয়ম আছে যে এত খেলতেই হবে
না? নিয়ম নাই মানে এটা তো আমার নিজেদের মধ্যে অবশ্যই, এই জন্য এর কোনো নিয়ম নাই।
আচ্ছা,
তারপরে এখন ধরতাম, ধরার পরে আমি ওই যে অপার প্রতি ধরা, তারপরে এই অপার প্রতি ধরতাম, ধরার পরে আপনি এরকম ভাবে জিততাছি হারতাছি, তখন সেদিন এদিন কি করছি মানে হাঁটতে হাঁটতে আমার ওই যে টিফিনের টাকাটা অপর প্রতি ধরতে ধরতে যে দুইটা বন্ধু আছে না, ওই দুইটা বন্ধু মানে অপার প্রতি ওরা আবার খেলা একটু বুঝি বেশি, আমি আবার একটু কম বুঝি, ওরা মানে অনেক আগে খেলা দেখে তো মানে ওরা বুঝে বেশি আমার থেকে, আমি আবার তখন একটু কমই বুঝি। তবে ওই এক ওভারে এরকম ওভার প্রতি রান হইতো বল প্রতি, একবার এক ওভারে রান হয়েছে আপনার হয়েছে 14 আর এক বলে মানে একটা নো বল রয়েছে আর কি। পরে আমি খুঁজি নো বল মানে কি, পরে কোনো নো বল তোর একটা সে ফ্রিট নো আর একটা সে মানে ফ্রিট ছাড়ানো, আমি একটা ফ্রিট নো লেছি, আমি কাছে ধরো নো ছাড়ছি আর তোর 14 রানে ছাড়ছি দোনারই। আমি কই পরে আমার কত, আমি কে তখন অন মানে টিফিনের টাকা আছে, টিফিনের টাকা আছে আপনার 65 টাকা, আমি কই কি তোর সাথে 20 টাকা, তোর সাথে 20 টাকা 40 টাকা। পরে কি করলাম ওই সেইদিনও 40 টাকা না আমার হারা গেছে, মানে এরকম হারে গেছে। পরে দুটা খেলা মানে হারে গেলাম দুজনের সাথে, ওই নৌ বলেছে মানে আমি মনে হয় কিরি আমি দোস্তরা কি এতদিন নৌ লইলো মানে নৌ হয়ে গেল গা, আরে কি খেলা বুঝি না, এরকম বুঝে আর আমি এরকম বুঝি না খেলা, মানে আর আমার কাছে কেমন লাগে, আমি খেলা বুঝি না আর বুঝি এরকম। পরে সেদিন এরকম আমার 40 টাকা থাকে, আমার আরো কত আছে 35 টাকা আছে, আমি মানে 25 টাকা আছে। পরে আমি তো কি না আমার আর খেলুন না, আমি তো দোষ আই যাই আমার চালা মানে টিফিনের টাকা জমা আমি ঠিক হবে সেখানে দরকার নেই, আস্তে আস্তে পরে সব খেয়ে যাবো গা। পরে ক আচ্ছা আজ গে, পরে গেছি গা যে বাজ গেলাম সেদিন ওই চারে স্কুল থেকে ফোন দিয়া মানে বাসায় আমার বাসায় ফোন নাম্বার ছিল স্যারের কাছে, স্যার যে ফোন দিয়ে বলেছে একদিন দুই দিন আমি কিছু ফোন দিই নাই, কিন্তু দিন ফোন দিয়েছে দিয়া ক আপনার ছেলে তো স্কুল আসে না 3 দিন ধরে স্কুল পাখি দিয়া কই কই জানে জায়গা। আমি কই পরে আমার বাসায় গেছি, গেছে পরে আমার জিজ্ঞেস করতেছে কিরে তুই বলে 3 দিন ধরে স্কুলে যাস না, আমি তো মা ফোন দিল আমারে কইল। পরে আমি কই 3 দিন ধরে স্কুলে যাই না, পরে আমি বাবার সাথে মানে মিথ্যা কথা মানে বলার চেষ্টা করছিলাম, পরে তুমি মিথ্যা কথা বললো লাভ নাই আমারে চারে ফোন দিছিল। পরে কইতেছে কত তুই কি করছিলে 3 দিন ধরে কো সত্যি করে কো স্কুলে যাস না গেলে স্কুল ফাঁকি দেখ কই গেছিস, আমি কই কোনো কেন না সত্য কথা পরে করে দিছি। আমি কই সত্য কথা বলতে মানে একটু মিথ্যা কথা বলছি, আমি কখনো মানে মিথ্যা কথা বলতাম না, আর অবশ্যই আমি আমার আম্মুর সাথে সব কিছু শেয়ার করতাম, আব্বুর সাথে কমে করতাম, আমার আব্বু তো রাগিলে ছিল সব কিছু মানে পছন্দ করতো না, মানে ইয়াটা যে মানে ফ্রি মাইন্ড জিনিসটা আব্বুর সাথে আমি কম শেয়ার করতাম, কিন্তু আম্মুর সাথে আমি অনেক ফ্রি ছিলাম, আম্মুর আমি সব বলতাম যা যা করতাম ছোটবেলায়। পরে ওই যে আম্মুর আমি এই ফেলের কথা না বলছিলাম, বলার পরে আম্মু তো মানে আম্মুর সাথে আমি সব শেয়ার করি বলতে কোনো কিছু লুকায় রাখি না। পরে আম্মু কর তুই আমার তো জিডি করো আমার তো কই, আমি ধরে সংক্ষেপ করে দিই আমি আচ্ছা আমি আমার আম্মুর তো আমি বলতাম, আম্মু তো করার পরে আম্মু কি কো আচ্ছা তুই আমি আম্মুরে ওই কথা শেয়ার করি আইফেলের ওই এরকম ধরতাম যে বাবার প্রতি। পরে আমি তুই আমার টিফানে তো জমা ইসলাম টাকা তুলান 30-40 টাকা হেরে গেছি, কচ্ছা তাহলে আর যাইস না তোর বন্ধুরা ফল্লা ফেরে গেছস, দেখ তুই আর যাইস না তোর বন্ধুরা কইলেও যাবি না মন করে এরকম গেলে আমার আম্মা বাবার বুঝাইতো আমারে। তারপরে আমি কাছে আম্মু আর যাবো না তুমি আব্বার বোঝাই খু, পরে আব্বা আম্মা আম্মা আব্বারে বোঝাই কইলো যে তাক ও তো আর যাবো না কবো না ও তাক স্কুলে গেছে না তুমি মাস্টারে কয়াও। পরে আম্মু স্কুলে নিয়ে আবার দিয়ে এলো, দিয়ে পরে এরকম কয়েকদিন ক্লাস চলতেছে করতেছে আবার এক সপ্তাহ মতো করছি, করার পরে তো খেলা তখন মানে কোয়ার্টার ফাইনাল খেলতেছে খেলা তো শেষ হয়ে যেতে থাকে আর কয়েকটা খেলা আছে, কোয়ার্টার ফাইনাল পরে সেমিফাইনাল আর শেষ পরে একটা বছর পরে আবার ফাবি আমি কই আমার আবার সর্দি মিল্লা মানে ইয়ে করতেছে আর কি ধরার জন্য আমি আবার যাই স্কুল ফাঁকি দিয়া
এটা কি সবাই ইয়ে করছে এ কারণেই নাকি আপনার নিজেরও ইচ্ছে আছে কারণে
মানে আমার কাছে মনে হচ্ছে কি
এটাই বলার আর কি যে আপনারও কি ইচ্ছে করে নাই
মানে আসলে কি ওরা যেন আমার বলতো বলার পরে আমিও জানি কেন যাইতাম ওর সাথে মানে আমার কি ভালো লাগতো আবার কিরকম একটা ওই যে তাকে হারছি ওটার আবার ইয়ে করতাম যে তাকে হারলাম আবার মজাও লাগতো সেটা মনে করে আমি কি ধরো স্কুলে ঘর থেকে সবাই যাবো গা স্কুলে আমি একা একা ভালো লাগতো না আমার বন্ধু যাবো গা এই জন্য আমি সব মনে করি আমি বন্ধুর সাথে যাইতাম
আমরা এখান থেকেই আসলে এখান থেকে কথাগুলো ধরে আসবো মামুন তিনি আমাদের সাথে আছেন আপনি অন্ধকারের গল্প শুনছেন শুনছেন ইভানকে এবং ঢাকা এফএম 90.4 এর সাথে আপনি জয়েন করে আছেন এবং আমরা একটা বিষয় আসলে আপনাদেরকে জানাতে চাই শেয়ার করতে চাই এবং সেটা হচ্ছে অন্ধকারের গল্পে এখন থেকে দারুণ কিছু কুইজ আপনারা পাবেন এবং সেই কুইজগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এবং সেই কুইজের মাধ্যমে আপনারা যদি সঠিক উত্তর দেন সেই কুইজের তাহলে আপনাদের জন্য রয়েছে অন্ধকারের গল্প টিমের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার এবং আপনারা সেটা অন এয়ারে মেসেজ করতে পারবেন কুইজটি হচ্ছে বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ হবে কত তারিখে আবারও বলছি ভারত বাংলাদেশ সফরে আসছে আপনারা সবাই জানেন এবং বাংলাদেশ ভারতের প্রথম ম্যাচ হবে কত তারিখে অপশনগুলো বলছি এ 10 জুন বি 18 জুন সি 21 জুন আবারও বলছি বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ হবে কত তারিখে অপশন শুনুন এ 10 জুন বি 18 জুন সি 21 জুন আপনার কাছে যদি সঠিক উত্তর মনে হয় আপনি আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে সঠিক উত্তর মানে এ বি অর সি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে অবশ্যই আপনি পুরো মেসেজটার আগে একটা ওজি লিখতে হবে আবারও নিয়মটা বলছি কিভাবে আপনি উত্তর পাঠাবেন ওজি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার লোকেশন স্পেস দিয়ে আপনি সঠিক উত্তর এ বি অর সি লিখে পাঠিয়ে দিবেন এবং যারা জিতবেন কুইজ তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ওকে আর আপনাদেরকে এই মুহূর্তে ক্রিকেট আসলে আমাদের কতটা ভালো লাগার জায়গা সেটা আমরা সবাই জানি এবং মামুনের কাছ থেকে আমরা সেই ক্রিকেট জুয়ার ডিটেলস গুলো কিভাবে আসলে তার পার্সোনাল লাইফ সম্পর্কে শুনছি যে সে ধীরে ধীরে কিভাবে ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়েছে সেই সব কিছু আমরা শুনছি সেসব কিছু নিয়ে আমরা বুঝতে পারছি যে একদম শিশু বয়সে ক্রিকেট করতে ভালো লাগাটা কিন্তু সেটা ধরে 5 টাকা 2 টাকা 10 টাকা প্রত্যেক বলে কত হবে না বুঝে কিংবা বুঝে সেই টাকাটা আস্তে আস্তে বেড়ে যাওয়া 10 টাকা 15 টাকা 30 টাকা এরকম করে সেটা বাড়তেই থাকে এবং সেটা এক প্রকার একটা নেশার জায়গায় এক সময় চলে যায় এবং সেই নিয়ে আসলে বাজি তৈরি হয় জুয়ার তৈরি হয় কোনো চায়ের দোকানে কিংবা এরকমটা অনেক জায়গায় হয়তো আমরা দেখি কিংবা আপনি যখন শুনছেন আপনি নিজেও হয়তো এরকমটা এগুলোর মাঝখানে জড়িয়ে আছেন এবং সেই ছোট ছোট জুয়ারি বা ছোট ছোট ঘটনা থেকে কিন্তু অনেক বড় ঘটনা তৈরি হয়ে যায় আমরা এই মুহূর্তে আরেকটি প্রতিবেদন আপনাদেরকে শোনাবো এবং সেই প্রতিবেদনের পর আবারও ফিরে আসবো আজকের অতিথি মামুনের কাছে তার আগে বলি যে আপনি ফেসবুকে আসতে পারেন যে কুইজটি আমি বলেছি সেই কুইজটি কিন্তু ফেসবুকে এসেও আপনি বারবার আমি কমেন্টে পোস্ট করব সেখানে এসেও কিন্তু আপনি দেখতে পাবেন আপনি সেখানে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন আমাদের ফ্যান পেজটি নিঃসন্দেহে আপনি পাবেন এছাড়া আপনি কিন্তু টেক্সট করতে পারেন কুইজের উত্তর ছাড়া আপনি এমনিতেও চাইলে আমাদের সাথে টেক্সটে আপনার মতামত জানাতে পারেন অনেকেই জয়েন করেছেন আমি কিছু কমেন্ট এবং এসএমএস পড়ে আসতে চাই যেমনটা জয়েন করেছেন আমাদের সাথে তারেক হাসান কাপাসিয়া থেকে আচ্ছা অনেকেই উত্তর দিতে শুরু করেছেন আমাদেরকে এটা খুবই ভালো লাগলো শুনে অবশ্যই অন্ধকারের গল্পের এই টিম আপনাদের জন্য রেখেছে দারুণ আকর্ষণীয় সব পুরস্কার এই কুইজে সঠিক উত্তর আপনার অনেক চলাকালীন সময় কিন্তু দিতে থাকতে পারেন এবং সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরই আপনাকে কিন্তু পুরস্কারটি দেওয়া হবে এদিকে জয়েন করেছেন বাহার হবিগঞ্জ থেকে তিনি বলেছেন প্লিজ হেল্প মি বাট আমি জানি না কোন বিষয়ে আপনি আসলে সাহায্য চেয়েছেন অন্ধকারের গল্প শুনতে ভালো লাগছে এমনটা লিখেছেন আমাদেরকে আতিক জুথি নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন আপনাদের প্রতি সালাম রইল আমি আসতে চাই তিনি তার নাম্বারটি দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এরকম কিছু কথা তিনি বলেছেন আমরা আপনার সাথে আসলে যোগাযোগ করবো কোন বিষয়ে আপনি আসতে চান কিংবা কি বলতে চান এদিকে জয়েন করেছেন আমাদের সাথে আই লাভ অন্ধকারের গল্প এরকমটা লিখেছেন এবং খানিকটা হলেও আমরা অ্যালার্ট পেতে পারি এই অনুষ্ঠানটা থেকে সুপ্রিয়া আমরা খুবই ইন্সপায়ার হই আপনাদের এরকম কথায়। আফসানা মিম জয়েন করেছেন, তিনি বলেছেন ঢাকা থেকে, হ্যালো ভাইয়া কেমন আছো তুমি, পুরো সপ্তাহ জুড়ে ওয়েট করি নতুন কোনো গল্প শোনার জন্য, যাতে করে আমরা আমাদের কিছুটা হলেও তিনি সতর্ক হতে পারেন, এরকম কিছু কথা বলেছেন। আমার মনে হয় যে আপনাদের এই এসএমএস গুলোই আমাদেরকে আসলেই অনুপ্রাণিত করে বলার জন্য। আসলে অনেক সময় আমরা অনেক কথা বলি কিন্তু এটা বলার জন্য বলছি না, এটা একেবারেই সত্যি কথা। এই অনুপ্রেরণা নিয়েই আমরা অন্ধকারের গল্পের এই পুরো টিম আসলে সাহস করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। চলুন ধন্যবাদ জানাই অন্ধকারের গল্পের প্রোডিউসার সাদিক সামি, ধন্যবাদ জানাই গল্পের অন্ধকারের গল্পের টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ পুরো ঢাকা এফএম 90.4 পরিবারকে। আর আমি ইভান আপনাদের সাথে থাকি সবসময়। এই অনুষ্ঠানটি নিয়ে অনেকটা সময় পর্যন্ত কথা ছিল, একটা প্রতিবেদন আমরা শুনব, প্রতিবেদনে যাবো, তার আগে আরো কিছু কমেন্ট আমি পড়তে চাই কিংবা এসএমএস গুলো নিয়ে আসতে চাই, তারপর আবারও আজকের সরাসরি অতিথি মামুন তার কাছে ফিরে আসবো। মামুনের সাথে আমরা কথা বলছিলাম, মোমেন জয়েন করেছেন কুমিল্লা থেকে, তিনি অনেক কিছুই কথা অনেক কথাই বলেছেন আমাদের শেয়ার করেছেন, থ্যাংক ইউ। এনডি গুলশান থেকে জয়েন করেছেন, জয়েন করেছেন আমাদের সাথে রাইসা কিশোরপুর থেকে, আমি তোমার নিউ ফ্রেন্ড, কেমন আছো, অনেক ভালো আছি, তোমার অনুষ্ঠান শুনছি খুবই ভালো লাগছে, চালিয়ে যাও ভাইয়া, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে আচ্ছা সনাতন কর্মকার কেসি কলেজ থেকে, ভাইয়া যেহেতু একা একটা, আচ্ছা ওকে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আপনি এটা লিখবার জন্য। রিপন রহিম জয়েন করেছেন আমাদের সাথে, আরো অনেকেই আছেন আমাদের সাথে, অ্যান্ড অনেকেই উত্তর পাঠাচ্ছেন। আমি কুইজটা আরেকটিবার বলে আমরা প্রতিবেদনে চলে যাব, কুইজটা আপনাদেরকে আরেকটিবার জানাতে চাই। বাংলাদেশ ভারত ওয়ান ডে, বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ, বাংলাদেশ ভারতের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে কত তারিখে, আপনাকে সঠিক উত্তর পাঠাতে হবে। সঠিক উত্তরের অপশনগুলো আমি বলছি আপনাকে, সঠিক উত্তরের অপশনগুলো এ 10 জুন, বি 18 জুন, সি 21 জুন। যেটা সঠিক উত্তর মনে হয় আপনি মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ওজি, দ্যাট মিনস অন্ধকারের গল্প, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে এ বি অথবা সি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আবার বলছি 16260 এই নাম্বারটিতে। এবং সর্বোচ্চ সঠিক উত্তর যারা দিবেন এই অনুষ্ঠান চলাকালীন সময়ে, তাদের জন্য আমরা দারুণ একটি পুরস্কার, তাদের মধ্য থেকে বাছাইকৃত সর্বোচ্চ উত্তরদাতা 3 জনকে আমরা সেই পুরস্কারটি দিব এবং তাদের সাথে আমরা কথা বলবারও চেষ্টা করব আগামী অন্ধকারের গল্পে অবশ্যই। আর এই পোস্টটি আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আমি ফেসবুকে পোস্ট করছি, আমরা প্রতিবেদনটি শুনে আবারও ফিরব আমাদের অতিথি মামুনের কাছে।
উনিশ শতকের মাঝামাঝি সময়ে পূর্ববঙ্গে ইংরেজদের যে খেলাটি বেশি জনপ্রিয়তা লাভ করে সেটি ফুটবল নয়, ক্রিকেট। সে শতকের 70 দশকেও গ্রামগঞ্জে খেলা হতো। মানিকগঞ্জের অধিবাসী দীনেশচন্দ্র সেন তার শৈশবের স্মৃতি রোমন্থন করে লিখেছেন, বাজারের কাছে খোলা মাঠে আমরা ক্রিকেট খেলতাম, আর সে সময় ব্যবহার হতো বেশ কিছু স্থানীয় ক্রিকেটীয় শব্দ, যেমন ইনিংসকে বলা হতো বাজি, রানকে দৌড়, আর উইকেটকিপারকে ব্যাকস্টপ। ঢাকার ক্রিকেট খেলার সবচেয়ে পুরনো সংবাদটি পাওয়া যায় 1858 সালের জানুয়ারি মাসে। খেলা হয়েছিল ঢাকা স্টেশন আর ম্যাজিস্ট্রেট 54th রেজিমেন্টের মধ্যে। খেলার ফলাফল, রেজিমেন্ট প্রথম ও দ্বিতীয় ইনিংসে করে 108 এবং 80 রান, স্টেশন করে 48 এবং 92 রান। জয়টা কার হয়েছিল এবার বুঝে নিন। ক্রিকেটের শুরুটা ঠিক কবে পুরো বিষয় নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। 12 থেকে 13 শতাব্দীতে যুক্তরাজ্যে ক্রিকেট খেলা হতো বলে তথ্য পাওয়া যায় এবং এটা 17 শতকের দিকে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। 18 শতকে খেলাটিকে মর্যাদাপূর্ণ খেলা হিসেবে গ্রহণ করে সেখানকার অভিজাত শ্রেণী। 1844 সালে গঠিত হয় লন্ডন ক্রিকেট ক্লাব, আধুনিক ক্রিকেটের নিয়মাবলী তৈরি করে এই ক্লাবটি। আর দ্য মেলবোর্ন ক্রিকেট ক্লাব 1787 সালে হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো সংগঠন, যাদের রয়েছে আন্তর্জাতিক পরিচালনা পর্ষদ। 300 বছর আগে মার্কিন মুলুকে ক্রিকেট খেলার প্রমাণ পাওয়া যায়। 19 শতকেও সেখানে মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণীর মধ্যে খেলাটি বেশ জনপ্রিয় ছিল। এমনকি ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা 2 দলের মধ্যে আছে যুক্তরাষ্ট্র আর দ্বিতীয় দলটি কানাডা। 1834 থেকে 1914 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট 1000 ক্রিকেট ক্লাব ছিল। ক্রিকেট হচ্ছে পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা, যা খেলা হয় 130টি দেশে। ক্রিকেট খেলতে গিয়ে প্রথম মারা যাওয়া ব্যক্তিটি জেসপার ভিনের। 1624 সালে ইংল্যান্ডের সাসেক্স কাউন্টির হস্টেড গ্রিনে এক ক্রিকেট ম্যাচে বল ধরতে গিয়ে ব্যাটের আঘাতে মারা যান জেসপার। ক্রিকেটে বাজি ধরা এখন অবৈধ, কিন্তু 1694 সালে ইংল্যান্ডে ক্রিকেটে বাজি ধরাটা একরকম সাধারণ ঘটনাই ছিল। তখন বাজি ধরা হতো 2 শিলিং থেকে 6 পেন্স। ক্রিকেটে প্রথম নথিবদ্ধ শতকটি করেছিলেন জনস মেইনফল। তিনি 1769 সালে ডিউক অফ ডরসেট একাদশের হয়ে ওরহ্যামের বিরুদ্ধে সে শতকটি হাঁকিয়েছিলেন। বলের আঘাত থেকে পাকে রক্ষা করার জন্য প্রথমবারের মতো ব্যাটিং প্যাড চালু হয় 1836 সালে। 1850 সালে কি জাদু ভর করেছিল জন ওয়েলটনের হাতে কে জানে। ভদ্রলোক একাই ইংল্যান্ডের নর্থ এবং সাউথের মধ্যে চলা ক্রিকেট ম্যাচের এক ইনিংসে একাই 10 জন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছিলেন। 1910 সালের আগে খেলার মাঠের বাইরে বল গড়িয়ে গেলেই 6 রান হিসেবে গণ্য করা হতো।
আবারও স্বাগত অন্ধকারের গল্পে। ইভানকে শুনছেন আপনারা 11:52 এবং আমরা কিছুক্ষণ পরে একেবারে নতুন একটি ক্যালেন্ডারের পাতা নতুন একটি দিনে আসলে প্রবেশ করব। তার আগে সময়টা আপনাকে আরেকটিবার মনে করিয়ে দিই, যারা আমাদের সাথে জয়েন করেছেন অন্ধকারের গল্পে, আজ অতিথি হয়ে এসেছেন ক্রিকেট জুয়ারি মামুন। এবং মামুনের সাথে আমরা কথা বলছি এবং মামুনের সাথে আসলে মামুনের নিজের এই ক্রিকেট জুয়ার সাথে জড়িয়ে পড়ার গল্পগুলি শুনছি। আমরা আপনাদেরকে দুটি প্রতিবেদন শুনিয়েছি যে প্রতিবেদনে স্পষ্ট করে তুলে আনা হয়েছে এই ক্রিকেটে জুয়া কিংবা বড় বড় ঘটনা তার কিছুটা বিশ্লেষণ, কিংবা ক্রিকেট জুয়ার একেবারে টোটাল পিকচারটা যদি বলি যে আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করবার চেষ্টা আমরা করেছি। আর যারা আমার সাথে জয়েন করে আছেন তারা নিঃসন্দেহে অনেক কিছুই বলতে চান, অনেক কিছুই জানাতে চান, সেই সব কিছু বলতে পারেন খুবই সহজ নিয়মে। আপনি SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে, আমি বলছি 16260 এই নাম্বারে আপনি SMS করলেই হবে। এছাড়া কিন্তু ফেসবুকে আপনি আসতে পারেন। ফেসবুকে আসলে যে ঘটনাগুলো ঘটবে, প্রথমত হচ্ছে আপনি আপনার মন্তব্য তো জানাতেই পারছেন আমাকে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে কুইজটা আমরা দিয়েছি সেই কুইজটা আপনি আমাদের সাথে পার্টিসিপেট করে কুইজের উত্তর দিয়ে আপনি আকর্ষণীয় পুরস্কার অন্ধকারের গল্পের টিম মেম্বারদের কাছ থেকে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন অন্ধকারের গল্পের টিমের কাছ থেকে। এবং সেই কুইজটা কি সেটা আমি অলরেডি বলেছি, তারপর আপনি সেই কুইজটা দেখার জন্য ফেসবুকে আসতে পারেন। নিয়মটা বলি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, আজকের দেয়া পোস্টে এই কুইজটিও পোস্ট করা আছে। এবং এছাড়া আপনি যে কোনো সময় এই কুইজটি পেতে আপনি facebook.com/oz90.4 আবার বলছি facebook.com/oz90.4 লিখে সার্চ করবেন, আমাদের অন্ধকারের গল্পের যে অফিসিয়াল ফ্যান পেজ সেখানে আপনি সেই পেজটি পেয়ে যাবেন। সেখানে লাইক করে রাখলেই হবে, সেখানেও কুইজটি দেওয়া আছে, আপনারা সেখান থেকেও আমাদের উত্তর পাঠাতে পারবেন। উত্তর যেভাবে পাঠাবেন SMS এর নিয়মটা একটু আগে যেভাবে আমি বলেছিলাম খানিকটা বদল আমরা করেছি। যারা পাঠিয়েছেন তাদের সেগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি, সেগুলো আমরা অবশ্যই কাউন্ট করব যারা অলরেডি আগের নিয়মে পাঠিয়েছেন। তবে নতুন নিয়মটি হচ্ছে এরকম যে আপনি সঠিক উত্তর যেটাই হোক, আমি কুইজটা আরেকটি বার আপনাকে বলতে চাই। কুইজটি হচ্ছে বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ হবে কত তারিখ, ভারত যে সামনে বাংলাদেশ সফরে আসছে সেখানে বাংলাদেশ ভারতের প্রথম ম্যাচটি কবে হবে সেই তারিখটার অপশনগুলো আমি বলছি, A 10 জুন, B 18 জুন, C 21 জুন। আপনি যেভাবে উত্তর পাঠাবেন শুধুমাত্র SMS উত্তরগুলোই আমরা কাউন্ট করব, যারা পাঠিয়েছেন অলরেডি তাদেরগুলো কাউন্ট করব। আপনি পাঠাবেন, মেসেজিং অপশনে যাবেন, টাইপ করবেন OZ স্পেস দিয়ে শুধুমাত্র আপনি সঠিক উত্তরটি লিখে দিবেন, এ অথবা বি অথবা সি, লিখে আরেকটি স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন। আবারও বলছি, মেসেজিং অপশনে গিয়ে OZ স্পেস দিয়ে এ বি অথবা সি লিখবেন, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি পুরোটা লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং এই অনুষ্ঠান চলাকালীন সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব দু একজন শ্রোতার সাথে কথা বলবার জন্য। ওকে, আর এছাড়া আমরা কথা শুনছিলাম মামুন, তার কাছ থেকে মামুনের কথাগুলো আরো শুনবো আমরা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ফেসবুক অলরেডি এই কুইজটা আমরা পোস্ট করে দিচ্ছি, আপনি ফেসবুকে এসেই দেখতে পারেন। এছাড়া আরো কিছু কথা আমরা নতুন ঘন্টায় এসে মামুনের কাছে যেতে চাই, আরো কিছু কথা আপনার সাথে শেয়ার করতে চাই, বলতে চাই। যারা শুরু থেকে আসলে অনুষ্ঠানটা খানিকটা হলো মিস করেছেন তাদের জন্য বলি, মামুন যেভাবে এই ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়েছেন সেটা একটা খুবই একেবারে আমাদের চোখের দেখা, আমাদের আশপাশেই হয়তো এরভাবে অনেকেই ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়ছেন। টং দোকানে ক্রিকেট এমন একটা খেলা আমাদের জন্য, বিনোদনের খেলা, ভালো লাগার খেলা, আইপিএল কিংবা আগে বিপিএল হতো, এইসব কিছু দিয়ে কিন্তু সেই উন্মাদনা ছুঁয়ে যেত এবং সেই টং দোকান, চায়ের দোকান কিংবা খুপড়ি ঘরের মতো অনেক দোকানে সেই জুয়ার আসর বসানো হয়, একটা টেলিভিশন সেখানে রাখা হয় এবং সেখানে খেলাগুলো চলতে থাকে। বিভিন্ন বয়সের মানুষ কিংবা মামুন বলছেন যে তার মতো তরুণরা তারা এসে সেখানে ক্রিকেট ম্যাচটি দেখত, ক্রিকেট অত বেশি না বুঝলেও বসে বসে ধীরে ধীরে প্রত্যেক বলে কত এই বলে চার রান হবে এরকম একজন বলতো এবং আরেকজন যদি তিনি বলতো বাজিটা ধরতো যে না হবে না, চার হয়ে গেলে সে হয়তো পাঁচ টাকা কিংবা দুই টাকা দশ টাকা এরকম করে পেত, না যে হেরে যেত সে এরকম করে পেত। এছাড়া ধীরে ধীরে দেখা যায় যে এই একটা এই জুয়ার সাথে জড়িয়ে পড়ে ধীরে ধীরে সেই টাকার অঙ্কটা বাড়তে থাকে, দু থেকে পাঁচ, পাঁচ থেকে দশ, দশ থেকে পনেরো, পনেরো থেকে বিশ, সেটা তিরিশ, এমনকি আরো ধীরে ধীরে অনেক বড় অঙ্কের জুয়াও ক্রিকেট নিয়ে হয়। এবং মামুন ধীরে ধীরে সেভাবেই তারই বন্ধু, তাদের কাছ থেকে আস্তে 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 তিনি জড়িয়ে পড়েন। একটা সময় খানিকটা বাধা তিনি পান এবং পরিবারে জানাজানি হয়, স্কুল বন্ধ হয়, সেখান থেকে বাবার শাসন, আবার মায়ের কাছে তিনি সেই ক্ষমা প্রার্থনা বলা বা মাকে বুঝিয়ে বলার পর আবার তিনি সুযোগ পান স্কুলে যাওয়ার, ফিরে যাওয়ার। কিন্তু সেখানে সেই যে সময় কথা বলছেন তিনি দু হাজার বারো সেই সময়টা তিনি আইপিএল এ আবার শেষের দিকের ম্যাচ গুলোতে এসে বন্ধ দেওয়া ওখানে আবার তিনি জড়িয়ে পড়েন ক্রিকেট জুয়ায়। তারপর কি হলো বা তারপর কি হচ্ছে সেসব কিছু আমরা জানবো একেবারে নতুন ঘন্টা কাটা এসে। আমরা ঘন্টার শুরুর এই সাময়িক বিরতিতে যেতে চাই, একেবারে মিনিট দুয়েকের বিরতি, এবং এই মিনিট দুয়েক আমরা আসলে এভাবে থাকতে চাই না, আমরা তার একটা গান শুনবো, কারণ ক্রিকেট আমাদের হৃদয়ে যেমন আছে এই বাংলাদেশকে আমরা প্রতিবেদনে শুনছিলাম যে ক্রিকেটাররা বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে উঠছেন বিভিন্ন দেশে, তারা আমাদের পতাকাটা উঁচু করে তুলেছেন, বিশেষ করে বিশ্বকাপ ক্রিকেটের পর তো সে কথা বলাই বাহুল্য। আর ক্রিকেট আমাদের নিশ্চয়ই গর্বের বিষয়, আনন্দের বিষয়। একটা গান শুনতে শুনতে এক থেকে দু মিনিট কাটাবেন নিঃসন্দেহে এবং অন্ধকারের গল্পের সাথে থাকবেন, চাইছি থাকবেন জিউন ইন করে ঢাকা এফএম 90.4 এবং ঢাকা এফএম 90.4 এর সাথে থাকুন। আপনি ফিরছি মিনিট দুয়েক বাদে।
যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর সজবে। Roxy Fusion, stylish wool finish.
Oh.
অন্ধকারের গল্পে আপনাকে স্বাগত জানাই। বলছিলাম যে ক্যালেন্ডারের পাতায় নতুন একটি দিন শুরু হয়ে গেছে, যে দিনটি 18 মে 2015, 4 জ্যৈষ্ঠ 1422 এবং 28 রজব 1436 হিজরি। আজকের দিনে আপনার জন্মদিন হলে অন্ধকারের গল্পের এই টিমের পক্ষ থেকে, ঢাকা এফএম 90.4 পরিবারের পক্ষ থেকে আপনাকে শুভ জন্মদিন আমরা জানাতে চাই। এবং আপনার সাথে অন্ধকারের গল্প নিয়ে অনেকটা সময় জুড়ে ছিলাম, আরো অনেকখানি সময় জুড়ে থাকবো নিঃসন্দেহে। আমরা চাইছি যে আপনি আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থেকে আজ যে বিষয়ে আমরা কথা বলছি, ক্রিকেট জুয়া, কিভাবে সেই জুয়াটা হয়, কিভাবে সেই জুয়ায় জড়িয়ে পড়েন মানুষ, কিভাবে ধীরে ধীরে ক্রিকেটাররাও জড়িয়ে পড়ে, সেই সব কিছু খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানছি সরাসরি সেই ক্রিকেট জুয়ার সাথে জড়িয়ে থাকা মামুনের কাছ থেকে। মামুন নিজেই স্টুডিওতে আমাদের সাথে সরাসরি আছেন এবং মামুনের কাছ থেকেই আমরা শুনছি কিভাবে, একেবারে তার ব্যক্তিগত কথাগুলো শুনছিলাম, সে কিভাবে ধীরে ধীরে ক্রিকেট জুয়ায় জড়িত হয়ে গেছে। আরো অনেক কথা আসলে এই বিষয়ে বলা যায়, আমাদের সাথে যারা জয়েন করেছেন তারা অনেক কিছু বলছেন, আপনিও বলতে পারেন। 16260 এই নাম্বারটিতে আপনি SMS করে বলতে পারেন এবং এছাড়া ফেসবুকে আসতে পারেন। ফেসবুকে এলে আপনি মামুনকে স্টুডিওতে বসা অবস্থায় ছবি, যেটা আমরা সবসময় দিই, এরকম একটি ছবি আপনি দেখতে পারবেন। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এবং শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের মতামতগুলো অনেক বেশি জরুরি আমাদের জন্য, কারণ সেই মতামতগুলোর উপর ভিত্তি করে অনুষ্ঠানটা সামনের দিকে আমরা নেই। আর এই অনুষ্ঠানটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেন, কিংবা সবচেয়ে বড় ভালো লাগা বলেন, কিংবা সবচেয়ে বড় এই অনুষ্ঠানটার বৈশিষ্ট্য বলেন, সেটা একটাই, যে যে মানুষগুলো এখানে কথা বলেন তারা সরাসরি স্টুডিওতে উপস্থিত হয়ে এই রাতভর কথাগুলো আপনাদের সামনে বলেন। আর কোনো ধরনের এডিটিং, কোনো ধরনের কোনো মিথ্যার আশ্রয় নেওয়া, কিংবা একেবারে নাটকীয়তা, এরকম কোনো কিছুই করি না। পাশাপাশি অন্ধকারের গল্পের টিম এই সাহস পর্দা কোনোটাই করে না যে প্রত্যেকটা সমস্যার কথাগুলো যখন আমরা বলি সেইটাকে সমাধানের দিকে নেওয়া, কিংবা কোনোভাবেই আমরা কোনো সিদ্ধান্ত দেয়া, সেটার উপর আদেশ উপদেশে আসা, আমরা শুধুমাত্র আপনাদের জন্য সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। বাকি সব কিছু বরাবরের মতো বলবো আপনার বিবেক এবং আপনার মূল্যবোধের জায়গা থেকে আপনি মূল্যায়ন করবেন। আর একটি কুইজ আজ আপনাদের জন্য, সারপ্রাইজিং গিফট কুইজ রয়েছে আপনাদের জন্য। সে কুইজটি হচ্ছে যে ভারত তো বাংলাদেশে খেলতে আসছে এবং ভারত বাংলাদেশের প্রথম ম্যাচ হবে কত তারিখে। অপশনগুলো আমি বলছি, এ 10ই জুন, বি 18ই জুন, সি 21শে জুন। আপনার কাছে যেটা সঠিক উত্তর মনে হয় আপনি আমাদেরকে পাঠান। এবং কিভাবে পাঠাবেন, আপনি মেসেজিং অপশনে গিয়ে টাইপ করবেন OZ স্পেস দিয়ে আপনি এ বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি সম্পূর্ণ লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। শুধুমাত্র SMS যারা করবেন তাদেরগুলি আমরা কাউন্ট করবো এবং সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে আজকে আমরা অনুষ্ঠান চলাকালীন সময়ের মাঝখানে কারো না কারোর সাথে কথা বলবার চেষ্টা করবো। পাশাপাশি আপনাদের অনুষ্ঠান চলাকালীন সময়ের মধ্যে পুরো 3 জন সর্বোচ্চ SMS দিবেন, এমন 3 জনকে বেছে নিয়ে সেই 3 জনকে কিন্তু আমরা অন্ধকারের গল্পের টিমের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করব। আমরা চলে যাব মামুনের কাছে এবং আপনারা কিন্তু এই কুইজটা ফেসবুকে এসেও দেখতে পারবেন। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। অন্ধকারের গল্পের যে নিজস্ব পেজ আছে facebook.com/oz90.4 লিখে সার্চ করে দেখুন, সেখানে এসেও কিন্তু আপনি আমাদেরকে দেখতে পাবেন এবং এই কুইজটা আপনি পাবেন। পাশাপাশি অন্ধকারের গল্পের যে কোনো পর্বের লাস্ট আপডেটটা আপনি পাবেন। অনেক কথা আমি আসলে বলে ফেলছি, আর একটা কনফিউজিং থিং আপনাকে আমি একেবারে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যারা প্রথমবার যখন আমি কুইজ কল করলাম, যারা সেখানে সেই নিয়মে কুইজের উত্তর দিয়েছেন তাদের সেই উত্তরগুলো কিন্তু আমরা কাউন্ট করবো, সেটা কিন্তু কোনোভাবেই আমরা সেটাকে এড়িয়ে যাবো না, সেইগুলো আমরা কাউন্ট করবো যারা SMS করে ফেলেছেন। ওকে, আমরা মামুনের কাছে আবারও ফিরে যাবো, মামুনের কথাগুলো শুনছিলাম। মামুন, আপনি আপনি আপনার সব কিছুই আমাদেরকে শেয়ার করছিলেন, স্কুলে আবার যাওয়া শুরু করলেন এবং হুট করে আবার সেই খেলা এলো, শেষের দিকের খেলা, বন্ধুরা বললো চল যাই, আপনারও মনটা একটুখানি হলো আনচান করছিল, আপনি সেখানে আবার যেতে যাচ্ছিলেন, তারপর থেকে আমরা শুনতে চাই।
তারপরে আবার যাই, যাওয়ার পরে ওই যে আগের মতোই আবার প্রতি এরকম ধরি, বল প্রতি ধরি, ধরতে ধরতে তারপরে এরপরে যাই, মানে হারি, হাঁটতে হাঁটতে আমার সব থেকে হারা যাই। তারপরে হারা যাওয়ার পরে আমি কিন্তু ছাত্র থাকা নাই, তারপর কি করবো, এরকম অপার প্রতি ধরতে ধরতে হারা যাওয়ার পরে আমার খুব কষ্ট লাগলো, টিফিনের টাকা দিয়ে এত কষ্ট করে জমাইলাম, হাঁটতে গাড়ি আবার হারা গেলাম, আমার তখন যে একটা কষ্ট লাগছিল, আমি কিন্তু খেললে তো আমার এরকম কইলি করার পরে আমি আইলাম, আমার যে কি মাথা নষ্ট ছিল, আমি খেললে আইলাম, মজার মজা মজা করতে করতে আমার টিফিনে সবজি টাকা চলে গেলো। সরকার আচ্ছা সমস্যা নাই, দোষা টেনশন করিস না, আই এখন বাসায় পরে আমি কাজে চল, আজকে বাসায় এসে বসছি, আসার পরে পরে আবার স্কুল আই, মানে স্কুল চলতেছে, অন্য টাকা ঢোকা নাই, বাসে আবার টিফিন দেয়, তারপরে একদিনে টিফিনের টাকা দিয়ে তো কিছু করা যায় না। পরে আবার এরকম স্কুল যাইতেছি চলতেছে, পরে আয় যাই ভালো ক্লাস করতেছি, তারপরে দোষ আমার তো কোয়ার্টার ফাইনাল ছিলেন, সেমিফাইনাল খেলা দুইটা খেলা হইব, তারপর ফাইনাল তিনটা খেলা হইব, তিনটা খেলার মধ্যে সেমিফাইনাল খেলা যদি জায়গা আর পাবি না, আবার এক বছর পরে খেলা ঘুরে আইব। আমি কি করে দৌড়বো না, আমি আর দৌড়ম না, আমার টিফিনের টাকা চলে গেছে, আমি আর দৌড়ম না যা। পরে ক দোষ একটা বুদ্ধি দেই, পরে আমার একটা বন্ধু ছিল, ও মানে সার্ভিস আবার গড় থেকে কি করতো, একবার ওর আব্বাতে অনেক মার গেছে, ও মানে দুয়ার ধরতে ধরতে এরকম একটা মানে ইয়ার প্রজেক্ট চলে গেছে গড় থেকে, ওর আব্বুর মানি ব্যাগ থেকে 1000 টাকা নিয়ে পড়ছিল, পরে আইনা এরকম জোয়া ধরে হাইরে গেছে। পরে ওর থেকে ওর গড়ে ওর আব্বু অনেক মারধর করছে ওরে। তারপর আমি আমার এক করতেছি কি ওই মোহন দুই তিনজন মিললে কো দোষ এক কাজ কর, তারপর গড় থেকে তুই টাকা এলো যেমনি বুঝাও যা, নাইলে কি হচ্ছে টাকা এলো কি সেমিফাইনাল দুইটা খেলা, দুইটা খেলাতে যদি জিতস তত ভালোই। ঠিকই দোষ চল। পরে আমি তোকে আচ্ছা আমি যাই স্কুল থেকে, সেদিন গেছি গিয়ে যাওয়ার পরে তো অনেক সেমিফাইনাল খেলা কালকে প্রথম খেলা, আমি কি করুম, পরে তখন তো টিফিনের টাকা তো অল্প, এই টাকাটা কিছু হবো না। পরে তখন আমি কি করছি, আব্বু যখন মানে আড়ত থেকে আসছে, আসার পরে আমি আব্বু গোসলখানে ঢুকছি, গোসল দিতে প্যান্ট শার্ট খোলা, আব্বু শার্টের পকেটে হাত দিয়ে দেওয়া দিকে টাকা। পরে এখান থেকে আমি মানে 400 টাকা নিয়ে নিই, নেওয়ার পরে আব্বু মানে আমি 400 টাকা নিয়ে নিই, নেওয়ার পরে পরদিন স্কুলে যাই, স্কুলে যায় তো মানে দোষ থাকো দোষ, আমি কই দোষ চল আজকে আমি ধরবো, আজকে তুই যাবি, আমি কই হ, তখন আমি আবার নিজে থেকে মানে দোষ করে কইলাম যে চল। পরে যাইলাম যা সেমিফাইনাল খেলাই, সেদিন মানে ধরতাছি সেদিন ওভার প্রতি ধরছি, পরে আবার বলে ধরতে ধরতে সেদিন আমি আবার জিতছি অনেক টাকা, প্রায় 12 টাকা জিতছি, 700 টাকা আর ওই লেগে আরো 300-700 টাকা 300 টাকা দিচ্ছি। পরে সেদিন আসে করছি আসলে আমি 700 টাকা আছে, অনেক টাকা আমার কাছে, আমার মনে হলো আমার কাছে অনেক টাকা। তখন মানে স্কুল থেকে আবার বাসা গেছি, বাসা গেছি পরে রাত্রে আব্বু বলতেছে কিরে মানে আমার পকেট থেকে কেউ টাকার গা নিচ্ছে, আমি আরে না আব্বু আমি তো আপনার পক্ষে টাকার গা নিই নাই। পরে কইতেছে না সত্যি করে কো টাকার গা নিচ্ছে, আমি কো না আমি টাকা নেই নাই আমি জানি না, আব্বু কো মনে হয় আমার পকেটের টাকা মনে হয় এতটাই ছিল, তাক আব্বু তেমন একটা গর্জ করে নাই। পরে আমি এপ্রে যাইতেছি, যাওয়ার পরে স্কুলে পরের দিন আবার আরেক খেলা, দুইটা একটা গেছে গা, একদিন জিতলাম, পরের দিন আবার একটা খেলা, সেদিন আবার ওভার প্রতি দর্শি এক ওভারে মানে প্রথম ওভারই সেদিন টাকা ভালো, প্রথম ওভারই আমি 10, প্রথম ওভারে আমি 8 জানলাম, পরে হ্যাঁ কি আচ্ছা কথা সারছি, তারপর তো প্রথম ওভারে মানে 50 টাকা করে লাগাইছে পরে জিতেছি গা, জিতে 50 টাকা দিচ্ছি, আমি 50 টাকা জিতলাম যাক। পরে ফরের ওভারে কুকি কত লোবে, পরে এক কুকি ফরের ওভারে আমি 9 লোম, আমি 10 লোম, আমার 10-এ সারছে, পরে আবার 50 টাকা, পরে আমি 10 ওভার জিতলাম, এরকম এরকম মানে ওভার প্রতি ধরতে ধরতে বাড়তেছে, বাড়তে বাড়তে আপনার পরের ওভারে আমার কিছু কত লিবি, আমি কই এ ওভারে আমি 12 লোম, পরে আমার সারছে, আমি কিছু অনেক 100 করে পাচ্ছি, 100 করে হয়েছে, তারপর 100 করে ধরছি, এদিন আমি আবার 100 জিতেছি গা, জিততা এরকম ভালো টাকা জিততেছি, আমি কই কি যাক টাকা তো ভালো জিততেছি, মানে এরকম ধরতে ধরতে আমি মানে বুঝতে পারি না যে আমি এরকম আস্তে আস্তে এত দূরে ছিল, যেমন 5 টাকা 10 টাকা থেকে ধরে এরকম 50-100 টাকা যেতেছি গা, মানে তখন আমার কাছে মনের মধ্যে একটু কীরকম মনে হইলো যে আমি জানি কী করতেছি আল্লাহ জানে, মানে ভবিষ্যতে এরকম মানে একটা মনে মনে ফিল করতেছি আর কি। পরে আমি কই থাক এটা তো এমনি এমনি ধরতেছি, পরে ঠিক হয়ে যাবে, তা ধরতেছি এই খেলা মানে জিতলাম ভালোই এই খেলার মাধ্যম, সেই হলে গেলে ভালো টাকা আসলো সেদিন, মানে আরো 37 টাকা জিতলাম, দেখুন 1050 টাকা আমার কাছে তো অনেক টাকা, আমি বন্ধুদের লিয়ে ভালোই খরচ করতেছি মানে খাইতেছি, ফলে দুস্তরে খাওয়াইতেছি আমি খাইতেছি, তখন পরে স্কুল তো ফাঁকি দিতেছি 2 দিন, পরে আবার আমার বাবার ফোন দেয় নাই মানে আমার ছাড়ে ফোন দিয়ে বলে নাই, সেদিন তো বলে দিছিল 2 দিন মিস করছি, তারপরে স্যারেতে আমি মানে মিথ্যা কথা যে কয়া যে স্যারের মিথ্যা কথা বলছি যে আমার দাদুর কথা যে আমার দাদু অসুস্থ আমি 2-3 দিন স্কুল করতে পারবো না, তারপরে স্যারে আর যাচাই করে নাই, মিথ্যা কথা বলে দু তিন দিনে ছুটি নিতাম। তারপরে পরে আবার ফাইনাল খেলা, দুই দিন পরে, দুই তিন দিন পরে ফাইনাল খেলা। দুই তিন দিন ক্লাস করি ভালোই, ক্লাস করার পরে একদিন আবার ওই মধ্যে ফাইনাল খেলা আসলো। আসার পরে আমার ভালোই টাকা কষ্ট হিসেবে ছিল, তারপরে কি করলাম ওই টাকা দিয়া ফাইনাল খেলা আসলাম স্কুল ফাঁকি দিয়া দুই তিনটা বন্ধুর সাথে, আরো কয়েকটা বন্ধু মানে সবাই মিলে আসলাম। আইসা চার দোকানে বসলাম, বসার দিকে আরো অন্য অন্য ফলাফল আছে এলাকার, ধরে ওরা। তারপরে আমি আর ধরতেছি, ধরতে ধরতে এক পর্যায়ে মানে সেই ফাইনাল খেলাতে প্রথম খেলা শুরু হইলো। আমি তো মানে মনন ভাবতেছি যে ফাইনাল খেলা, আজকের খেলা শেষ খেলা, আজকেই হয়তো আমি সব হারমো নাই তুমি জিতবো, আমি এরকম মনন করতেছি আর কি, মানে আস্তে আস্তে এরকম বলতেছি। পরে আচ্ছা ওর পরে আমি কি করছি তখন, মানে খেলার ওভার যত হতে যখন এক ইনিংস শেষ হয়েছে, মানে ওভার প্রতি যত হতে আমার কাছে যে 800 টাকা ছিল কষ্ট করে, এক ওভারে আমি 10 লই, আবার হ্যাঁ 12 লই আমি ছাড়ে। তারপরে আমি মানে এরকম ধরি, ধরার পরে এক আমার মানে অনেক এক ইনিংস শেষ হওয়ার পরে, এক দুই ইনিংস শেষ হওয়ার পরে আমি 100 টাকা আমার মানে হারাই লেগেছে, আমি হারিয়ে গেছি 100 টাকা। তখন তোমার মাথা নষ্ট, আরেক আরেক ইনিংস আছে, আরেক ব্যাটিং করবো আমি কি করুন। তারপরে আমি তার মানে আধা ঘন্টা বিরতি, তারপরে আমি বাইরেছি, বাইরিয়া মানে এক আঙ্কেলে যাই কইছি, আমার যে আঙ্কেল ছিল উনি আমার ভালো ভালোই মানে আঙ্কেলে বললে টাকা টাকা দিত কিংবা অন্য কিছু বললেও দিত। তারপর ওই আঙ্কেল থেকে টাকা নিলাম, 200 টাকা নিছি। তারপরে আমি 200 টাকা কি হবো, আঙ্কেল আবার 20 টাকা চাইলে আবার সন্দেহ করবো যে এত টাকা কি করবি, 200 টাকা নিলাম। তারপর আবার ঘরে গেলাম, ঘরে গিয়া দেখি আব্বু আম্মু বড় ভাই, বড় ভাই আর আব্বু খাইতেছে, আম্মু ভাত বাড়ি দিতেছে। পরে তো তুই খাবি না, আমি না আমি খাবো না, আমি স্কুলে স্কুলের কাছে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান যাইতে হবো, বন্ধুরা আমি লাড দিতাম অনুষ্ঠানের। পরে কো আচ্ছা ঠিক আছে, তারপর আমি আমার মাথা নষ্ট, আমার টাকা দরকার, আর আর সময় আছে 10 মিনিট, আমি কি করুম। তারপরে গেছি কোনো রকম আব্বার, মানে তখন আব্বার মানি ব্যাগটা ছিল, পরে ওই মানি ব্যাগ থেকে আমি অনেক টাকা ছিল মানি ব্যাগে, তারপরে ওই মানি ব্যাগ থেকে আমি সেদিন 3000 টাকা নিয়েছি। তো নিয়েছি পরে তখন মানে বুঝে নাই কেউ, পরে গেছি আমি খেলা শুরু হইতে হইতে এমনি এক ওভার গেছে যাই দি, আবার গেল গান 3200 টাকা আছে আমার, তখন তো অনেক টাকা এসে গেল আমার কাছে। তখন মানে আমার মনে হলো কি, আমি যে কিরকম একটা লোভে ছিলাম, আমার মনে হলো যে আমি জ্বর মধ্যে ঢুকে গেছি এরকম মনে হতেছে। আমি তুই দেখছো এরকম করতে করতে কিরকম একটা নিশার মধ্যে নিশার মতো হয়ে গেছে। তারপরে এখন দরতাছি, ধরার পরে আবার ওভারে ওখানে বলে আমি বলে বলে কত নিবি, আর বলে বলে তো দরতাছি, হারতাছি, জিততাছি। পরে একেবারে আমি কইতেছি কি তো সি ওভারে আমি ফোন দিলাম রিক্সে, মানে এর আগের ওভারে লইছে 17, আমি কই ওভারে আমি ফোন দিলাম, মানে সবাই কইতেছি ওভারে আমার উদু স্ত্রী কইতেছে সি ওভারে রান হইব না, পরে আগের ওভারে রান সি ওভারে রান হইব না, লইস না আমি ধরো আমি লই রেখছিলাম। পরে ওই ওভারে লইছি, ওই ওভারে 200 টাকা লাগাইছি, লাগাইছে পরে ওই 200 টাকা জিতেছি। জিতার পরে পরে আবার পরে আবার ওই আমার একটা দোস্ত আছে 12 লইছে, আমি কয়েছে 12 আমি ছাড়ছি, ওই সঙ্গে আবার 12 ছাড়াই দিছি, চলে দুইটা খেলা দুইটা ওভারে রান লইছি, আবার রান না ওইটারে। তো ওই ইদে এরকম পাইবা, আমি আবার ছাড়েছি 12 রানি, আবার দুশো কত এক কি মানে 500 টাকা, না 500 টাকা না 500 টাকা বেশি এত যেন ওই 300 টাকা লাগে। পরে আচ্ছা 300 টাকা, 300 টাকা হয়েছে, পরে 12 রান তোলতে পারে নাই, 300 টাকা জিতলাম। তারপরে মনে করে এরকম চলতেছে ওভারে, পরে ওভারে আবার আমার কাছে কত লিবি, আমি কি ওভার আমি 14 লম, আমি আমার 14 ছাড়ে দিছি। তারপরে কখনে 250 হয়েছে, আমি কচ্ছা 250 হয়েছে, পরে এই ওভারে আমি জিতলাম। এরকম চলতেছে ওভার, বলে ওই ওভারের বলে কত লিবি, দুই নম্বর বলে, এক নম্বর বলে গেছে, দুই নম্বর বলে, আমি গিয়ে বলে আমি তোর একটা বাউন্ডারি লুম চক্কা নিলে স্যার, দুই নম্বর বলে, মানে দ্বিতীয় নিস তো তখন মানে বাইরে গেছে রান দরকার। তারপর আমি ভাবলাম আইবই, তারপরে ইয়াবারে আচ্ছা আমি কি আমার কই ইয়াবারে কত, আমি কি বলে 200 টাকা গেলাম। পরে আচ্ছা 200 টাকা হয়েছে, হ্যাঁ 200 টাকা দিয়ে জমা দিই, আমাদের জমা দেয় ছড়া লাগাইছে এরকম, লাগানোর পরে ইয়াবারে তো একটা বাউন্ডারি মারছে, মানে ছক্কা মারছে, মারার পরে আমি জিতে গেলাম। আমি কি অন্তত ভালো টাই দেখতেছি। তারপরে আবার এরকম লোভ করে, মানে লোভ লোভটা যে কি জিনিস, মানে সেদিন থেকে আমি বুঝি যে লোভ করা ভালো না, লোভ জিনিসটা আমি সেদিন থেকে বুঝি। তারপরে তো আমি পরে আবার পরে বলে কত কিলবি, পরে হেক পরে বলে আমি দিলুম সরাম কাছে, পরে থাকছি আমি তো মনে হয় যে পরে বলে সক্কা মারছে, অনুবার ডট দিতারে সিঙ্গল দিতারে দিলুম, ছেড়ে দিছি। ছেড়ে দেওয়া মানে আমাকে কত, আমি কই ওখানে 500 টাকা যা। পরে আমি মানে লুপ করে আমি কই 300-300 জিততাছি, জিতা থেকে 500 টাকা লাগাই। তারপরে ওই বলে দুই রান লাগাইছি, আমি 500 টাকা হারলাম। পরে 500 টাকা আসতে পরে আপনার পরে বলে আবার ক এই বলে কী নেবি, আমি কই কি, আমি কই ই বলে আমি দিলুম। তারপরে ক আমি মানে দুই লোক আমি দুই লইছি, মানে ভাবতেছি কি করবো আমি, তাড়াতাড়ি ক বলে গেলে ধরে শেষ হইব না। তারপরে কইতেছে ক আচ্ছা রাখ, ক আচ্ছা তোরা থাকছি। তখনও মানে ক তখনও 500, আমি কাছে মানে 500 হয়েছে। তখন ই বলো দৌড়ছে রানে হইনি, আমার কি কপাল, হ্যাঁ দুই লইলো জিতে গেল, আমি দুই লইলাম জিততে পারলাম না। যাক তারপরে কি করবো, মানে এত টাকা হেরে গেলাম গা, আমি কই চুর এত টাকা হেরে গেলাম গা। আমি তো ই বলো তুই কত লিবি, কি বলে আমি একটা চাই লুম, আমি গাছে তোর সারছি। পরে হ্যাঁ কো কি কত লাগাবি, আমি কই দোষ কম লাগে মনে তোর 300 টাকা লাগে। আচ্ছা পরে বলে স্যার মারলো 300 টাকা হারলাম। মন তো আমি কি কিনি, খেলা প্রায় 12 ওভার শেষ, আমি গাই হাই 12 ওভার খেলা শেষ কি করুম, হাত তাছি গেলি। তারপরে 13 নম্বর ওভারে আপনার বল করে সরিলো, প্রথম বলেই আমি কই প্রথম বলে আমি একটা বাউন্ডারি দিলাম, আচ্ছা 500 করেছি। আমি কই 500 করে আমি আর কম কারি বলে 500 করে লাগে ক, আমি আচ্ছা প্রথম বলে চার 500 করে লাগাইছি। পরে প্রথম বলে চার মারছে, আমি কই আচ্ছা জিতলাম 500 টাকা ভালো, এতটাই আইরা 500 টাকা জিতলাম। তারপরে আবার এরকম চলতেছে, পরের বলে আবার আমি পরের বলে খেলবি, হ্যাঁ কী পরের বলে আমি মানে দৌড়া মানে দৌড়ে চার না 3 রান লইব, আমি কই কি 3 রান লইবি। তারপর আমি কই কি যদি ওই বলে আবার বাউন্ডারি মারে, আমি ভাবতেছি আর কি কী করুম, আমি না আমি একটা বাউন্ডারি লম যা, দুই বলে দুইটা বাউন্ডারি। পরে ক আচ্ছা তখন 500 মানে 500 না তখন 250 করে ধরছে, তারপরে 250 করে ধরছি, এটা কারা দিচ্ছি মানে প্রায় 14 নম্বর ওভার শেষ, মানে আর খেলা শেষ 6 ওভার। 6 ওভারের মধ্যে মানে আমি কি কি মানে লুপটা যে এরকম, মানে 6 ওভারের মধ্যেই বলে গেছে যে আমি তখন 15 নম্বর ওভারে আপনার মানে ধরতেছি, ধরার পরে ওভারে ই ওভারে কত লিবি, পরে হ্যাঁ কি ই ওভারে তোর 14 রান, পরে আমার 14 রান ছাড়ছে, ওভারে তো 14 রান ধরছি ওই। পরে আবার বলেও তোকে প্রথম বলে কি লিবেন কই, অন্ত আমি 14 রান লইছি, অন্ত আমার তো ওভারে রান বলে রান লওয়া দরকার, আমি যত লই লইব না, আমি যদি ইয়ে বলে আমি 2 রান লইছি, হ্যাঁ ছাড়ছে, পরেটা হারলাম মানে এই সঙ্গে ধরছিলাম 200 করে। আর ওই ওভারের খেলাটা ধরছিলাম আপনার 400 টাকা। পরে পরে বলে দ্বিতীয় বলে আমি করছি কি লেবে দিতে বলে, আমি একটা বাউন্ডারি লুম, আমি কি বাউন্ডারি মানে ছক্কা না স্যার, কো বাউন্ডারি ছক্কা স্যার ধরুন, আমি কো আচ্ছা তাহলে পরে ছাড়ছি, পরে ছাড়ছি, পরে সঙ্গে ধরছি 300 টাকা। পরে ই বলে হারলাম 2 নম্বর বলে, তৃতীয় বলে আপনার এরকম ভাবে ধরলাম, তৃতীয় বলে আবার হ্যাঁ সিঙ্গেল রান লইছি, আমি আবার ডট লইছি, এরকম 100 টাকা ধরলাম। এরকম হারতে হারতে প্রায় ওই দিন 100 টাকায় হেরে গেছি, প্রায় টাকা আছে আমার তো আরো 700 টাকা, ওভার আছে আরো আপনার 5টা। তারপরে আমি ভাবতেছি যে কি করুম, 5 ওভার আছে আরো, টাকাও কম, 700 টাকা আছে, তো টাকা হেরে গেলাম গা, আনলে জানে বাইক গেলে। আমি আবার একটু ভাবতেছি বাইক গেলে যে কি করে আব্বু আমারে। তারপরে আমি কই ধরি সমস্যা নেই, কখনো জিডি আসে মানে একটু দিয়ে হারলাম, যদি না তুলে লয়ে যাই ওই। তারপরে এরকম ওই মানে চলতেছে, আবারে ধরলাম কই ই ওভারে মানে 16 নম্বর ওভার। তারপরে তো আমি ই ওভারে আমি মানে রিক্স আমি কই কখনো রান লাগে অনেক, মেন বাইরে উইকেট আছে, আমি আবার 15 রান লইছি আমার ফার্স্ট 500 করে, ফলে আবারে খেললাম 500 টাকা হাইরা গেলাম গা। তো আমার নষ্ট কি করুন, 500 টাকা আছে আর 200 টাকা আছে। তখন আমার মানে এরকম মনে হয়েছিল যে আমি যে কি মানে আমার বাপের খবর থেকে এত রেখে গেলাম 3000 টাকা, আমি বাইরে গেলে কি হবে, যদি অবশ্যই সেদিন ধরতে পারে না আজকে তো ধরবই। আমার এরকম একটা বই বই মনে আছে যে কি হ এরকম লোক করতে করতে এই পর্যায়ে এসে পড়ছি। তারপরে কি মনে করেন এই 17 নম্বর আবার চলতেছে, ই ওভার আবার তখন মানে টাকা কম, তো তখন আর বেশি লাগাই না, ই ওভারে কম লেছি, ই ওভারে হেরান লেছে 12 লেছি 13, পরে হ্যাঁ আবার 14 লেছি, আমি 14 ছেড়ে দিছি। তখন কি আমি বলবো এবারে বেশি আছে আর এবারে কম হয় তারে দেখে আন ঠিকই। তারপরে আমি কিন্তু 50 টাকা এবারে 50 টাকা দিতাম, খেলা ছিল না 2 ওভার, টাকা আছে 250, আমি কই কি 2 ওভার আছে টাকা, শুধু 250 টাকা আছে কি করবো, 250 টাকা দিয়া আমি কই কি যা 19 নম্বর ওভারে জিরো ওভার মানে ই ওভারে শেষ নাইলে টাকা আইব। তখন ওভারে ই ওভারে রান লইছে আমি, হ্যাঁ কইছে হ্যাঁ কত, আমি আর দোস্তরে কইছি কি দোস্ত কত লিখি কচ্ছর দাম কে ফোন লো হ্যাঁ কর 16, পরে আমি গাছ 16 তোরে ছাড়ছি ভাইলে তো নাইলে জিতলাম 200 করে। পরে এই খেলাটা জিতে গেলাম 200 জিতানে অনেক টাকাই ফেলল প্রায় 450 টাকা। পরে ওই যে লোভটা, লোভটা যে কি খারাপ মানে এই জিনিসটা এখন বুঝতে পারলাম যে আস্তে আস্তে লোভ জিনিসটা। পরে এই 19 নম্বর ওভারে 1 ওভারে রান লাগবো 19, তারপরে হ্যাঁ কি এবারে আমি 17 লম, আমি কই আমি 18 লম, পরে হ্যাঁ কি আচ্ছা 18 ছাড়ছি। তখন মানে রিক্সে আমি কুকিরা 400 টাকা লাগাইছি, হইলে যাইব যাইলে যাইব আর হারলে মানে জিতলে জিতুম 50 টাকা আরও থাকবো, 50 টাকা টাকা চিন্তা করে ধরলাম। আমরা দেখি 18 রান লইতে পারিনি হারলাম। তখন তো আমার খুব কষ্ট লাগছে যে এরকম এত জায়গা হেরে গেলাম, কীরকম যে লাগতেছে আমি তো দোষ আমার ফ্লেট সমস্যা হয়েছে, আমার এত টাকা হারলাম, এত কষ্টের টাকা, আমার বাবার ব্যবসার টাকা পয়সা আমি চুরি করে না হারলাম, আল্লাহ জানে বাদ গেলে কী করে আজকে। পরে তো স্যারে কমপ্লেন দিছে যে তোমার ছেলে প্রায় সময় স্কুলে একদিন দুদিন মিস করে, আমি বলি না। তারপরে বাদ দিয়েছি সেদিন, যাওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়ার পরে আমার মানে বাবা কথা যে তোর কি হয়েছে, আমি তো আমার কিছু না, পরে ক না তোর কি হয়েছে ক, স্কুলে যাস না তুই একদিন দুই দিন মিস করস, তোর হয়েছেটা কি দেখো, আমি কই না আমার কিছুই হয় নাই, ক না তোর কিছু হয়েছে, তুই স্কুলে যাস না গেলি আর একদিন যাস না দুই দিন যাস না 5 ডেজ, পরে আবার ঘরে একটা সমস্যা হয়েছে সত্যি করে ক, পরে মারবো না সত্যি করে আমি কি ক, আমার মানে একটু 3000 টাকা নিছস, আমার ব্যবসা হিসাবের টাকা আমি 22000 টাকা তো ছিলাম, এখন আছে 19000 টাকা, 3000 টাকা নাই কি করছস ক, তুই টাকা নিছস শিওর, না আমি টাকা নিছি না আমি তার কথা বলতেছি। তারপরে ক না সত্যি করে রাখো, আমি কই না সত্যি আমি টাকা নিই নাই, ক না তুই মিথ্যা কথা কর, পরে তুই আমার একটা বন্ধু বন্ধুরা ধরে নিয়েছে আমার বড় ভাই সেই সত্যি রাখো হ্যাঁ কি করছে, পরে ওই বন্ধুরা বড় ভাইয়ের ধমকে বই এক বলা দিছে যে এমন 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 সব বলে দিছে, বলে দেওয়ার পরে আমার তো বাবা এত মার মারছে আমি কখনো এরকম মার খাই নাই যে অনেক মারছে। পরে আমার আম্মু আমার জন্য অনেক কান্না করছে, আমার আম্মু মানে খুব ভালোবাসতো আমাদের, আমি আমার আম্মুর খুব ভালোবাসতাম, আম্মুর সাথে সব বলতাম, সেদিন আমার কাছে এটাও কষ্ট লাগছে যে আমি আম্মুর কাছে বলি নাই, আম্মু আমার এরকম এরকম বুঝাইয়ে বলছে যে আর করিস নাকি, তবু আমি এগুলি করছি যে আমার কাছে এই জিনিসটা অনেক কষ্ট লাগছিল যে কি করছে। আমি আম্মুরও বললাম না আব্বু আমার মায়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দিল, বলে তোর আর স্কুলে যাইতে হবো না, তোর স্কুলে বন্ধ। তারপর আমি তো আমি মতো কান্নাকান্দি করতেছি, আমি আম্মু বলো আব্বর আমি স্কুলে যাবো পড়ালেখা বন্ধ যেমন না করে, আমি এখন বলতে পারবো না, তোর আগে আমি বুঝাইছি আমি কইছি মানছে, এখন আর আমি পারবো না, আমি অনেক কান্নাকান্দি করছি সেদিন করে। পরে কি করবো আব্বু স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে, বই টই কিচ্ছুই দেন আমারে, তারপর আমার অনেক কষ্ট লাগতেছে জীবনের লাইফটা কি করলাম এই সময়। তারপর আমি স্কুলে না গিয়ে স্কুলের সামনে বন্ধুর সাথে কই দোষ, তাহলে কি করলি? তোদের তোদের চল্লাতে আমি গিয়ে আমি নিশার মতো হয়ে গেল হয় আর কারণে আমি স্কুলে আমার বন্ধু দিল বাবাই কস কি তোর স্কুলে আসা বন্ধু দিছে আমার কে হওয়া ফলা লাগে আমার বন্ধু দিতেছে আমার বলার ফলা করাইব না আমি কি কস তোর হওয়া দোষ। তারপরে আসল কথা কি আমার দোস্তরা আমি দোষী না, ওরাও বলছে আমারে আর আমিও যে কোন পাগলের মতো মজায় মজায় গেলাম যায়া মানে এরকম জড়িত হয়ে গেলাম আমি ভাবতে পারিনি এরকম জড়িত হয়ে যেমন আমি মানে কি বলবো এখন আমার খুব কষ্ট লাগতেছে আমার কাছে।
আমরা একটা না আসলে আমি আপনার কথাগুলো আপনাকে বলতে দিচ্ছিলাম এবং আপনার কথাগুলো শুনছিলাম যে একেবারে একটা জুয়ায় আসলে জড়িয়ে পড়া আর সেখানে জড়িয়ে পড়ে আপনি আপনার বাবার পকেট থেকে টাকা চুরি করার সাহস করা, যখন আপনি প্রথম প্রথমবার কয় টাকা যেন নিয়েছিলেন আপনার বাবার পকেট থেকে?
প্রথমবার 400 টাকা।
প্রথমবার 400 টাকা, এরপর 3000 টাকা একদম। তো এই যে টাকাটা মানে আপনি কি মানে এই এই টাকাটা নিশ্চয়ই জুয়ার জন্য আপনি একদম ক্রেজি হয়ে গিয়েছিলেন
তখন? তখন আমি মানে
তখন মানে একটাবারও ভাবনা আসলো না যে এটা আমি কি করছি?
আমি এরকম এরকম মানে ভাবতে পারি না যে আমি কি করতেছি, বাবার পকেট থেকে নিতেছি আল্লাহ মানে আমি কোন জায়গায় যাইতেছি কিরকম মানে আমি হয়ে গেলাম যে আমি এরকম তখন কিরকম জানি আমার হয়ে গেছে আমার মানে বাজির একটা যে নেশা আমার মনে হয় এরকম ঢুকে গেছে এরকম লাগতেছে আর কি আমার কাছে এরকম ছোট ছোট দরতে দরতে আমার বাজির নেশা মধ্যে পড়ে গেলাম। তারপরে মানে পরে আব্বু মা দুর্ঘটনা আমি বুঝতে পারলাম যে কি করলাম আমি জীবনে কি বলটা করলাম, স্কুল লাইফ বন্ধ তারপরে প্রায় ভালোই এরকম চলতেছে স্কুলে যায় না এখন
এলাকায়। স্কুল বন্ধ কতদিন ধরে
স্কুল? ওই তারপরে মার দূর করার পরে স্কুল বন্ধ করে দিয়েছে আমার মানে একেবারে যাই না।
মানে কতদিন ধরে সেটা?
সেটা মানে
কোন বছর? ওই বছরই বন্ধ?
ওই ওই বছরই 2012 সালে এক খেলা শেষ মানে 2012 সালে আমি পরীক্ষা দেবো, বিশেষ করে মানে আমি বার্ষিক পরীক্ষা দেবো তখন তো মানে বার্ষিক পরীক্ষা না বলতে এরা বলে মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী পরীক্ষা দেবো, দ্বিতীয় শ্রেণী পরীক্ষা শুরু হইব এর আগে আমার পড়ালেখা বন্ধ দিয়েছে। ওই আইসিএল খেলা শেষ তখন সব কাহিনী জানছে আমার অনেক মারধর করছে ঘুরে পরে আমার পড়ালেখা বন্ধ। পরে কয়েক মাস আমি এরকম আজাইরা খাইতেছি ঘুরতেছি পরে আমাদের আম্মার সাথে সব কিছু করতাম আম্মা।
এটা কারণ কি টাকা চুরি করা নাকি জুয়া জড়িয়ে যাওয়া?
পরে ওই সব কাহিনী আব্বু শুনছে যে আমি এরকম জুয়া ধরতাম স্কুল ভাই দিয়া। পরে আব্বু আমার বলে তুই এরকম পর্যায়ে যাবি আমি কখনো পাবি নাই। আমার আম্মা বলে আমি আম্মার জন্য আব্বুর জন্য তেমন তেমন আম্মার জন্য অনেক মানে ইয়ে করে কষ্ট পাইছে যে আম্মু বলার পরেও যে আমি এরকম আবার গেছি। পরে আব্বু আমার বড় ভাই কইতেছে কত আমি তো একটু আশা করছিলাম না তোর থেকে তুই এ পর্যায়ে যাবি, আমার বড় ভাই আমার খুব বিশ্বাস করতো আমি জানতাম। তারপরে বড় ভাই বলতেছে কবুল তো করছস কি করবি, আমার বড় ভাই অনেক বুঝাইলো আম্মু বুঝাইলো আর আব্বু তো ঠিকঠাক পর ফায়ার মারধর করছে আমারে বলছে তোর ফালা করতে পারো। তারপর আমি গোটাছি আজারা পরে অনেক কি করবো আজারা ঘুরে ঘুরে খাবো আম্মারে করেছি আম্মা তো আজারা ঘুরে ঘুরে খাই কি করুম তো আজারা ঘুরে খাইলো আমার ভবিষ্যৎ হইব না আমার তো ফলালেখা করি না। পরে আম্মু আব্বুর বইলা দিয়া বইলা পরে আব্বু একটা কাজ কাজ বাই করলো আমার জন্য ওই যে মানে বঙ্গবাজারে মানে ফ্যান সারের দোকানে একটা কাজ বাই করলো যা তুই এখানে কাজ কর তোর মানে এইসবকার স্যালারি ছিল আপনার 2500 টাকা 2500-3000 দিত আমি নতুন অবস্থায় মানে 2500 টাকা স্যালারি দিয়ে আমার মানে বেতন ধরে আমার ওই দোকানে ঢুকাই দিয়েছি ফ্যান সারের দোকানে। তারপরে আমি প্রায় এই বছর চলতেছে দোকানদারি করতেছি মানে ভালোই কাটতেছে আমার মানে এরকম ওই যে জোয়াটা ধরি না মানে তখন ভালো চলতেছে আমার আব্বু আম্মু আব্বু করেছে যাক পড়ালেখা বন্ধ করছে দেয়া ভালো হয়েছে। তখন আব্বু আম্মু বুঝে নাই যে এখন আইসিএল খেলা নাই এই জন্য বন্ধ মানে আমিও মানে মনে মনে ফিল করতেছি দেখছো আইসিএল খেলাটা ছিল চলে গেছে। পরে আবার মার দূর খাইছি এরকম সব কল্পনা করলে আমার কাছে অনেক খারাপ লাগে যে কি করলাম জীবনে।
আচ্ছা আমি কিছু কমেন্ট এবং এসএমএস নিয়ে আসবো তার আগে বলি যে অন্ধকারের গল্প আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এর সাথেই আপনি আছেন ইভান আছি আপনার সাথে আর অন্ধকারের গল্পে আজ আমরা ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়া এরকম একজন অতিথির সাথে কথা বলছি যার নাম মামুন। তিনি নিজে কিভাবে আসলে ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়েছেন সেগুলো আমরা শুনছিলাম, পাশাপাশি আমরা মামুনের সাথে আরো আসলে কথা বলে বলে ধীরে ধীরে এই ক্রিকেট জুয়ায় আরো সে কতটুকু জানে ক্রিকেট জুয়ায় কি কি ব্যাপার হয় সেগুলো তার কাছ থেকে আমরা বের করবার চেষ্টা করব, এবং আপনাদের কথাগুলো আমরা আসলে মূল্যায়ন করতে চাই, আপনাদের কথাগুলো ধরে অনুষ্ঠানকে আরো অনেকটা সময় জুড়ে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। তার আগে একটু বলি আপনাকে যে এখনো আপনারা চাইলে যারা আমাদেরকে লিখেছেন সেই এসএমএস কমেন্টগুলো আমি পড়ছি, যারা আমাদেরকে কুইজের উত্তর অনেকে দিচ্ছেন, কুইজটার কথা বলি যে বাংলাদেশ ভারতের প্রথম ম্যাচ কবে হবে, এই কুইজটি সঠিক উত্তর দিয়ে আপনি কিন্তু অন্ধকারের গল্পের টিমের কাছ থেকে দারুণ আকর্ষণীয় সব পুরস্কার জিততে পারেন। সর্বোচ্চ উত্তরদাতা তিনজনকে সেই পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ কবে হবে, অপশনগুলো আমি বলছি, এ 10 জুন, বি 18 জুন, সি 21 জুন। সঠিক উত্তর যেটা মনে হয়। উত্তর দেওয়ার নিয়ম হলো আপনি মেসেজিং অপশনে যাবেন, টাইপ করবেন ওজি স্পেস দিয়ে এ বি অথবা সি স্পেস দিয়ে আপনার পুরো মোবাইল নাম্বারটি লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এছাড়া এই কুইজটি কিন্তু আপনি ফেসবুকের ফ্যান পেজে পাবেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন আমাদের ফ্যান পেজটি পাবেন। সেখানে একটি পোস্ট আমরা দিয়েছি যেটাতে মামুন সরাসরি স্টুডিওতে বসে আছেন, সেরকম আমরা তার সাথে কথাগুলো বলবো। এবং পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আপনাদের সাথেও কথা বলতে চাই, যারা যারা আমাদের সাথে নাম্বার পাঠাবেন তাদের সাথে অবশ্যই আমরা দু একজন কুইজ রিলেটেড কথাবার্তা বলবো। আপনাদের কিছু এসএমএস আমি পড়ি। স্বাধীন মিরপুর থেকে, আমাদের গ্রামের বাড়িতে সেম ঘটনা ঘটছে একটি বাজারে। তিনি বলছেন যে একটি বাজারে প্রতি খেলায় হাজার থেকে লাখ টাকা এরকম ঘটনাগুলো ঘটে, এরকম জুয়াল লেনদেন হয়, এরকম একটি এসএমএস তিনি পাঠিয়েছেন। আমাদের সাথে জয়েন করেছেন অমৃতা, জয়েন করেছেন বাপ্পি, অনেকে সঠিক উত্তর পাঠিয়ে দিয়েছেন, জয়েন করেছেন আমাদের সাথে, লিখেছেন যে আই লাভ ঢাকা এফএম 90.4, সো গ্রেট সোনা, আচ্ছা সোনা কি রূপার পাতা বললে বলে না আমার কথা, আচ্ছা এরকম কিছু তিনি কবিতার মতো করে আমাদের প্রতি ভালো লাগাটা প্রকাশ করেছেন। রাকিব মামুন তিনি বলেছেন ভাই আপনি যে স্কুল ফাঁকি দিয়েছেন সেটা তিনি সমর্থন করছেন না। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া কষ্টের দিনগুলো, এরকম কিছু কথা তিনি অন্ধকারের গল্পে শেয়ার করেছেন, কিন্তু বন্ধুটির নাম কিংবা তার ডিটেলস কিছুই আমাদেরকে লেখেননি। লিমন জয়েন করেছেন আমাদের সাথে গল্পটি, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ জয়েন করেছেন, ভাই কেমন আছো, অনেক ভালো আছি মামুন, তার বাড়ি কোন জেলা, এরকম একটি কথা তিনি বলেছেন। আমরা মামার কাছে অনেক কিছু শুনেছি, এগুলো একেবারে স্পেসিফিক ইনফরমেশন গুলো আমাদের না শুনলেও সেটা খুব বেশি ক্ষতি কারণ না, কারণ আমরা মূল ঘটনাটা শুনতে চাই। আর সেই মানুষটার অপরাধের জায়গা বলেন কিংবা সেই মানুষটার অন্ধকারের জায়গা বলেন সেটাকে আমরা একদম স্পেসিফিক সবকিছু ধরে সেটাকে সামনে না এনে আমরা তার অপরাধটাকে সামনে আনি, কারণ তার একটা ব্যক্তিগত জীবন আছে, সেখান থেকে গিয়ে তিনি তার জীবনটা সুন্দরভাবে যাতে পরিচালিত করতে পারেন সেটা আমরা চাই। জসীম কুমিল্লা থেকে জয়েন করেছেন, রাজু জয়েন করেছেন নোয়াখালী থেকে, ভাইয়া বিপিএল টি-20টা আশাফুল আচ্ছা কি ফিক্সিং করেছে, বাট তিনি আগামী ডিসেম্বরে আবার ফিরবেন বিডি ক্রিকেটে, গুড নিউজ, দ্যাটস ইট। এক্স্যাক্টলি, আশরাফুলের যে নির্বাসন, তার স্বীকারোক্তি, সবকিছু মিলিয়ে আশরাফুল আসলে ক্রিকেটার হিসেবে আমাদের জন্য একটা গর্বেরই, অবশ্যই তিনি আমাদের রেকর্ড অনেক উপহার দিয়েছেন, তিনি আবার ক্রিকেটে ফিরছেন, তা আমাদের জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার। জয়েন করেছেন আমাদের সাথে ভাই আমি পঙ্কজ বাড্ডা থেকে, নিউ ফ্রেন্ড, শুনছেন তিনি আমাদেরকে এবং ভালো লাগে, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কুইজের উত্তর আমাদের ফেসবুকে দিচ্ছেন, ফেসবুক থেকে কিন্তু আমরা উত্তরটি নিচ্ছি না, শুধুমাত্র এসএমএস থেকে আমরা উত্তরটি নিচ্ছি। ওকে, আচ্ছা আমাদের সাথে ফেসবুকে যারা, আমি একটু ফেসবুক থেকে কমেন্ট কিছু পড়ে আসতে চাই, ফেসবুক থেকে সেই কমেন্টগুলো পড়বো। বাবু জয়েন করেছেন আমাদের সাথে, ছোট থাকলে আমাদের চিন্তার শক্তি দুর্বল থাকে, তাই বড়দের ভালোভাবে কন্ট্রোল করা উচিত, আমি মনে করি মামুনের কোনো দোষ নেই, মামুন আসলে সঙ্গ দোষের যে ব্যাপারটা সেরকমটা অনেকে বলছেন। জয়েন করেছেন আমাদের সাথে আচ্ছা লাবু জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, মামুন ভাই এখন ভালো হয়ে গেছে সেটা আমরা মামুনের কথা ধরে নিশ্চয়ই বুঝতে পারছি, তার যে সেই পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মতো একটা কঠিন সিদ্ধান্ত কিংবা এইরকম করে তিনি জীবনের কাছে এতখানি পিছিয়ে যাবে সেটা তিনি নিজে ভাবতে পারেননি, শুধুমাত্র ওই একটা কারণে। এবং ধীরে ধীরে সেই বাবার পকেট থেকে টুকটাক দুষ্টামি করে টাকা চুরি করা সে ব্যাপারটা অনেকেরই হয়তো থাকে, সেটা ভালো মন্দ মিলিয়ে আমি জানি না, কিন্তু সেটা কিন্তু নিজের বিবেকের জায়গায় যখন সেই ব্যাপারগুলো তিনি ফিল করতে পারেন, বুঝতে পারেন, তখন কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু কোনো লোভে পড়ে, জুয়ার নেশায় পড়ে বা এরকম কোনো কারণে যদি বাবার কাছ থেকে হাজার হাজার টাকা কিংবা সেই অপর, সেটা কিন্তু অনেক বড় অপরাধ। কারণ এরপর হচ্ছে সেই নেশাটা বাড়তে থাকলে একসময় অনেক বড় বড় আমরা ঘটনাগুলো শুনতে পাই। এস এম সজীব জয়েন করেছেন আমাদের সাথে, সালাউদ্দিন আইয়ুবী। এবং আমরা মামুনের কাছে আরেকটু যেতে চাই। মামুন, আপনি বর্তমানে সেই যে জুয়ার সাথে কতটুকু আছেন কিনা জড়িত, কিংবা কি মনে হয় জুয়া নিয়ে, বা আপনি যেখানে জড়িত ছিলেন তারা এখন কি করছেন, আপনি কতটুকু জানেন কিনা, বা আপনার কাছে জানা থাকে যে কি কিভাবে জানা আছে কিনা, যে কি কিভাবে যুবকগুলো কিভাবে বেড়ে ওঠে একটা টক দোকানে, কিংবা আপনি কি জানেন আমাদেরকে একটু ডিটেলস যদি বলেন।
আমি মানে যেটা জানি আপনার, আমি যখন মার্কেট লাইনে কাজ করি তখন মানে বাবা আমার দোকান ঠিক করে দেয়, ওই দোকানে যাই, যাওয়ার পরে ওই বছর 2012 সাল যাওয়ার পরে 2013 সাল আসে, তখন আমি ওই দোকানে কাজ করতেছি। করার পরে ওই যে আস্তে আস্তে মাস পর মাস যাইতেছে, যাওয়ার পরে ওই IPL আসলো, আবার আসার পরে তখন আমার খেলার টিম অনেকটা নিষেধাজ্ঞা নাই, তারপর IPL চলতেছে, ভালোই খেলতেছে, আমি তেরকম ধরি না। তারপরে আবার মার্কেটে দেখি কি মার্কেটে আমার ভালো মানে এক বছরে ভালো বন্ধু বান্ধব হয়ে গেছে, অনেক ক্লোজ বন্ধু বান্ধব হয়ে গেছে। পরে দেখি কি ওই মার্কেটে যত দোকান করা আছে সব দোকানের সব চেয়ারম্যানরা সব মহাজনরা মানে IPL-এর জুয়া ধরে, ফার্স্টে আপনার ফার্স্টে 6 ওভারে কত নিব সেটা বাজি ধরে, আবার মানে দলে বাজি ধরে, মানে বাজি ধরা হলো কোন ধরনের আপনার মনে করেন যেন এক মানে চেন্নাই আর যদি আপনার দিল্লি খেলা নেই, আপনার দিল্লির চেন্নাই বা হাজারে মনে করেন 1500 করে ছাড় দেয়, 1700-1800 এরকম বেশি বেশি ছাড় দেয়। দেওয়ার পরে মানে আমি এরকম বন্ধুদের কাছ থেকে আমি বুঝি আর কি, তাহলে বন্ধুরা কো কি থেকে আগে ধরতে, আমি না রে দোষ, আমি মানে মিটার আমি না দোষ, আমি আগে বাজি দিয়ে ধরতাম না, তাকে আমি এটা আবার কই নাই, ছোটবেলা যে এরকম বাজির কারণে আমি এরকম হয়ে গেছি, আমি এই দিয়ে কই নাই। ফলে আমার ক্লোজ দোষ আছে, আমি ওই দোষটার সাথে এইগুলো কথাগুলি শেয়ার করছিলাম, কত ধরতি পর ছোট থাকতে ভালোই তুই হালকা হতো মানে বুঝোস ৫০০ টাকা থেকে ৫০০ টাকা হালত নেই নেওয়ার পরে ওই 500 টাকা দিয়ে আমার শুরু হয়, মানে যে IPL-এরই 2013 সালের মানে জোয়া খেলি, তখন ফার্স্ট লেগ 6 ওভারে আমি আবার মানে বেশিরভাগ ওভার প্রতি ধরতাম, দলও ধরতাম, তখন ওভার ফার্স্ট লেগ 6 ওভারে রান লইছি মানে 52 রান আমার ছাড়ছে, ছাড়ার পরে আমি 500 করে লাগাইছি, আমি যা মানে যদি জিতলাম জিতলে জিতলাম হারলে হারলাম যেটাই হোক, পরে ফার্স্ট লেগে 52 রান লইছি, লওয়ার পরে ওই ফার্স্ট লেগে 52 রান লয়া লইছি, লওয়ার পরে আমি 500 টাকা দিচ্ছি। জেতার পরে তখন মানে আমার লোভ বাড়লো যে 500 টাকা জিতলাম, 1000 টাকা হইলো। তারপরে এরকম আবার পরের দিন খেলাই দল লইলাম, মানে দল লওয়ার পরে এটা কিরকম পরের দিন খেলা হয়েছিল আপনার কলকাতা আর হইলে গিয়া মানে হায়দ্রাবাদ, কলকাতা হায়দ্রাবাদে ছাড় দিত, তারপরে আমি 1000-1400 টাকা খাইছি আমি মানে কলকাতার সাথে হায়দ্রাবাদ দিছি।
মামুন আপনার কাছে যাবো, আপনার কথাগুলো আমরা শুনবো, এবং আরো মামুনের কাছে কি জানা আছে সেগুলো আমরা জানতে চাইবো। কিন্তু আমাদের শ্রোতা যারা শুনছেন এখন সেই এই মুহূর্তে কিন্তু আপনাদের একটা আগ্রহের জায়গা জন্মেছে যে আমরা বাংলাদেশের যে ফিক্সিং এ জড়িয়ে পড়া বা ক্রিকেটের ফিক্সিং নিয়ে আরো বিস্তারিত ভাবে আপনারা শুনতে চান। অবশ্যই আমরা খুবই আনন্দিত যে এই মুহূর্তে আমরা টেলিফোনে এমন একজন মানুষকে নিয়েছি, তার সাথে আমরা কথা বলবো, এবং তার সাথে আমরা নিশ্চয়ই এই ক্রিকেটের ফিক্সিং কিংবা ক্রিকেটের সবকিছু নিয়ে আমরা অনেক বিস্তারিত জানতে পারবো। সামিউর রহমান, কালের কণ্ঠ স্পোর্টস, আমরা টেলিফোনে তার সাথে সরাসরি কথা বলবো। হ্যালো।
জি হ্যালো,
কেমন আছেন? অন্ধকারের গল্পের অনুষ্ঠানে আপনাকে আসলে স্বাগত জানাতে চাই এবং অসংখ্য ধন্যবাদ যে টেলিফোনে এত রাতে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। সামির ভাই, আমরা মূলত যেটা জানতে চাই, আমাদের সাথে আজ স্টুডিওতে মামুন নামে একজন, যিনি বাংলাদেশের জায়গা থেকে যদি আমরা বলি যে এই বাংলাদেশের ক্রিকেটে জুয়া চলে আসা বা সেটা পড়তে পড়তে ছড়িয়ে পড়া, তিনি জুয়ায় চড়ি চড়ে একেবারে জড়িয়ে গিয়েছিলেন, তার কাছ থেকে তার কথাগুলো মূলত শুনছি। কিন্তু আমরা একটু বিস্তারিত ভাবে একটু বড় ক্যানভাসে, আপনি যেহেতু স্পোর্টস নিয়ে কাজ করছেন, একটি বড় স্বনামধন্য পত্রিকা কালের কণ্ঠে কাজ করছেন আপনি, সেখানে আপনার নিশ্চয়ই আপনি আমাদেরকে আরো অনেক বেশি শেয়ার করতে পারবেন এই বিষয়গুলো।
আচ্ছা, তো আমি প্রথমেই যেটা বলতে চাই যে মামুন বা যার কথা আপনারা বলছেন বা এরকম অনেকেই যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে টিভিতে খেলা দেখছেন এবং সেই খেলার সম্ভাব্য ফলের উপর কিংবা একটি ওভারের কিংবা কখনো কখনো একটি বলে যে এই বলে উইকেট পড়বে না ছক্কা পড়বে, এইসব নিয়ে যারা বন্ধুদের সঙ্গে বাজি ধরছেন বা জুয়া যেটা ক্রিকেট জুয়া যেটা আমরা বলতে পারি সেটা যারা খেলছেন, সেটা কিন্তু আসলে খুবই নগণ্য একটা পর্যায়ে। এটা যদি আমরা আসলে একটা হিমবাহের সঙ্গে যদি তুলনা করি তাহলে এটা আসলে শুধু বহিরঙ্গের দৃশ্যমান অল্প একটু অংশ, কিন্তু এর বেশিরভাগটাই আসলে ঘটে হচ্ছে ইন্টারনেটের জগতে, বেশিরভাগটাই আসলে ঘটে মানে টিমগুলোর সঙ্গে বেটিং হাউস যারা আছে কিংবা ধরেন যারা গ্লোবালি এসব বেটিং পরিচালনা করে, লাখ লাখ ডলার কোটি কোটি ডলার এখানে যারা ইনভেস্ট করে সেই জায়গাটাতে আসলে মানে সেটার যে পরিমাণ সেই তুলনায় তাদের এই যে ক্রিকেট নিয়ে জুয়াটার যে সম্পৃক্ত সেটা আসলে খুবই ছোট্ট একটি অংশ। হ্যাঁ, তো যারা ক্রিকেটের খোঁজ খবর একটু রাখেন তারা হয়তো জানেন যে বেশ কিছুদিন আগে ইংল্যান্ডে একটি ম্যাচে স্পট ফিক্সিং অর্থাৎ এই বলটা নো বল হবে, হ্যাঁ, যে এরকম মাজেদ মাজেদি বলে এক ভদ্রলোক সাংবাদিকের ছদ্মবেশে পাকিস্তানের প্লেয়ার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে অ্যাপ্রোচ করেছিল এবং তারা রাজি হয়ে গেছিল যে তারা ওভারের একটি সুনির্দিষ্ট বল নো বল হবে। হ্যাঁ, এখন এইটার এগেনস্টে মোবাইল ফোনে বলেন ইন্টারনেটে ওয়েবসাইটে বলেন লোকজন এখানে বিভিন্ন ভাবে টাকা খাটায় যে এই বলটা যদি নো বল হয়তো এটার অনুপাত একটা আছে যে 1:10, আমি যদি মানে বোঝার সুবিধার্থে বলি যে এই বলটা নো বল হবে কি হবে না, এটা যদি হয় তাহলে প্রতি এক টাকা বা যে মুদ্রা যে দেশের যে ইয়েতে খেলা হচ্ছে বা ওই ইন্টারনেটের ওই ওয়েবসাইট তারা যেভাবে সেটাকে মেনটেন করছে যে অঙ্কে, যদি 1:10 হয় অর্থাৎ এই ভবিষ্যৎবাণীটি যদি সত্য প্রমাণিত হয় তাহলে সে ওই অনুপাতের বেশি টাকা পাবে। হ্যাঁ, তো এইটাকে করার জন্য অনেক সময় যারা জুয়ারি আছে তারা বিভিন্ন রকম ভাবে প্লেয়ারদের সঙ্গে তারা যোগাযোগ স্থাপনের চেষ্টা করে, যোগাযোগ স্থাপন করে তারা আসলে যেটা হচ্ছে খেলার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার অনিশ্চয়তায়, তাই না? যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যদি খেলে যে দুটো বেশ মানে শক্তির তারতম্যে দুটো দলের যে তফাত, হ্যাঁ, তারপরও একটা দল জিতবে কি হারবে এই যে অনিশ্চয়তাটা এটাই তো খেলার সৌন্দর্য, তাই না? এই ফলটাকে যেটা করে ফলটাকে প্রভাবিত করে,
হ্যাঁ, ক্রিকেটকে বলাই হয় যে গৌরবময় অনিশ্চয়তার খেলা।
হ্যাঁ হ্যাঁ, এই অনিশ্চয়তাটাকেই তারা যেটা হচ্ছে সেটা নিশ্চিত করে দিচ্ছে যে এই দলটি জিতবে বা এই দলটি হারবে বা এই বলটি নো বল হবে এই বলটিতেই ছক্কা হবে, এই যে অনিশ্চয়তার যে বেড়াজাল সেই জায়গাটাতে তারা ঢুকে যাচ্ছে।
এটা আমরা আগে থেকে সামির ভাই এটা আমরা স্পট ফিক্সিং নিয়ে শুনছি, তাই তো? মানে একেবারে নির্দিষ্ট কোন বল বা
ফিক্সিং বলেন কি ম্যাচ ফিক্সিং ও বলেন, যে হার্শেল গিবস যেমন উনি ভারত সফরে আসতেই চাইতেন না কারণ এর আগে হ্যান্সি ক্রোনিয়ে যখন ক্যাপ্টেন ছিলেন তখন ইন্ডিয়াতে খেলা একটি ম্যাচে উনি ফিক্সিং এর সঙ্গে জড়িত ছিলেন যে কারণে দিল্লি পুলিশের তার নামে ওয়ারেন্টও বের হয়েছিল নিকি বয়ে এবং হার্শেল গিবস, যে কারণে তিনি পরে ভারত সফরে আসতেই চাননি কারণ তিনি আইনের চোখে তখনও অপরাধী ছিলেন। হ্যাঁ, যেটা প্রতারণার ধারায় যে মামলাটা হয় মামলায় আমরা দেখেছি যে মোহাম্মদ আমিরকে, সালমান বাটকে এবং মোহাম্মদ আসিফকে ইংল্যান্ডে জেলও খাটতে হয়েছে। হ্যাঁ,
এক্স্যাক্টলি, এবং তিনিও এরকম একটি গ্রেপ্তার আতঙ্কে আসলে আসেননি সে খবরটা আমরা জেনেছি। তো এই যে ম্যাচ ফিক্সিং বলেন কিংবা স্পট ফিক্সিং বলেন, এটা যতদূর আমরা জানি যে হ্যান্সি ক্রোনিয়ে তারকে আমরা প্রথম শুনি, তার নামটা শুনতে পাই, এই এটা
হ্যান্সি ক্রোনিয়ের নামটা প্রথম নয়, আজারউদ্দিনের উপরও ম্যাচ ফিক্সিং এর অ্যালিগেশন এসেছিল, তারপর অজয় জাদেজার উপরও ম্যাচ ফিক্সিং এর অ্যালিগেশন এসেছিল, তারা কিন্তু কনভিক্টেড, তারা ম্যাচের আগে জুয়ারির সঙ্গে কথা মানে মুকেশ গুপ্তা বলে একজনের সঙ্গে কথা বলেছেন, তারা অস্বীকার করার পর হোটেলে তাদের রুমের ফোন নাম্বার ট্রেস করে সেই কল রেকর্ড ধরে যখন মানে বিভিন্ন কমিশন হয়েছে এই জিনিসগুলো উদ্ঘাটন করার জন্য, পাকিস্তানে কাইয়ুম কমিশন হয়েছে, ভারতেও আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না সেই বিচারপতির, তার তদন্ত তার দায়িত্বে একটি কমিশন গঠন করা হয়েছে যে ইয়েতে আজহারউদ্দিন এবং অজয় জাদেজাকে নিষিদ্ধ করা হয়েছিল ক্রিকেট থেকে। এটা হ্যান্সি ক্রোনিয়ে যেমন জড়িত ছিলেন তার আগে মার্ক ওয়া এবং শেন ওয়ার্নের উপরও এই অ্যালিগেশনটা এসেছে, পরে তারা জিজ্ঞাসাবাদ স্বীকার করেছিলেন তারা ম্যাচে টস জিতলে দল কি করবে এবং পিচের কন্ডিশন কি এই সংক্রান্ত কিছু তথ্য তারা দিয়েছিলেন, তাদেরকে অল্প কিছু ডলার জরিমানা করে ছেড়ে দেয়া হয়। প্রথম দিকে ব্যাপারটা তো আসলে খুব একটা আমলে নেওয়া হতো না, কিন্তু যতই দিন গড়িয়েছে, ক্রিকেট যত টেলিভাইজড হয়েছে, যত বেশি জায়গায় ক্রিকেট গড়িয়েছে, এবং আপনাকে বলে রাখি ক্রিকেট আমরা মাঠে যা দেখি এবং টেলিভিশনে যেটা দেখি, এই এয়ার টাইমের মধ্যে আপনার সূক্ষ্ম একটা সময়ের পার্থক্য আছে। মানে মাঠে যে বলটা হচ্ছে এবং টিভিতে আমরা যে বলটা দেখতে পাচ্ছি, এর মধ্যে 10-12 সেকেন্ডের একটা সূক্ষ্ম ফাঁক আছে। আপনার মানে খেলার ফলাফলটা আগেই জেনে যাচ্ছে, তারা হয়তো আগে কিংবা পরে যেদিকে সুবিধা হচ্ছে সেদিকে টাকা ধরছে, এরকম একটা বাণিজ্য চক্র চলছে আর কি। এবং শুধু এটা ক্রিকেটেই নয়, এই ব্যাপারটা ফুটবলেও অনেক জড়িয়ে গিয়েছে। এবং কিছুদিন আগে সিঙ্গাপুর বেসড একটি মানে বেটিং র্যাকেটের সন্ধানও এরকম মানে ফিফা এবং আরেকটি আইন প্রয়োগকারী সংস্থা তাদের নিযুক্ত তাদের তারা খুঁজে পেয়েছে, এবং তারা বলছে তারা বিশ্বকাপ কোয়ালিফাইং এর ম্যাচেও তারা ম্যাচ গড়াপেটার অভিযোগ পেয়েছে, প্রমাণ পেয়েছে, সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে। এবং আপনি যদি একটু অতীতে ফিরে যান তাহলে দেখবেন যে ইতালিয়ান সিরিয়াতে এই ফুটবলে ম্যাচ গড়াপেটার অভিযোগে জুভেন্টাসের শিরোপা কেড়ে নিয়ে তাদেরকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছিল, এবং বেশ কয়েকজন রেফারিকেও তখন সাসপেন্ড করা হয়েছিল।
এক্স্যাক্টলি, আমরা অনেকটা বড় সময় ধরে কিন্তু আমরা এই ফিক্সিং এর আসলে বাইরে ছিলাম, বা আমরা গর্ব করতাম সেটা নিয়ে। হয়তো পাকিস্তানে আমরা দেখেছি, ইন্ডিয়াতে আমরা জানলাম যে ইন্ডিয়াতেও কিন্তু আমরা সেটা দেখেছি, বাংলাদেশ কিন্তু একটা দীর্ঘ সময় আমরা গর্ব করি আসলে বলতাম যে আমাদের এরকম কোন কলঙ্কের কালিমা এরকম কোনো কিছুই নেই। কিন্তু একটা ঝড় যদি বলি
আমরা, এরকমটা ঠিক বলা যায় না। যেটা বলা যেতে পারে যে মোহাম্মদ আশরাফুল যে ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত, বা ঢাকা গ্ল্যাডিয়েটরস যে ইচ্ছে করে ম্যাচ হেরেছিল চিটাগং কিংসের কাছে, এই ব্যাপারগুলো প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আমরা ব্যাপারগুলো হয়তো এভাবে মানে খুব বড় জানতাম না। কিন্তু ঢাকার ঘরোয়া লীগ গুলোতে কিন্তু এরকম ম্যাচ ছেড়ে দেওয়ার অনেক উদাহরণই আছে। যারা ক্রিকেট সংশ্লিষ্ট তারা অনেকেই জানেন যে এরকম মানে অনেকগুলো ইয়েতে, বিশেষ করে রিলিগেশন সেলিং এর যে ম্যাচ গুলো থাকতো, মানে এই ম্যাচটা হারলে হয়তো ওই দলকে অবলম্বনে হয়ে পরের বিভাগে নেমে যেতে হবে, ইয়ে করতে হবে, কিন্তু এরকম মানে ঢাকার ঘরোয়া ক্রিকেট এবং ফুটবলে এই পাতানো ম্যাচের কলঙ্ক কিন্তু অনেক দিন ধরেই আছে। সম্প্রতি এনসিএল এর একটি ম্যাচে, সেই ম্যাচেও ম্যাচ মানে অন্য একটি ম্যাচ পাতানো ছিল, যেটার প্রভাব পয়েন্ট টেবিলে পড়েছে বলে আমাদের লেফট আর্ম স্পিনার আব্দুর রাজ্জাক অভিযোগ করেছেন। একটা হচ্ছে ম্যাচ পাতানো যে ক্লাবের স্বার্থে, যে এই ক্লাব রিলিগেশনে পড়ে গেলে হয়তো ক্লাব সেকেন্ড ডিভিশনে নেমে গেলে ক্লাবের অনেক ক্ষতি হয়ে যাবে, প্লেয়াররা চলে যাবে, কিংবা এই টপ ডিভিশনে থাকলে যে সুনামটা সেটা থাকবে না, তো কিছু বিষয় হচ্ছে এরকম। আর কিছু কিছু বিষয় মানে যেটা ধরেন ক্লাব ক্লাবের অস্তিত্বের সংকটে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা হয়তো এই অসাধু প্রক্রিয়ার আশ্রয় নেয়, সেটা একটা ব্যাপার। কিন্তু এই যে জুয়া, যেটা মানে ক্রিকেটে এই বলে ছক্কা হবে না চার হবে, সেটা আগে থেকে নির্ধারিত করা এবং সেটা নিয়ে ইন্টারনেটে বাজি, এটা বলা যেতে পারে যে আসলে ক্রিকেটের এই যে নতুন ফেনোমেনন আর কি।
আচ্ছা, আরেকটা বিষয় আমি কিছু শ্রোতাদের আগ্রহের জায়গা থেকে জানতে চাই। আমাকে জামশেদুর রহমান, তিনি জয়েন করেছেন, তিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি যেমনটা জানতে চেয়েছেন সামির ভাই আপনার কাছে, তিনি জানতে চেয়েছেন যে ক্রিকেটাররা তো অনেক বেশি সিকিউর থাকেন, বা বড় বড় তারা ডেফিনেটলি তারা অনেক বড় স্টার, তারা অনেকে লিজেন্ডারি ক্রিকেটার থাকেন, কিন্তু তাদের সাথে এই যে আমরা অনেকের যোগসূত্র শুনতে পাই বা এই যে কমিউনিকেশন করাটা, সেগুলো আসলে কি কিভাবে হয়ে থাকে, কতটুকুন জানাতে পারবেন আমাদেরকে
তারা মাঠে থাকে, এবং মাঠে প্লেয়ারদের ড্রেসিং রুমের মানে প্লেয়ারদের ঢোকার যে জায়গাটা, একটা জায়গার পর থেকে আসলে এখানে এরপর কোন কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন, পেজার কিংবা এনিথিং ওই জায়গাটাতে নেওয়া যায় না। হ্যাঁ, কিন্তু মানে যেটা হয় যে ভক্তের ছদ্মবেশে, কখনো এজেন্টের ছদ্মবেশে, কখনো আপনার প্লেয়ারের মানে বন্ধু হিসেবে, এরকম মানে প্লেয়াররাও তো আমাদের মতোই মানুষ, তারাও একটা সমাজের বাসিন্দা, তাই না? তাদের সঙ্গে অনেক সময় তারা বিভিন্ন ভাবে ভাব জমিয়ে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে কোন একটা বড় অঙ্কের টাকা যদি প্রলোভন দেখান, এবং প্লেয়াররা ক্রিকেট প্লেয়াররা এখন এত ম্যাচ খেলছেন বছর জুড়ে, হ্যাঁ, যে এখন যদি মনে হয় যে ঠিক আছে একটা নো বল করলে যদি আমি $1,00,000 পেয়ে যাই, আমি তো একটা নো বল করতেই পারি, কেউ সন্দেহের চোখে দেখবে না, তাই না? তো প্লেয়ারদের মনে এরকম একটা ভাবনা চলে আসতেই পারে। যেমন আমি বলতে পারি যে গত বছর IPL এ যে শ্রীশান্ত, ভারতের শ্রীশান্ত, তিনি যে মানে এই ওভারে কত রান দেবেন, ওনার সঙ্গে গ্যালারিতে বসে থাকা জুয়ারিদের প্রতিনিধিদের সঙ্গে ইশারা সংকেতে মানে ভাবের আদান প্রদান হয়েছে, উনি কোমরে সাদা তোয়ালে গুঁজে বল করবেন, মানে এরকম। এখন একজন খেলোয়াড় যদি সেখানে নিজের স্যাংটিটি ধরে রাখতে না পারেন, তাহলে আসলে এখানে করার কিছু নেই। তবে ICC এ নিয়ে অনেক কাজ করছে। এই বিশ্বকাপের আগেও আপনি লু ভিনসেন্ট বলে নিউজিল্যান্ডের একজন প্লেয়ার ছিলেন, উনি এরকম ম্যাচ গড়াপেটের কারণে বহিষ্কৃত হয়েছেন ক্রিকেট থেকে, নিষেধাজ্ঞা উনি টাইম পার করছেন, তো উনার ভিডিও দেখানো হয়েছিল প্লেয়ারদের যে লু ভিনসেন্ট আমি এখন ক্রিকেট থেকে বহিষ্কৃত কারণ আমি একটা অপরাধ করেছি, আমার মতো ভাগ্য যেন কাউকে বরণ করতে না হয়। এরকম ভাবে প্লেয়ারদেরকে অনেক মোটিভেশনাল ভিডিও দেখানো হচ্ছে, আকসু হেল্পলাইনের নাম্বার আছে যে কোনো প্লেয়ারকে যদি এরকম কোনো অবৈধ কোনো কাজ করার জন্য কেউ কখনো বলে, তাহলে যেন সরাসরি সেই প্লেয়ার আকসুর সঙ্গে যোগাযোগ করে, সংশ্লিষ্ট টিম ম্যানেজমেন্টকে জানায়, প্লেয়ারদেরকে এরকম মোটিভেট করার অনেক চেষ্টা হচ্ছে। তো ICC যাচ্ছে খেলাটাকে যতটুকু সম্ভব ক্লিন রাখার, তারপরে প্লেয়াররা যদি সমাজের বাইরের না, এবং সবচেয়ে বড় জিনিস সেটা আপনি যদি একটু খেয়াল করেন, দেখুন প্লেয়ারদের কিন্তু অনেক ইঞ্জুরি প্রবলেম, বিশেষ করে পেস বোলাররা। হ্যাঁ, একজন প্লেয়ার যদি ইঞ্জুরিতে পড়েন, তার যদি 6 মাস বা 1 বছর প্লেয়িং টাইম ক্যারিয়ার থেকে হারিয়ে যায়, তখন কিন্তু তার তো এটাই একমাত্র প্রফেশন, হি প্লেস ক্রিকেট ফর প্রফেশন, তাই না? তো উনি যদি মনে করেন যে না, যে আমি একটা নো বল করে আমি বেশ একটা মোটা অঙ্কের টাকা পেলে ইটস মাই ফেল সেফ, যে আমি যদি কখনো ইঞ্জুরিতে পড়ি বা ন্যাশনাল টিমের বাইরে চলে গেলে অন্য সময়টা আমি অর্থ কষ্টে পড়বো না, তো এটা একজন প্লেয়ারের মনে আসতেই পারে। কিন্তু সবসময় জিনিসটা মাথায় রাখা যায় দেশের জন্য খেলছি,
দেশের জার্সি পরে যখন তিনি খেলেন,
প্রাইজটা নিয়ে সেই প্রাইজটার সামনে মাথা না ঝোঁকানোর।
তার কাছে এসেছিল গণমাধ্যমে এরকম কিছু কথা এসেছে যে তার কাছে দেশের হয়ে খেলাটা দামি। আমি আর একটা বিষয়ে আসবো, রাফি নামে আমাদের একজন লিসনার, তিনি জানতে চেয়েছেন এই যে চক্রটা এটা ওয়ার্ল্ড ওয়াইড কিনা, মানে আমাদের বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড এটা পরিচালিত হয় কিনা, নাকি এটা নির্দিষ্ট কোন জোন থেকে বা নির্দিষ্ট?
এটা অবশ্যই একটা যে ওয়ার্ল্ড ওয়াইড বলতে বিশ্বের যেসব জায়গায় জায়গায় ক্রিকেট খেলা হয়
জনপ্রিয়, হ্যাঁ
হ্যাঁ, সেই জায়গাটাতেই তো তাদের চরেরা ছড়িয়ে আছে। ইন্টারনেট তো একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপার, তাই না? ইন্টারনেটের মাধ্যমে যে কেউ যে কোনো জায়গা থেকে বসে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে টাকা ট্রান্সফার করতে পারছে, সেটার মাধ্যমে সে খবর রাখতে পারছে, তো এটা অবশ্যই আন্তর্জাতিক। তো আপনি আমি যেটা বলতে পারি যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় পাকিস্তানে করাচিতে বা লাহোরে একটি বেটিং চক্র পুলিশের অভিযানে ধরা পড়ে, এবং মানে এরকম মাঝে মধ্যেই আমরা খবরে দেখি যে পুলিশ এরকম।
আমরা বোধহয় টেলিফোন লাইনটি কোন একটি কারণে আমরা হারিয়ে ফেলেছি, আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। আমাদের সাথে কথা বলছিলেন সামিউর রহমান, স্পোর্টস কালের কণ্ঠ, এবং তার কাছ থেকে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারলাম। আমরা আমাদের অতিথির কাছে আবারও ফিরে আসব, তার আগে আপনাকে একটু জানাই যে আমরা আরো বেশ খানিকটা সময় আপনার সাথে আছি ঢাকা এফএম 90.4। যদি আপনি টিউন ইন করে থাকেন, আপনি আমাদেরকে শুনতে পাবেন, ইভান আছি আপনার সাথে আমি। এই পুরো আয়োজনের জন্য আসলে সবটুকুন ভালোবাসা, সবটুকুন আমাদের উজাড় করা একেবারে কৃতজ্ঞতা সব জায়গাগুলো, শুধুমাত্র শ্রোতা আপনারা যারা শুনছেন সবসময় কথাগুলো বলি, আপনাদের কারণেই আমাদের এই অনুষ্ঠানকে সামনে নিয়ে যাওয়ার মতো সাহসটা আমরা করি। অনেক চ্যালেঞ্জ, অনেক কিছু উতরে যেতে হয় এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, এবং এই অনুষ্ঠানটি আমরা সরাসরি উপস্থাপন করি। আপনারা জানেন যে অন্ধকারের গল্পের স্টুডিওতে একজন করে অতিথি থাকেন এবং তিনি নিজে সরাসরি উপস্থিত হন, তার মুখ থেকে সেই কথাগুলো বলেন। আজ আমরা ক্রিকেট জুড়ে মামুনের কথাগুলো শুনছিলাম, আমাদের সাথে ফোনে ছিলেন সামির ভাই, এবং তার সাথে আমরা নিঃসন্দেহে আবারও কমিউনিকেট করার চেষ্টা করব। আরো অনেকে অনেক আস্কিং আছে এবং আপনার কথাগুলো আমরা শেয়ার করতে চাই, আপনি লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলেই কিন্তু আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আর যে কথাটি বলতে চাই যে আজ একটি দারুণ ব্যাপার আপনাদের জন্য আছে, সেটা একটি কুইজ আপনাদের জন্য আছে, এই এবং এই কুইজটিতে অংশগ্রহণ করে সর্বোচ্চ সংখ্যক উত্তর আপনি সঠিক উত্তর পাঠিয়ে প্রথম তিনজনকে আমরা অন্ধকারের গল্পের এই টিম তিনজনকে কিন্তু আকর্ষণীয় পুরস্কার প্রদান করবে। এবং কুইজটি আপনাদের জন্য আমি বলছি, বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ হবে কত তারিখ, আবার বলছি, বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ হবে কত তারিখ? অপশন গুলো শুনে নিন, এ 10ই জুন, বি 18ই জুন, সি 21শে জুন। আবার অপশন গুলো বলছি, এ 10ই জুন, বি 18ই জুন, সি 21শে জুন। আপনার কাছে যেটা সঠিক উত্তর মনে হয় আপনি সেটা লিখে পাঠাবেন, যে নিয়মে আপনি SMS যেখান থেকে করতে হয় সেই অপশনে যাবেন, মোবাইল ফোন থেকে অপশনে গিয়ে টাইপ করবেন OZ স্পেস দিয়ে A, B অথবা C, যে উত্তরটি আপনার সঠিক মনে হয় সেটা টাইপ করবেন, স্পেস দিয়ে আপনার পুরো মোবাইল নাম্বারটি লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, এবং আপনি তারপর কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারবেন। এবং এছাড়াও সেখান থেকে আমরা দু একজনের সাথে কথাও বলবার চেষ্টা করবো। পাশাপাশি আপনারা এই কুইজটি দেখতে পারবেন ফেসবুকে এসে, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে আপনারা মামুনের ছবিও দেখতে পারবেন, স্টুডিওতে সরাসরি সে বসা আছে এরকম একটি ছবি, সেখানে সে কুইজটিও পাবেন। কুইজটি আপনি পাবেন আরও আমাদের অন্ধকারের গল্পের যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে সেখানে, facebook.com/oz90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি আপনি নিঃসন্দেহে পেয়ে যাবেন। আর অনেক কথা বলবো, নতুন ঘন্টাটি খুব কাছাকাছি, ঘন্টার বিরতিতে আমরা যাব, তার আগে অবশ্যই আমরা আপনাদেরকে আপনাদের কথাগুলো একটু শেয়ার করতে চাই, যারা আমাদের সাথে আছেন তাদের কথাগুলো অবশ্যই আমাদের শেয়ার করা উচিত, আমরা সেই কথাগুলো শেয়ার করব। এবং পাশাপাশি আপনারা এখনো চাইলে কিন্তু আমাদেরকে লিখতে পারেন, সেটা আমরা চাইছি, যারা আমাদেরকে এখনো জেগে শুনছেন তারা আমাদের সাথে থাকবেন অনেকটা সময় জুড়ে, আরো কিছুটা সময় থাকবো, এটা আমাদের বিশ্বাস এবং আপনাদের ভালোবাসায় অন্ধকার গল্প আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং যাচ্ছিও। আর যারা লিখেছেন আমাদেরকে, আমি ফেসবুক থেকে কিছু কমেন্ট পড়ি, ইমন জয়েন করেছেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, অ্যান্ড জয়েন করেছেন, ছদ্মনামটা আমি পড়ছি না, সাফিয়া কা সোনিয়া, জুয়ার বাজি কি কি খেলাকে কেন্দ্র করে ধরা হয় এরকম একটি প্রশ্ন করেছেন। সালাউদ্দিন আয়ুবি আছেন আমাদের সাথে, মামুন ভাইয়ের কথাগুলো শুনে বাকি যারা আছে তারা যদি এখনই ওই পথ থেকে ফিরে আসে তাহলে খুব ভালো হবে, আমরা এটাই চাইছি যে এখান থেকে ফিরে আসলে আসলে ব্যাপারটা খুব বেশি ভালো হবে। জয়েন করেছেন মাহমুদ হাসান ভাইয়া, মামুন তো ছোট মানুষ আর হয়তো ভুল করতে পারে, কিন্তু তার বাবা এই কাজটা ঠিক করলো না, স্কুল বন্ধ করে দেওয়াটা, আমার কাছে একদম যদি অনেস্টলি বলি, টু বি ভেরি অনেস্ট, আমার কাছে খুব কঠিন সিদ্ধান্ত মনে হয়েছে, পড়াশোনা বন্ধ করা নিশ্চয়ই শাস্তির, সেটা আরেক ধরনের হয়তো আরেক ধরনের অন্যায় কাজ, কারণ আমি কেন পড়াটা বন্ধ করবো, অনেকভাবে শাস্তি সন্তানকে দিতে পারি, হতে পারে মানুষের অনেকের আগের জায়গা বা এই পৃথিবীতে আমরা, সেটা নিশ্চয়ই দুঃখজনক বটে। আচ্ছা, আতিক রাজা তিনি জয়েন করেছেন, তিনি আছেন এদিকে, শাকিল আহমেদ জয়েন করেছেন আমাদের সাথে, যারা আমাদের ফেসবুকে সঠিক উত্তর পাঠাচ্ছেন আপনাদের সাথে, আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি যে ফেসবুক থেকে উত্তর কিন্তু নিতে পারছি না, কারণ আমরা SMS থেকে শুধুমাত্র কুইজের উত্তরটি নিব। হুমায়ুন কবির, হুমায়ুন তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের ভালো বুঝতে পেরে সংশোধনের চেষ্টা করে তারা তার ভবিষ্যৎ জীবন আচ্ছা সুখ শান্তির হোক, এরকম একটি উইশ তিনি করেছেন, নিশ্চয় মামুনকে নিয়ে আপনি করেছেন। ইসমাইল হোসেন, ভালো লাগছে ভাইয়া, জুয়া খেলা মানুষকে নিঃস্ব করে ফেলে, মিলন আমাদেরকে লিখেছেন, তাজমিন সিকদার বলেছেন, শুনছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এদিকে আছেন আমাদের সাথে মিলন মিয়া আছেন, অপু আহমেদ আছেন আমাদের সাথে, জয়েন করে আছেন শাহেদ আলম, শুনছি খুব ভালো লাগছে, রাজু আহমেদ জয়েন করেছেন, জয়েন করেছেন AH লিমন শুনছি, ওকে আছেন আমাদের সাথে আরো অনেকে। কুইজের উত্তরটা প্লিজ আপনারা SMS এ দেন, কারণ ফেসবুকে দিলে সেটা আমরা কাউন্ট করছি না, সেটা আপনার কোনো কাজে আসবে না। আর আমরা নতুন ঘন্টায় যাবো, নতুন ঘন্টায় যাবার জন্য কয়েকটা সেকেন্ডের একটা ছোট বিরতি, আমরা একটা রিফ্রেশিং মিউজিক শুনবো এবং শুনতে শুনতে আমরা 40-50 সেকেন্ডস এর মধ্যে আবারও ফিরে আসছি।
ম্যাজিক মোমেন্ট, হিয়ার ইট গো উইথ দ্য কাপ, সুপারব পারফরম্যান্স ফ্রম বাংলাদেশ।
চলছে অন্ধকারের গল্প। অন্ধকারের গল্প নিয়ে অনেকটা সময় জুড়ে আপনার সাথে ছিলাম, আমরা আরো বেশ খানিকটা সময় থাকবো। আর অন্ধকারের গল্পের এই ঘন্টা শুরুতেও আপনাকে আমন্ত্রণ জানাতে চাই এবং চাই যে আপনি আরো খানিকটা সময় আমাদের সাথে জেগে থাকুন, টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4। ইভানকে শুনছেন আপনারা এবং অন্ধকারের গল্পে আজ আমরা ক্রিকেট জুয়া ফিক্সিং, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এইসব কিছু নিয়ে কিন্তু কথা বলছি, আপনাদের আগ্রহের জায়গাগুলো বুঝছি, একটি কুইজও আপনাদের জন্য রয়েছে। আমরা ঠিক কিছুক্ষণ আগে টেলিফোনে পেয়েছিলাম সামিউর রহমান, স্পোর্টস কালের, স্পোর্টস বিভাগে তিনি কাজ করেন কালের কণ্ঠ পত্রিকায়, এবং সামিউর ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা অনেক কথা শুনছিলাম এবং অনেকের কিন্তু এসএমএস পেয়ে গেছি, বিভিন্ন প্রশ্ন আছে, অনেকে অনেক কিছু জানতে চান। আমি আবারও টেলিফোনে আমরা কানেক্টেড হয়েছি। সামিউর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা দুঃখিত, তখন হয়তো কোনো কারণে আমরা ফোনটি হারিয়ে ফেলেছিলাম। আমরা আবার লাইনে আছি। অনেকেই কিন্তু অনেক প্রশ্ন রাখছেন, যেমন আমাদের দেশে ক্রিকেটে যেভাবে ফিক্সিং এর কথা হচ্ছে, আপনি ঘরোয়া ফুটবলের কথা বলছিলেন, ঘরোয়া যে লিগ গুলো হয় সেখানে প্রতিনিয়ত, এটা আমি যদি একজন সাফি আক্তার সোনিয়া তার কথাতেও আসবো, যে প্রতিনিয়ত যেগুলো হয় জয়নাল বলেছেন আমাদেরকে, এটা সেগুলো নিয়ে কি এরকম বড় করে কোনো শাস্তির উদাহরণ আছে কিনা, ফুটবল থেকে তাদের থেকে বহিষ্কার করা হয়েছে কিংবা বড় কোনো শাস্তি পেয়েছে, ক্রিকেট নিয়ে কি মাতামাতি বেশি হয়ে গেছে কিনা, এরকম একটি প্রশ্ন আছে।
ঘরোয়া ফুটবলে ইরান শেখ নামে একজন গোলরক্ষককে বহিষ্কার করা হয়েছিল বছর দুয়েক আগে, পাতানো ম্যাচ খেলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ এবং অভিযোগ উত্থাপন এবং প্রমাণের পর। তো এইটা একটা উদাহরণ। এছাড়া ঘরোয়া ক্রিকেটে, ঘরোয়া ফুটবলে নিচের দিকের ডিভিশন যেগুলো, অর্থাৎ থার্ড ডিভিশন বা সেকেন্ড ডিভিশন, এসব গুলোতে মানে পাতানো ম্যাচের গন্ধ লেগে থাকে এবং মাঝে মধ্যে ক্লাব কর্মকর্তারা অভিযোগ করেন, এরকম অভিযোগ আসে। কিন্তু যেটা হয় যে এই ম্যাচগুলো যেহেতু ভিডিও করা হয় না, সেই কারণে আসলে এসব প্রমাণ করা খুবই
কঠিন
ব্যাপার। হ্যাঁ,
আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি নিতে চাই। আমাদের সাথে জয়েন করেছেন মাহবুব হাসান এবং তিনি অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে দেশের বাইরে থেকে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের অনেক লিসনাররাই শোনেন বাইরে থেকে। তিনি বলছেন যে, আচ্ছা প্রশ্নটি আমি ঠিক বুঝতে পারিনি, তবে প্রশ্নটি আমার মনে হয় আপনি জানতে চেয়েছেন যে এই যে আশরাফুলের নাম ধরে তিনি বলেছেন বা যে ক্রিকেটারদেরকে আমরা হারাচ্ছি, তাদের, তারা তো আমাদের জন্য অ্যাসেট, তাদের কি এই বড় বড় শাস্তিগুলো দিয়ে শুধরানো সম্ভব কিনা, পরে ফিক্সিং বন্ধ করা আসলেই সম্ভব কিনা, এরকম একটি প্রশ্ন তিনি করেছেন। এই প্রশ্নটা বোধ হয় সামির ভাই আপনিও বোধ হয় বলবেন যে এটা আসলে আমাদের পক্ষে একেবারে সঠিক করে বলাটা খুব সম্ভব না, কারণ এটা হয়তো তাদের জন্য একটা সতর্ক বার্তা থাকে, তাই তো?
তাদের জন্য সতর্ক বার্তা তো অবশ্যই, তবে খেলোয়াড়দেরকে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় এই কারণে যাতে পরবর্তীতে কেউ এ ধরনের অপরাধে জড়িয়ে না পড়েন।
আচ্ছা, এবং আরে
খেলোয়াড়দের মানে এই শাস্তির পরেও অনেকে ফিরে আসার চেষ্টা করছেন বা অনেকে ফিরে এসেছেন, যেমন হার্শেল গিব ফিরে এসেছেন, তারপর মোহাম্মদ আমিরের কথা বলতে পারি। মোহাম্মদ আমির খুবই কম বয়সী খেলোয়াড় এবং উনি যখন শাস্তিটা পান, তারপর ওনার বয়স এবং সবকিছু চিন্তা ভাবনা করে শাস্তি এবং আইসিসি কে সহযোগিতা করায় ওনার শাস্তি কিছুটা কমিয়ে আনা। এবছরের শেষ দিকে সেপ্টেম্বরে খুব সম্ভবত ওনার শাস্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং মোহাম্মদ আমির ঘরোয়া ক্রিকেট খেলছেন পাকিস্তানে, অর্থাৎ মেয়াদটা শেষ হয়ে যাওয়ার আগের মৌসুমটাতে এখন সেই অভিযুক্ত বা দোষী খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রস্তুত করতে পারবেন, যাতে করে পরবর্তীতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার যোগ্যতা অর্জন করতে পারেন। তবে শেষ পর্যন্ত তাকে দলে নির্বাচকরা নেবেন কি না, দলে সতীর্থরা তাকে কোন চোখে দেখবেন, সেই প্রশ্নটা কিন্তু থেকেই
যায়। আচ্ছা, মাহবুব হাসানের আরো একটি আগ্রহের জায়গা ধরে যদি আসি, যে শাস্তিগুলো আসলে কি ধরনের হয়, তিনি এমনটাও জানতে চেয়েছেন।
আচ্ছা, শাস্তিগুলো আইসিসির একটি বিশদ নীতিমালা আছে এই ব্যাপারে। তো আইসিসির এই নীতিমালা যেটা শাস্তির ধরন এবং প্রকৃতি অনুযায়ী, সেটা 5 বছর থেকে আজীবন নিষেধাজ্ঞা, একই সঙ্গে নিষেধাজ্ঞা এবং অর্থদণ্ড অথবা দুটোই হতে পারে। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে একটা শাস্তি হচ্ছে যে ক্রিকেটের গভর্নিং বডি সে খেলোয়াড়কে খেলা থেকে বিরত রাখার বা আর্থিক শাস্তি যে প্রদান করছে সেটা তার এখতিয়ার, কিন্তু যে দেশে অপরাধটা হচ্ছে সেই দেশের যে প্রচলিত যে আইন, অর্থাৎ দেশের প্রচলিত যে আইন, সেই আইনেও কিন্তু এই ব্যাপারটা প্রতারণার সামিল, যে কারণে কিন্তু আপনার আইসিসি যে শাস্তি দিয়েছে সেটা কিন্তু আমির আসিফ এবং সালমান বাট এখনো ভোগ করছেন। কিন্তু ইংল্যান্ডের প্রচলিত আইনে ক্রাউন কোর্ট কিন্তু তাদেরকে প্রতারণার দায় অভিযুক্ত করেছিল, প্রতারণা এবং অবৈধ অর্থের লেনদেনের অভিযোগে তারা কিন্তু ইংল্যান্ডের জেলও খেটেছেন। মানে এটা একই সঙ্গে দুটো অপরাধ হচ্ছে, একটা হচ্ছে যে ব্রিঙ্গিং ডাউন দ্য স্পিরিট অফ দ্য গেম, অর্থাৎ খেলার যে স্পিরিট সেটাকে নষ্ট করেছেন, সেটা একটা অপরাধ। আরেকটা অপরাধ হচ্ছে যে প্রতারণা, দর্শকরা যে টাকা দিয়ে যে টিকিট কেটে খেলা দেখতে আসলেন, তারা যে এই খেলাটা দেখছেন সেটার ফল যে পূর্ব অনুমিত, তাদের সঙ্গে যেটা প্রতারণা হচ্ছে, কিংবা এই যে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এর কারণে প্লেয়ারকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ অবৈধ। এই যে অবৈধ অর্থের যে লেনদেন, সেই অবৈধ অর্থের লেনদেনের কারণে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনেও কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা হচ্ছে, যে কারণে আরো স্পষ্ট করে বলা যায় যে কিছুদিন আগে ভারতে শ্রীশান্ত, অঙ্কিত চাওয়ান তারাও কিন্তু জেল খেটেছেন, রাজস্থান রয়্যালস এর ক্রিকেটার। হ্যাঁ, এবং চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধেও কিন্তু কোর্টে মামলা চলছে। গুরুনাথ মিয়াপ্পন অর্থাৎ এন শ্রীনিবাসন, ভারতীয় ক্রিকেট বোর্ডের যে পূর্বতন প্রেসিডেন্ট, ডালমিয়া যাকে সরিয়ে প্রেসিডেন্ট হলেন এবং আইসিসির বর্তমান প্রেসিডেন্ট, হ্যাঁ, তো তার মেয়ের জামাই হচ্ছে গুরুনাথ মায়াপ্পন, তাকে কিন্তু চেন্নাই সুপার কিংসের সিইও দায়িত্ব ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি এখন জামিনে আছেন, তার বিরুদ্ধে কোর্টে মামলা চলছে। মানে একই সঙ্গে দুটো অপরাধ কিন্তু হয় এখানে, মানে ক্রিকেট খেলার সঙ্গে জড়িত থাকা যেটা সেখান থেকে বিরত রাখা, কিংবা আর্থিক দণ্ড, একই সঙ্গে স্থানীয় যে ল্যান্ড অফ দি ল, সেই ল এর এগেনস্টেও যাওয়ার কারণে কিন্তু মানে আইনে কোর্টেও মামলা হয়।
আচ্ছা, আরেকটি বিষয় আমি জানতে আপনার কাছে জানতে চাইবো, লিজা আমাদেরকে জয়েন করেছেন এবং তিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন। আপনার কাছে লিজা জানতে চাওয়া হচ্ছে যে যখন প্রমাণিত হয় একজন ক্রিকেটারের কিংবা একজন খেলোয়াড়ের বিপক্ষে সেই ফিক্সিং এর বিষয়টি, তিনি যে অর্থটা পেয়ে থাকেন সেটাকে কেড়ে নেওয়া হয় কিনা, কিংবা সেটার আসলে কি হয়, এরকম একটি তথ্য উত্তর তিনি চেয়েছেন।
খেলোয়াড় অর্থ পেয়েছেন এবং সেটা কেড়ে নেওয়া হয় কিনা, আসলে তাকে যে জরিমানাটা করা হয় সেটাই কিন্তু একরকম মানে পে ব্যাক হয়ে গেল তার জন্য, তাই না? এবং একজন যদি 5 বছর প্রফেশনাল ক্যারিয়ার থেকে তার হারিয়ে যায়, সেটা তিনি ম্যাচ ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং এ জড়িত থাকার কারণে যে টাকা নিয়েছেন কোন বাজিকর প্রতিষ্ঠান কিংবা কোন জুয়ারির কাছ থেকে, তার চাইতে অনেক বেশি করেই কিন্তু তাকে সেটা শোধ করতে হচ্ছে একেবারে, যদি বলা যায় সুদে আসলে। মানে 5 বছর একটা প্লেয়ারের প্লেইং ক্যারিয়ার থেকে চলে যাওয়া, নিষিদ্ধ হয়ে যাওয়ার কারণে ন্যাশনাল টিম কন্ট্রাক্ট সারানো, খেললে যে ম্যাচ ফি এবং অন্যান্য যে টাকা পেতেন সেটা কিছুই পাচ্ছেন না, ঘরোয়া ক্রিকেটও খেলতে পারছেন না, মানে এই নিষেধাজ্ঞাটা কিন্তু আসলে তার জন্য আর্থিক ভাবে অনেক বড় একটা শাস্তি হয়ে আসে।
হ্যাঁ, বা সারা জীবন যে তার একটা কলঙ্কের যে একটা কালি পড়ে থাকে সেটা নিঃসন্দেহে একটা বড় শাস্তি। আচ্ছা সামির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষ একটা প্রশ্ন নেব, শেষ একটি প্রশ্ন আমাদের আরাফাত, তিনি জয়েন করেছেন, তিনি আপনার কাছে জানতে চাইছেন যে ভাইয়া আপনি তো খেলা নিয়ে কাজ করছেন, আপনার কাছে একটু জানতে চাই যে বিপিএল হওয়ার সম্ভাবনা কতটুকু?
বিপিএল হওয়ার সম্ভাবনা যতটুকু আমি জানি, সর্বশেষ ইসিবির মিটিং এ যেটা আলোচনা হয়েছে ডিসেম্বরে নতুন করে বিপিএল হতে পারে, সেই ক্ষেত্রে মানে বর্তমানে যে ফ্র্যাঞ্চাইজি গুলো আছে তারা যদি তাদের যেসব ইররেগুলারিটিস গুলো আছে, অর্থাৎ প্লেয়ারদের পাওনা না দেওয়া, বিসিবি টাকা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের কাছ থেকে, এরকম অনেকগুলো ফিনান্সিয়াল ইররেগুলারিটিস যেগুলো আছে, সেই জিনিসগুলো যদি যদি মানে সমাপ্ত করতে না পারেন, অর্থাৎ কোনো রেজুলেশনে যদি আসতে না পারেন, তাহলে সেসব ফ্র্যাঞ্চাইজি গুলো বাতিল করে নতুন করে ফ্র্যাঞ্চাইজি গঠন করে বিপিএল হবে, এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স কে খুব সম্ভবত স্ক্র্যাপ করা হবে। অর্থাৎ ঢাকা গ্ল্যাডিয়েটর্স যদি তার এই রেগুলারিটিস গুলো সবকিছু যদি আবার রেজুলেশনও করে, তারপরও আসলে মানে ফর দি স্পিড অফ দ্য গেম, অর্থাৎ এই ম্যাচ বরাবরটাই অভিযুক্ত থাকার কারণে ঢাকা গ্ল্যাডিয়েটর্স কে আর ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না।
আচ্ছা, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে যে এত রাতে আপনি আমাদের সাথে সরাসরি ফোনে যোগ দিয়ে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। সামির ভাই, আমরা নিঃসন্দেহে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেলাম এবং শ্রোতারা নিঃসন্দেহে অনেক কিছুই জানতে পেরেছেন, খুব ভালো থাকুন।
আমরা কথা বলছিলাম সামিউর রহমান কালের কণ্ঠ স্পোর্টস তার সাথে, এবং আপনাদের অনেক প্রশ্নই কিন্তু তার কাছ থেকে আমরা জেনে নিলাম। আর এই মুহূর্তে আমাদের আজকের যে অতিথি আছেন মামুন, মামুনের কাছে আরেকবার ফিরে যেতে চাই। মামুনের কাছে ফিরে যাওয়ার কারণ, মামুন বর্তমান সময়ে আমরা শুনলাম যে মামুন কিন্তু একটা বড় শাস্তি, আমার কাছে মনে হয় যে সে জুয়া জড়িয়ে সেও এরকম একটি শাস্তি ভোগ করছে। তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, এখন তিনি পড়াশোনাবিহীন একটা অস্বাভাবিক জীবন কাটাচ্ছেন, এবং সেই যে জুয়া জড়িয়ে পড়া এটা কিন্তু তিনি সেই কারণে কষ্টও পাচ্ছেন। তবে তিনি যে ক্রিকেট নিয়ে জুয়া জড়িয়ে পড়েছিলেন, সেখানে জড়িয়ে যাওয়ার পর একটা প্রকাশ্য জায়গাতে এরকম একটা ব্যাপার, তারা যতই কিশোর হোক ছোট হোক না কেন, তারপরে কিন্তু বড় বড় দুর্ঘটনার মাঝখান থেকে যেতে হয়, বড় বড় বেশি কিছু ঘটনাও কিন্তু ঘটে, ঝুঁকিপূর্ণ ঘটনাও ঘটে অনেক সময়। সেরকম কিছু মামুনের জীবনে হয়েছিল কিনা বা ঘটেছিল কিনা সেগুলো একটু মামুনের কাছ থেকে জানাচ্ছি। মামুন,
আমার এরকম একটা ঘটনা ঘটছে বলতে, আমার মার্কেট লাইনে যে আমি যে দোকানে চাকরি করতাম সে দোকানের পাশে একটা দোকান আছে, ওই দোকানের যে মহাজন, সে মহাজনে কি করলো একদিন একটা খেলাই মানে প্রচুর টাকা মানে ইনভেস্ট করছে। করার পরে ওই আমি আবার দেখতেছি, আমি আবার পাশের দোকান তো আমি দেখতেছি মাঝে একজন একটা পার্টি আসলো আপনার ইসলামপুর মার্কেটে, একটা মানে পার্টি আসলো ওই ইসলামপুর মার্কেটে, ওর দোকান আছে, ওই দোকানের মাঝন এই দোকানের মাঝনতে মানে অনেক টাকা লাগাইতেছে বলতে, টাকার পরিমাণ এরকম যে দোকানেই মানে দোকান যা দাম সেরকম দোকানেই ধরতে গেলে দোকানেই মানে বাজি ধরতেছে। ওই খেলার যদি ওই হারে রাস্তার ফকিরে যাবো এরকম একটা মানে ইয়া বাজি ধরতেছে। আমি আবার আঙ্কেলকে বললাম, আমি আবার আঙ্কেল কই যে আঙ্কেল এত টাকা বাজি ধরতেছে না, এত রিস্ক নিয়া দেখেন ফলে সমস্যা হইতে পারে যে আপনি রাস্তা নামবেন এরকম কই বেলা, তুই বুঝোস না এত বেশি, তুই বেশি বাজি জোয়া বুঝোস না, তুই কথা বলিস না, দেখ আমি কি করি। আমি কই পরে আমি অনেক মানে আঙ্কেলে বলতেছি, দেখেন আঙ্কেল বুঝছেন না, ধরেন এত বেশি লোভ করার দরকার নেই। তারপরে আঙ্কেলে কইতাছে, আমি আঙ্কেল বলতেছি, বলার পরে আঙ্কেল তুই যা তোর দোকান তুই যা, পরে আঙ্কেল মানে দোকান নিয়ে বাজি ধরছে। ধরার পরে সেদিন একটা ম্যাচ আপনার মনে করেন পাঞ্জাব হার হইল গিয়া মানে দিল্লি, মানে সেদিন ও আঙ্কেল দিল্লি রয়েছে আর ওই ইসলামপুর যে মার্কেটে যে লোক আসছে ওগুলোকে মানে পাঞ্জাব নিছে, সেদিন দলটা পাঞ্জাবে মানে জিতছে। ধরতে গেলে কিরকম মানে অনেক সাল ছিল পাঞ্জাব, মানে তখন একটু ভালো খেলতো, দিল্লি একটু কমই খেলতো, তখন পাঞ্জাব দিল্লিকে ছাড় দিত আর কি, মানে হাজারে 1300 করে ছাড় দিত। দেওয়ার পরে ওই আমার যে পাশে দোকানদার ওইরকম ছাড় খায়া মানে দোকানের দাম ধরেই মানে জোয়াটা ধরছে। ধরার পরে ওই খেলাটা ওই আঙ্কেলটা হারে, হারার পরে মানে দোকানে সুদ্ধা মানে দেয়া দেয় ওই ইসলামপুর যে মার্কেটটা, তখন আঙ্কেল অনেক মানে অসহায় বলতে অনেক মানে টাকা পয়সা কিচ্ছু নাই, সবকিছু শেষ। মানে আঙ্কেলের মানে এমন অবস্থা, আমি আঙ্কেলে বলছি আঙ্কেল দেখছেন কি হয়েছে আজকে, আপনি রাস্তার ফকির হয়ে গেলেন, সবকিছু হারায়া আপনি যা আজকে সম্বল ছিল দোকান, দোকানটা হারাই ফেললেন। তখন আমারও খুব কষ্ট লাগছিল যে কি হয়েছে আঙ্কেলের জীবনে। তারপরে মানে আমার এরকম একটা মানে মার্কেটের ভিতরে একটা ক্লোজ বন্ধুত্ব হয়ে যায় ওই যে ইসলামপুর যে মার্কেট না, ওই মার্কেটের মানে লোকের সাথে। হওয়ার পরে ওই ইসলামপুর মার্কেটে গিয়ে আমি মানে জোয়া ধরতাম এরকম জোয়া ধরতে ধরতে, পরে ওই মার্কেটে আমার অনেক ক্লোজ বন্ধু বান্ধব বানাই, বানার পরে মানে জোয়া ধরি। ধরার পরে মানে একদিন একটা জোয়া ধরছি আপনার বোম্বাই আর হইলে গিয়া কলকাতা।
আমরা ঠিক এই প্রসঙ্গটা আসবো, আপনি এখান থেকে আমাদেরকে বলবেন, আমরা ফোনে আমাদেরকে একজন একজন লিসনার বন্ধুকে পেয়েছি, আমরা তার সাথে কথা বলতে চাই, দেখতেছি তিনি কোথেকে বলছেন এবং তার কাছ থেকে আমরা একটু কুইজ রিলেটেড কিছু কথা শুনতে চাই। হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলেন ভাইয়া।
এই তো কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি অনেক ভালো আছি। আপনি কোথেকে বলছেন, আপনার নামটা একটু যদি আমাদেরকে বলেন?
হ্যাঁ আমার নাম জহুরুল ইসলাম কমি, ঢাকা মিরপুর 11।
আচ্ছা, আপনি আমাদের কুইজটা শুনেছেন এবং কুইজে আপনি পার্টিসিপেট করছেন, আপনি আপনি কিন্তু এখনো বিজয়ী না, আমরা শুধুমাত্র বেশ কয়েকজনের সাথে কথা বলছি এবং সেই কথাগুলো আসলে বলে, এরকম যদি কুইজ থাকে আপনাদের জন্য কিংবা আপনাদের সেটা কেমন লাগবে বা আমাদের এই অনুষ্ঠানে যদি আমরা
ভালো লাগবে, অনেক কুইজটা থাকলে অনেক ভালো হবে, আমরা অ্যান্সার দিতে চেষ্টা করব, অনেক জানার অনেক কিছু জানার থাকবে।
আচ্ছা, আজকে যে আমাদের কুইজ, ভারত ও বাংলাদেশ সফরে আসছে, বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ কবে হবে? আপনি নিঃসন্দেহে নিশ্চয়ই এখন অনেয়ারে সেটা বলতে চাইবেন না আমি জানি, কারণ আপনি নিজেও এখানে একজন অংশগ্রহণকারী, তবে আপনার কাছে জানতে চাই যে আপনি তো মিরপুরে থাকেন, সেখানে খেলা দেখা হয় কিনা?
ভাইয়া বুঝেন আরেকটু
বলেন। আপনি এত মিরপুরে থাকেন তো মাঠে গিয়ে খেলা দেখা হয় কিনা?
হ্যাঁ মাঠে যাই দেখা হয়।
আচ্ছা আরেকটা বিষয়, আজকে আমরা যে বিষয়ে কথা বলছি মামুন যেভাবে আছে, আপনি কি এই বিষয়গুলো জানতেন, এই যে ফিক্সিং কিংবা কি হয়ে থাকে বা এই যে টং দোকানে বা বিভিন্ন জায়গায় টেলিভিশন দিয়ে সেখানে মানুষ এই ক্রিকেট নিয়ে জড়িয়ে পড়ে, এই বিষয়গুলো আপনার জানা ছিল কি?
হ্যাঁ এটা জানি আমি, এখানে আমার আমি যেখানে থাকি মিরপুর ক্যাম্পে এখানে এই দোকানে জুয়া হয় এটা ক্রিকেট খেলা নিয়ে প্রতি বলে বলে লক্ষ লক্ষ টাকা জুয়া হয়।
আচ্ছা আপনার কাছে কি মনে হয় এটা কি কোন রকম ভালো কিছু কিংবা এটা সমাজে খুব খারাপ প্রভাব ফেলছে কিনা, বা যারা যেটার সাথে জড়িয়ে আছেন বা অনেক তরুণ প্রজন্ম এটাতে জড়িয়ে যাচ্ছেন, কি মনে হয় আপনার কাছে?
এটা আমার কাছে মনে হয় এটা একবারে জঘন্য একটা অপরাধ, এটা এটার জন্য অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে আজকে, অনেকেই সহায় সম্বল হারিয়ে পথে বসেছে অনেকেই।
খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনি আমাদের কুইজটা পার্টিসিপেট করতে থাকুন, আমরা আবারও কোনো লিসনার সাথে একটু কথা বলতে চাই, অনেক ভালো থাকবেন আপনি।
আচ্ছা থ্যাংক ইউ ভাই।
ওকে শুধুমাত্র আমাদের সাথে যে ফোনে জয়েন করলেন আপনাকে এতটুকু বলি যে আপনি যে উত্তরটি দিয়েছেন সেটা কিন্তু সঠিক, তো আপনি আমাদের সাথে বেশি বেশি অংশগ্রহণ করুন। আমি কুইজটা আবারও বলি, বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ কবে হবে এবং অপশনগুলো বলছি, অপশন এ 10 জুন, বি 18 জুন, সি 21 জুন। আপনি সঠিক উত্তরটা যেভাবে পাঠাবেন, আপনি মেসেজিং অপশনে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন ওজি স্পেস দিয়ে এ বি অথবা সি লিখবেন, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আর আপনার সাথে ফোনেও কথা হবে। আমরা মামুন আপনার কাছে ছিলাম একটি ম্যাচের, স্পেশাল ম্যাচের কথা বলছিলেন যে সেই ম্যাচে আপনি আবারও বাজি ধরেছিলেন, সেই ম্যাচটা নিয়ে একটা নিশ্চয় ঘটনা আছে আপনার জন্য, সেটা আমরা একটু শুনতে চাই।
তারপরে ওই ইসলামপুর মার্কেটে যাই, ওই লোকের দাঁড়াতে যাওয়ার পরে ওই মার্কেটে মানে জোয়া ধরি, ধরার পরে একটা মানে ভালো মানে কি বলবো যে অনেক মোটা অঙ্কের টাকা জোয়া ধরি ইসলামপুর মার্কেটে। তারপরে জোয়াটা ধরা তখন মানে মুম্বাই আর আপনার হায়দ্রাবাদে খেলাও, তখন মানে সমানে সমানে আমি ওই ইসলামপুর ওই এক মহাজনের সেলম্যানের সাথে জোয়া ধরি, আপনার প্রায় 70,000 টাকার মতো জোয়া ধরি, ভালো অনেক অনেক মানে তখন তো জিতা টাকা আছে, এত টাকা বাজি ধরি। ধরার পরে ওই এলাকায় মানে জমা দিয়ে আসি আমি 70,000 টাকা, জিতলে 1,40,000 টাকা পাবো, যে আমার কাছে অনেক টাকা, আমার কাছে মনে হইলো যে অনেক টাকা যদি জিতি। তারপরে আমি মানে খেলা দেখতেছি, রাতে খেলা শেষ মানে সারা রাত খেলা দেখলাম, দেখার পরে সারা রাত বলতে খেলা শেষ রাতে ঘুমাম আর সকালে এই দল মানে দল নামে হবে যে আমি আপনার হায়দ্রাবাদ তুললাম, ওই মুম্বাই লইল, লওয়ার পরে আমি 80 টাকা জমা দিয়ে আবার এলাকায় এসে বসি মার্কেটে, আমার মার্কেটে আয়সা। তখন রাত্রে খেলা দেখলাম, দেখতে 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 ভালো সময় কেটে গেছে, তারপরে ওই খেলা শেষ আমি জিতলাম, জিতার পরে তো মানে পরের দিন সকালে টেকা আনতে যাবো মার্কেটে, তারপরে গেলাম মার্কেটে টেকা আনতে, একাই গেছি আমি, আমি ওই পরে ভাবলাম যাক একাই যাই, সময় না কেউ নেই একাই যাই, পরে গিয়ে আর টেকা আনতে গেছি, পরে ওই বন্ধুর মানে যে যে ছেলেমেয়ের সাথে ধরছি এবার একটু পরিচিত হই, পরে আমি 10 টাকা দিই, মানে হ্যাঁ কো কি কো ভাই টাকাটা একটু পরে নে একটু ব, আমি চাইতেছি আমার বয়সে গেছে গা এখন তো আইতেছে না, পরে আমি কি দিই, পরে ওর মাঝে ভাই আপনি কমসারি গাইবো না ক আমি জানি না, পরে এমনি 10 মিনিট পরে আসছে, আসার পরে মানে আমি 10 টাকা দিই, আমি যাবো গা দোকানে কত রাখলা দিমো তো আমি গাড়ি বাই টাকা দেয় এরকম মানে তোর কাছে কি মানে আমি টাকা দিবি কিনা কয়েক কোণে, আমি তোতে জমা দিয়ে গেছি না এক কোণ টাকা দেয় তোর কাছে বাড়ে বাড়ে, পরে আমি ক দোকানে টিকা তোর দোকানে বাড়াই আমি বুঝতেছি, পরে বারে গেছি গেছে পরে কদুস আমি তো তত টাকা লো আরেক টাকা জমা দিছি ওই এত টাকা নিয়ে ফলা গেছে গে, আমি কেউ আমি সব বুঝি না তুই আমার টাকা দিবি এক্ষণ না দিলে কি আমি দিবি এক্ষণ আমি তোকে জমা দিয়েছি না, তারপরে আমি তোর দিব না, পরে ওই আবার একটু গেছিল না 10 মিনিট লেগে যায় আবার ওই কুতুরি বন্ধু বান্ধব ডাকে আনছে যে মানে এরকম একটা পর্যায়ে আমি গেছি যে আমি ওর সাথে তোড়াতড়ি করতেছি হাতাহাতি, এক পর্যায়ে মানে হাতাহাতি হওয়ার পরে মানে আমার ওদের গুল্লিতে আমি তো এদিকে কম চিনি গুল্লিতে গিয়া মানে তরাতরি করতেছি
মানে গুলিতে গিয়ে
গুলি
আপনি যেভাবে বলেছেন গুল্লিতে তখন মানুষ ভয় পেতে পারে যে আপনাকে গোলাগুলি করেছে কিনা এটা কিছু না,
গুলিতে গিয়া তারপরে মানে যাওয়ার পরে আমার তরাতরি আর হাতাহাতি হয়ে গেছে, হওয়ার পরে ওই আর বন্ধু বন্ধু আগে করে দিচ্ছে যে যদি এরকম ক্যাসেল উসেল হয় আরে মানে আমার কি হলো যে মারার চেষ্টা করছিল অবশ্যই এরকম পর্যায়ে হাতাহাতি করতে করতে ওই আবার তাপ করে একটা কি যেন হাতে নিল, মানে ছড়ির মতো নিয়া, মানে ছড়ি বলতে কি এটা অনেক বড় ছড়ি, দাউর মতোই একটা লম্বা ছিল। পরে আমি তরতরি করতে আমি হারে গালের মধ্যে মানে ঘুষা মারলাম, দাঁতের মধ্যে রক্ত, মানে রক্ত এসে গেছে। পরে আমি বই পেয়ে গেছি, আমি আমি কি করলাম, আমি বই পেয়েছি। পরে ওর বন্ধু তো আমার মানে ছাদ দিয়ে ঘিরে রাখছে, ফলে তো ওই দাউলিয়া মানে আমি তখন বই বই ফিল করতেছি, আমি কি করলাম, ওর ঘোষা দিয়ে আমি নিজেই বোকা হয়েছি যে রক্ত দিচ্ছে রক্ত দিয়ে। তখন আমি আবার রক্ত দেখলাম, আমার মাথা চক্কর মারতো, বই পাইতাম প্রচুর। পরে বই না জিত দিয়ে আমার দাউ দিয়া মানে কূপ দিতে লেগেছে, দুই তিনটা দুইটা কূপ দিছে, আমার শরীরে লাগে নাই, তিনটা কূপের জায়গায় আমার পাওয়া একটা কূপ লাগে গেছে, পাওয়ায় কোনো দাগ আছে, দাগটা স্পট তখনও যায় নাই, একটু হালকা স্পট তখন আছে। তারপরে মানে কূপ খায়া মানে আমি মিস করে রেছি, মানে আমার মনে হয় এরকম একটা ইয়া লাগছিল যে আমি মানে মরার মরা অবস্থা, যে এত মানুষ ফলাফলের মধ্যে আমারে আল্লাহ জানে মাইরা ফলাই বনি এরকম, মানে অনেক বই করছিল। পরে দিচ্ছে আরে এই হাত পাওয়ার মানে গিলাদার এক পাশে মানে চামড়া একদম গেছে গেছে।
আমরা আমরা মামুন আপনার কথা শুনে আসলে একটা ছোট ব্যাপার, সে অন্যায়টা অন্যায় যে কোনো ছোট, সেই অন্যায়টা বড় হতে 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 কোন জায়গায় যেতে পারে সেটার একটা নিদর্শন বোধ হয় মামুনের বলা এই ঘটনা। সিগারেট অনেকে বলেন যে এরকম একটা গান ছিল যে সিগারেট থেকে শুরু শেষকালে হেরোইন, তো এরকম করে জীবনটা আসলে যেমন মাদক ধ্বংস করে দেয়, জুয়া ধ্বংস করে দেয়, এবং অন্যায় অপরাধ জগতের অন্ধকার জগতে যা কিছু আছে সেই জিনিসগুলো ছোট হয়ে শুরু হয় এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত জীবনটাকে আসলে নষ্ট এবং ধ্বংস করে দেয়। আমরা একজন লিসনারের সাথে কথা বলবো যিনি আমাদেরকে একটা এসএমএস করেছেন, তার নাম রাত্রি, মিরপুর থেকে, যে তিনি বলেছেন যে আমার মেজতুলা ভাই এত বেশি জুয়া খেলতো এক সময় যে নিজের বিজনেসের সব টাকা জুয়ায় লাগিয়ে দিয়ে অবশেষে দুবছর ধরে আচ্ছা ঘরে বসে থাকে, এখন আর খেলে না, মানে তিনি নিঃস্ব হয়ে গেছেন একেবারে। রাত্রি আমাদের সাথে ফোনে আছেন, আমরা রাত্রির সাথে কথা বলতে চাই। হ্যালো,
হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন আপনি?
হ্যাঁ ভাইয়া ভালো আছি।
আপনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে আপনি এত রাত জেগে আমাদের অনুষ্ঠানটি শুনছেন। অন্ধকারের গল্প কি নিয়মিত শোনেন নাকি মাঝে মাঝে?
হ্যাঁ ভাইয়া, আমি ঢাকায় আছি, আমার অনেক বড় একটা ফ্রেন্ড, আমি সবগুলো প্রোগ্রাম শুনি প্রতিদিন।
আচ্ছা কেমন লাগে অন্ধকারের গল্পটা, কেমন লাগে?
হ্যাঁ ভাই আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি রাত জেগে শুনি গল্পটি।
আর
আজকের গল্পটি আমার অনেকই ভালো লাগছে, যে অনেক কিছু জানতে পারছি, যে একসময় মনে করতাম যে খেলাতে বাজি রাখছি এটা একটা আনন্দের ব্যাপার, জুলাবে জিতবে, হ্যাঁ আমাদেরকে অনেক কিছু খাওয়াবে, বাট এটা যখন নাকি বুঝতে পারছি এটা একটা এত জঘন্য কাজ যে মানুষকে ধ্বংস করে দেয় একেবারে।
আচ্ছা আপনার দুলাভাইয়ের কথা বলছিলেন, উনি কিসের বিজনেস করতেন?
উনি ফ্লাক্সিলোটের বিকাশের দোকান ছিল কোর্টের মধ্যে, উনি পুরান ঢাকা থাকেন, ভূতে গলি থাকেন নারিন্দা।
আচ্ছা উনি কি খেলার জুয়ার সাথে জড়িয়ে পড়েছিলেন?
হ্যাঁ উনি বিয়ের আগে থেকে মানে ছোটখাটো খেলতো, খেলতে খেলতে যখন মানে একসময় অনেক বেশি বেড়ে যায় খেলাটা, মানে দেখা যায় 10,000-5,000 টাকা বাজিতে লাগিয়ে ফেলে। এইভাবে করতে করতে একসময় বিজনেস এর টাকা ওর মানে পুরোটাই লাগিয়ে দেয়, তো এভাবে সবই না শেষ হয়ে যায়, তো 2 বছর পুরো একেবারে ঘরে বসে থাকছে।
আপনারা তো যখন যখন তিনি খেলতেন তখন আপনারা বিষয়টি জানতেন, তখন আপনারা কি এটা তাকে কখনো চেষ্টা করা হয়েছে যে না এটা ভালো না?
হ্যাঁ হ্যাঁ বাসা থেকে তো অনেকই চেষ্টা করা হয়েছে, বাট সেটা সে বলতো এক সময় হারবে এক সময় জিতবো এইভাবেই তো, হ্যাঁ কিন্তু এক সময় হারতে হারতে সে হারতেই থাকে।
আচ্ছা তো এখন যে তিনি একবারই বসে আছেন, এটা যদি ওভারকাম হয় এটা কাটিয়ে ওঠেন তিনি, সেক্ষেত্রে কি আমি যদি জানি না তার কথা তার কাছ থেকে শোনা উচিত, তারপর আপনার আপনারা নিশ্চয়ই পরিবারের মানুষ আত্মীয় স্বজন যারা আপনারা আছেন আপনারা জানেন, তিনি কি আবার সচ্ছল হলে সেই জুয়ার দিকে যাবার কোনো ধারণা কিংবা সেখান থেকে পুরোপুরি তিনি ফিরে আসতে পেরেছেন কিনা?
এখন ভাইয়া তো বলে যে এখন আমি মানে নতুন করে আবার বিজনেস শুরু করতে আপু লোন উঠিয়ে দিচ্ছে, তো আপু বলে যে আপনি কি টাকাটা আবারও মানে জুয়ার খেলে শেষ করে ফেলবেন নাকি এবার বিজনেস করবেন? বলে না আমি যা শিক্ষা পাওয়া সেটা পেয়ে গেছি, আমি এবার থেকে ভালো হয়ে গেছি, আমি আর কখনো জুয়াটা খেলবো, ধরে কোথাও খেলা দেখবো, দেখবো তোমার সামনে দেখবো, বাট বাহিরে কখনো ফ্রেন্ড সার্কেলের সাথে দেখবো না, আর এইটা কখনো মাথায় রাখবো না।
আপনার বোন তার একটা সংসার আছে এবং সেখানে যখন সংসারের যিনি কর্মক্ষম মানুষটা তিনি এরকম একটা অবস্থার মাঝখান থেকে যান, তখন তো একটা ভীতিকর অবস্থার তৈরি হয় পুরো সংসারে, এবং সেটা কিন্তু ছুঁয়ে যায় আপনারা যারা আত্মীয় স্বজন আছেন তাদের ভিতরও। সেই দুর্বিষহ ঘটনাগুলো বা সেই সময়ের এই সেই বাজে সময়টার দুটো ঘটনা যদি আমাদের সব শ্রোতাদের উদ্দেশ্যে এখন আপনি শেয়ার করেন, যে কি অবস্থা হয়েছিল তখন আপনাদের মানসিক কিংবা আপনাদের পারিবারিক, কি শিখেছেন সেই জায়গা থেকে, নিঃসন্দেহে সেটা আমাদের অন্য লিসনারদের জন্য অনেক বেশি উপকারের হবে।
ওই মুহূর্তে আমার আপু শ্বশুর বাড়ি ছিল, তারপর ওখানে একটু সমস্যা হয়, শ্বশুর বাড়ি থেকে চলে আসে আমাদের বাসায়। তো আমাদের বাসায় আসার পর মানে নানান ধরনের সবাই ভাইয়া কি দোষারোপ করে যে কি দরকার ছিল, এত ভালো ছিল, জুয়াছিলটা কেন ইনি সাথে, মানে এমন পর্যায়ে হয়ে যায় ভাই যে শ্বশুর বাড়ি এসে জুয়া খেলা শুরু করে। হ্যাঁ, এখানে ওকে বন্ধু বান্ধব পাতিয়ে ফেলে চায়ের দোকানে, এখানে ওইখানে আড্ডা, সে যেখানে যে সেখানে তার বন্ধু আছে তার সেই জুয়াটা থাকছে। এই নিয়ে মানে বাসায় অনেক প্রবলেম হয়, সবাই অনেক কথা শুনায়। এখনো দেখা গেছে এই যে আইপিএল খেলা হচ্ছে, সবাই ভাইয়াকে বলতেছে যে কি ব্যাপার, তুমি কি জুয়া খেলবে নাকি টাকা লাগাবে নাকি, মানে কথাটা হয়ে গেছে এখন অনেক বেশি ভালো হয়ে গেছে।
আচ্ছা, এই জিনিসটা কি মানে বন্ধুদের কাছ থেকে বেশি আসে যে সঙ্গটা একটা চক্রের সাথে যে মেশা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখা গেছে উনি যদি মিরপুরেও থাকে তাকে পুরান ঢাকা থেকে ফোন দেওয়া হয় কি ব্যাপার আজকে কি বালি রাগাবি, আজকে তো ওর খেলা হচ্ছে। তো তখন দেখা যায় আপুর সামনে কোন রিসিভ অনেক সময় করতে পারে না, ভয় পায় যে আমি কোনটা রিসিভ করবো, তাহলে তো বুঝে যাবে যে আমি খেলতে চাচ্ছি এরকম কিছু। দেখা গেছে সবসময় ঝগড়া রাখতেই থাকতো, আপু অনেক বারণ করতো যে এটা একটা ধ্বংসের পথ, মানে আর এটা এমন একটা লোভ যেটা নাকি মানুষকে ছোট থেকে বড় করে দেয়।
মানে সেই অপরাধটা আসলে বেড়ে যায় এবং সেই জুয়ার কারণে হয়তো মামুন আজকে আমাদের সাথে স্টুডিওতে কথা বলছে, সে তার বাবার পকেট থেকে টাকা চুরি করা এবং ক্রমান্বয়ে সেটা 400 থেকে 3000 পৌঁছে যাওয়া বা আরো বড় অপরাধের ব্যাপারটা হয়তো জুয়ার কারণে চলে আসে। আর একটা ব্যাপার একেবারে শেষবারের মতো আপনার কাছে আমি জানতে চাই যে ধরেন আমি ধরে নিলাম যে আপনার দুলাভাই কিংবা যারা জুয়ার সাথে জড়িত আছেন তারা প্রতিনিয়ত জিতেই গেল এবং প্রচুর কারিগরি টাকার মালিক হয়ে গেল, সেক্ষেত্রে কি ব্যাপারটা সাপোর্ট করা যায়?
না না ভাইয়া, এই ব্যাপারটা সাপোর্ট আমাদের ফ্যামিলি থেকে কখন তাকে সাপোর্ট করেনি, আর কোনোদিন করবে না। এবং কি তাকে এবার বলা হয়েছে সে যদি এবার জুয়াতে জড়িত হয় তাহলে তার ক্ষেত্রে সম্পূর্ণভাবে সব রিলেশন শেষ করে দেওয়া হবে।
আমরা সেটা চাই না, আমরা চাই প্রত্যেকটা সম্পর্ক জোড়া লেগে থাকুক, কারণ
আমরা মন থেকে আন্তরিক ভাবে দোয়া করি যে ভাইয়া এই কাজটা কখনই করবে না, আর তার যতটুকু শিক্ষা পাওয়া দরকার ছিল সে পেয়ে গেছে। আর লিসেনারদের বলবো কখনই এই ভুলটা যাতে না করে, এটা এমন একটা লোক যে মানুষকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যায়।
অনেক ধন্যবাদ রাত্রি, আপনার শেষ কথাগুলো নিঃসন্দেহে কানে বাজবে অনেকদিন ধরে আমাদের শ্রোতা যারা আছেন, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং রাত জেগে যে অন্ধকারের গল্প আপনি শোনেন সেজন্য আমরা কৃতজ্ঞ। অন্ধকারের গল্পের কোনো ধরনের সাজেশন বা এরকম কোনো কিছু থাকলেও আপনারা নিঃসন্দেহে আমাদেরকে জানাবেন, কারণ পুরো অনুষ্ঠানটা আসলে আপনারাই চালান, আমরা হয়তো এখানে প্রতিনিধি হয়ে আপনাদের জন্য কথাবার্তা বলি কিন্তু পুরো অনুষ্ঠানটা এগিয়ে নেন কিন্তু আপনারা আপনাদের SMS কমেন্ট আপনাদের পাশে থাকা এইসব কিছুর কারণে। আপনি আপনার পরিবার এবং আপনার আশপাশে যারা আছেন সবার প্রতি শুভকামনা আমরা জানাই, অনেক ভালো থাকুন রাত্রি। শেষের দিকে চলে এসেছে অনুষ্ঠানটা, যেহেতু শুরুর দিকে নিশ্চয়ই মনে পড়ে যে আমরা যে কারণেই হোক খানিকটা সময় আমরা পরে শুরু করতে হয়েছে, চলুন আমরা খানিকটা সময় বাড়িয়ে নিয়ে পাশ থেকে এবং মামুনের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনছিলাম। মামুন, এরপর কি আর কোন এরকম ঘটনা ঘটেছিল?
তারপর আরো ঘটনা আছে আমার, মনে করেন আমার এই ঘটনার পরে তো শেষ, তারপরে একটা ঘটনা আছে মানে আমি অনেকদিন হাসপাতালে ছিলাম, তার হাসপাতালের পরে মানে ভালো হয়েছি প্রায়। আরেকটা ঘটনা ছিল আমার এক বড় ভাইয়ের, মানে আমার আপন বড় ভাই, আমি জানতাম না যে বড় ভাই জুয়া খেলতো IPL এর, মানে আমি কখনো মানে বিশ্বাস করতাম যে বড় ভাই জুয়া খেলবো, বড় ভাই জুয়ার কারণে আমার ছোট থেকে কত কিছু কইছে। একদিন মানে এলাকার ফলাবান্ত আপন বড় ভাই, মানে পরে এলাকার ফলাবান্ত শুনি যে তোর বড় ভাই তো ভালো জুয়ারি, ভালো জুয়া ধরে, ভালো অঙ্কে টেকা জুয়া ধরে, মানে প্রায় মানুষ তো শুনি তোর বড় ভাই তো টেকা ফা, মানে তোর বড় ভাই অনেক জায়গায় দিই মানুষের টেকা ছা অনেক কিছু বলে। পরে আমি কষ কি, আমি আবার আম্মুরে অনেক ভালোবাসেন, আমি আম্মুরে এবং বলি আম্মু বড় ভাই তুই মনে মন যে বড় ভাই কাছে অনেকেই অনেক টেকা ফা, তখন বড় ভাই মনে হয় জুয়া ধরে, আম্মু বিশেষ করে না আম্মু না। তারপরে ক আমি বড় ভাই জিজ্ঞেস বড় ভাই মিথ্যা কথা বিশেষ করে না ধর নাই। পরে এই বিষয় নিয়ে আব্বা জানলো, জানার পরে এরকম মানে এক পর্যায়ে মানে জগড়ে পর্যায়ে গেছে, যাওয়ার পরে ওই বড় ভাই মানে খুব কষ্ট আছে, এলাকার মধ্যে চাপ যাচ্ছে টাকার জন্য, অনেক টাকা ঋণ মানে ঋণ করে লাইছে বলছে, জোয়াই ঋণ হয়ে থাকে অনেক টাকা, এখন কি করবো মানে বড় ভাইরে এমন অবস্থা, মা মানে মারার পালা বড় ভাই কষ্টে। পরে আমি বড় ভাই ভাই এরকম এরকম আমি আবার ভাইয়ের সাথে কইলাম যে ভাই এমন এমন করছো এত টাকা, আমি তো মানুষ তো শুনতাছি হ্যাঁ কি করতাম আমি কই আমি কি করবা আমি কেমনে কম। পরে বড় ভাই কি করলো আব্বার থেকে মানে জীবনে যেটা মানে না করার কথা সেটাই করছে, আব্বু থেকে বললো আব্বু মানে এখন তো বড় ভাই একা ইয়েতেই কিছু হইব না। পরে বড় ভাই বলছে আব্বু আমি একটা জমি বিক্রি করবো আমার কিছু টাকা
দরকার, আপনাদের জমি
আমাদের যে জমি মানে বাড়ির জমি। পরে কিলে ক দরকার আছে সত্যি কথা কো না, পরে আমি সত্যি কথা বলে দিছি আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে বলতে প্রচুর চাপ দিয়েছে জুয়ারিরা যে ঋণের জন্য মানে বড় ভাই খুব কষ্টে আছে মানুষ রাস্তাঘাটে গেলে টাকা চা। পরে আমিও মানে কিছু বুঝতে পারি কারণ আমি তো এরকম ধরছি আমি জানি এরকম বুঝতে পারি। পরে কি করলো আমি আমি কিছু বলি নাই, বললে আমার আব্বু কি না কি কো। পরে বড় ভাই তো আব্বুর সাথে সাথে রাগারাগি করা শুরু করে, সাথে সাথে আব্বু কর তুই তুইও ছোটটা যা ওই ভালো ছিল তুইও এরকম গেছিস এলাকার মধ্যে এরকম মানে আব্বুর কাছে এলাকার মানুষ বিচার দে। তারপরে দেওয়ার পরে বড় ভাই ওই জমি আমাদের বাড়ির জমি মানে কিছুটা কিছুটা বলতে প্রায় ভালো জমি বিক্রি করে দে, বিক্রি করে দেওয়ার পরে ওই টাকা নিয়ে মানে সব কিছু পায় ঋণ যা আছে ঋণ দে, দেওয়ার পরে ভালো ঋণ দেওয়া দেওয়ার শেষ তারপরে আমি কই ভাই এখন ভালো হয়ে যাও। পরে আব্বু আম্মা অনেক বোঝা বড় বড় যে তোর তো আমার জমি বিচ্ছা, আমার খুব কষ্ট লাগলো যে আমার বাপের জমি বিচ্ছা জোয়ার টাকা দিয়ে ঋণ দেয় আমার খুব কষ্ট লাগলো তখন। তারপর আমি কি করব এই ঘটনা গেল। তারপর আরেকটা এরকম ঘটনা আছে আমার মানে বড় ভাইয়ের মানে বড় ভাই বলতে আমার এক বন্ধুর একটা ঘটনা আছে যে আমি যে ইয়াত বঙ্গবাজারে কাজ করতাম সেখানে আমার একটা ক্লোজ বন্ধু ছিল, ওই বন্ধুরা খুব জোয়ারি ছিল বড় জোয়ারি। তখন ওই বন্ধুরা কি করলো সেদিন একদিন ভালো সেমিফাইনাল খেলায় ফের সেই খেলাটা হলো 2014 সাল মানে সেই খেলার মধ্যে আমার এই বন্ধু কি করে আপনার অনেক অঙ্কের টাকা বাজে ধরে যা মানে ও শিওর টিম মনে করে মানে দলটা জিতবো শিওর মনে করে ওর টাকা ওর কাছে টাকা যা আছে এর থেকে ডবল টাকা ওই ধরে ওই মানে জানে কি শিওর টিম ওই খেলাটা জিতবো ফোরেন হিসাব করছে সব দিক হিসাব করে দেখে খেলাটা জিতবো মানে ওই ভাবে নাই খেলাটা জেনে টস খেলবো মানে টস বলতে আপনার এরকম ধরনের যে অনেক দল আছে কি মানে দল বিক্রি করে দেয় টাকা খায়া মানে দলের মাঝনটা মানে দলের মালিকরা টাকা খায়া দল বিক্রি করে দেয় খেলা হায়রা যায় নিজের থেকেই এরকম টোস খেলছে খেলাটা মানে ওই ভাবতে পারে না এরকম খেলবো শিওর টিমটা অনেক টাকা বাজে ধরে ধরার পরে আপনি মনে করেন সেদিন বাসায় গিয়ে খেলা দেখে দেখার পরে আমি মানে কই তোষ দেখ এত যা দল দিয়ে তো রেখছে দেখ জীবন আল্লাহ জানে কি করে কি করে। পরে তো ওই ওই সেদিন খেলাই মানে হারছে, হারার পর তো মানে মাথা নষ্ট এতটা দিব করতে ওর কাছে যাতে আছে ডবল পরিমাণে টাকা দশে শিউটি মনে করে এতটাই হারছে অন্ত ওর মাথা গরম কি করব কি করব মানে। পরে ও কি করলো মানে টাকা দিতে না পারবো ওদিকে এই জন্যে মানে কষ্টে যে মানুষের গালাগালি মানুষের মারধর খামু এসছে আমি মানে কি করুম। পরে মানে অকারণ গড়াই দিছে যে ও মানে বিষা মরে গেছে বাসার মধ্যে ওর রুমের মধ্যে ওর বাবা মায়ের রুম আছে 3 রুমের প্লাট ওর আমার এলাকায় থাকে আমার মান এলাকায় থাকে বলতে যে মানে দোকানে পাশাপাশি দোকান পাশাপাশি এলাকা বলতে ও দৈন্যা থাকে আমরা যত পারি ওই দৈন্যা। পরে তো বাসার মধ্যে ওই খেলা দেখে যখন হারছে তো কোনো টেনশনে কি করব তারপর না পারা ওই আগে থেকেই মানে বিষয় না ছিল যদি ওই হারে এরকম প্ল্যান ছিল মনে হয় ওর না হয়তো ওই এই টাকার জন্য মরে যাবো টাকা তো আজকে আছে কালকে নাই। আমার খুব কষ্ট লাগলো যে ওই টাকা মানুষের গালাগালের জন্য মারধরের জন্য মানে আমি যেটা মনে মনে ফিল করলাম যে ওই মোর বই কারণে যে আমি জানতাম যে ওর কাছে যার টাকা আছে এর চেয়ে ডবল পরিমাণে টাকা লাগাইছে ওই হারছে টাকা দিতে পারবো না এই জন্য ও বিষ খেয়া মারা মানে মরে গেছে আত্মহত্যা করছে। তারপরে
মারাই গেছে
হ্যাঁ মারা গেছে আত্মহত্যা করছে বিষ
খেয়া।
এই ঘটনাটা আমার খুব কষ্ট লাগলো হাই হাই এটা কোন ধরনের যে আমি মানে মানুষের কি মানে যারা শুনতেছে তাদের কি বলবো যে এরা যেন এরকম মানে না করে যে এত টাকা যার কাছে যতটুকু পরিমাণ আছে এতটুকু পরিমাণে ধরবো ধরলো আর না ধরা হচ্ছে ভালো। আমি যেটা মনে করি ওটা একটা নেশা অনেক খারাপ জিনিস আমি যেটা মনে করি এখন মানে ওই জিনিসটা মরার পরে আমার এত খারাপ লাগলো যে আমার একটা বন্ধু ভালো বন্ধু মারা গেছে আমার খুব কষ্ট লাগলো যে টাকার কারণে ও যতটুকু পরিমাণে ও আমি আবার মনে ভাবতেছি ওরও একটু ভুল আছে যে ভুলের কারণে এরকম মানে জিনিসটা করলো। আমার খুব কষ্ট লাগলো যে আমার বন্ধুরা চলে গেল ঠেকার কারণে। তারপরে আমার মানে আরো মানে আরেকটা ঘটনা আছে যে আমার বলতে যে একটা আরেকটা মানে আঙ্কেল মানে মার্কেটের ওই আঙ্কেলে মানে জোয়া ধরতে ধরতে একদিন মানে এত পরিমাণে জোয়া ধরছে, ধরতে ধরতে একজন আছে না যে জোয়া ধরতে ধরতে মানে কোটি কোটি টাকা মা লাখ লাখ টাকা জোয়া ধরতে ধরতে অনেক আছে বাড়ি করে গাড়ি করে কিন্তু অনেক আছে রাস্তার ফকির হয়ে যায়। এই জিনিসটা এত খারাপ, জোয়া জিনিসটা যার মাথায় ঢুকে একবার সে মানে একবারেই বলতে কেউ কোটিপতি কেউ একদম রাস্তার ফকির। এরকম একটা ঘটনা আমার একটা আঙ্কেল আছে আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটছে যে আঙ্কেল এরকম এক পর্যায়ে ঘটনা বাজি ধরতে ধরতে জোয়া খেলতে খেলতে উনি শুধু মানে আইফেল জোয়া না ইন্টারন্যাশনাল সব জোয়া ধরত মানে আমি যেটা জানতাম ধরতে ধরতে এমন পর্যায়ে আইফেলের মানে ধরতে ধরতে কি বলবো যে সেমিফাইনাল খেলা এত টাকা ধরছে দুইটা খেলাই খেলা হারছে। তারপরে উনি একটা বাড়ি ছিল মানে নিজের বাড়ি ফাইনাল খেলায় সে বাড়িটা শুদ্ধা আর ওই যে দোকানটা শুদ্ধা মানে আমি যেটা জানি আমার কাছে সব কইতো আমি মানে শুনতাম ওই বাড়িটা আর দোকানটা শুদ্ধা মানে জয় ধরে দিছে আইফেলে ফাইনাল খেলায়। সেদিন মানে এই খেলার মধ্যে হারছে, হারার পরে তখন আঙ্কেলে কি করবো যে মানে এক ধরনের মানুষ আছে না যে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে মানে নিশ্চয় একদম টাকা টাকার শোকে মানুষ পাগল হয়ে যায়। আমার মনে হয় আঙ্কেলে এত টাকা ছিল এত টাকা আইরা মানে টাকার শোকে পাগল হয়ে গেছে, পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে। পরে আমার তো মানে এইসব ঘটনা দেখে মানে আমার এত খারাপ লাগতেছে যে মানুষের জীবন কি, আমি কোন পর্যায়ে গেছিলাম যে কোন পর্যায়ে থেকে আমি কি এখনো আমি কি আমি মানে নিজেই বুঝতে পারতেছি না যে কি কি ঘটনাটা আমার চোখের সামনে ঘটলো। আমার এক ফ্রেন্ড মারা গেল এই আঙ্কেলে টাকার শোকে পাগলের রাস্তায় রাস্তায় ঘুরে, এটা অনেক কষ্টজনক কথা। তারপর আমি অনেক মানে একটা কথা বলতে চাই যারা যারা শুনতেছে এখন বর্তমান আইসল চলতেছে, আমি চাই কেউ টাকার প্রতি যেন কোনো লোভ না করে, এই জিনিসটা খুব খারাপ। আর টাকার প্রতি যে লোভ করে হ্যারি নেশা হয়, টাকার নেশা আর জোয়ার নেশা সব দুটোটা এক। এই নেশা একবার যার মধ্যে পড়বো হ্যাঁ নিঃস্ব হয়ে যাবো নয়তো একবার শেষ।
বাহ, মানে তোমার মতো এত সুন্দর করে শেষ কথাগুলো আমিও বলতে পারতাম না একদম অনেস্টলি বলি আমি। তুমি শেষ কথাগুলো আরেকবার বলতে পারবে যেগুলো বললে টাকার নেশা এবং জোয়ার নেশা সবাইকে যা বললে?
মানে টাকার নেশাটা কি আমি বলি কি যে টাকার নেশাটা আমি ছোট থেকে মানে বুঝতে পারি যে টাকার নেশা তো খারাপ, যে লোভ জিনিসটা যে পাঁচ টাকা থেকে দশ টাকা এরকম ধরতে ধরতে যে আমার লোভ জিনিসটা তো মারাত্মক খারাপ। আমি মনে করি যে মানুষ যেন টাকার প্রতি লোভ না করে, আর জোয়া জিনিসটা একবার যে ধরে ওই তো যেমন দেখে জিততেছে জিতে জিতে ফকের টাকা বর্তাছে ভাবিস আমি তো জিততেছি, কিন্তু জিতার মধ্যে যে কত ক্ষতি হইতেছে জীবনের লাচ্ছা যে নষ্ট হইতেছে এই জিনিসটা মানে আমি নিজে বুঝতে পারছি। আর মানুষ মানে যারা শুনতেছে ওদেরকে বলি যে আপনারা কখনো মানে যাও এখন করেন আমার কথা শুনে আমি যেন মানে বলি ওরা এইসব নেশা যেন ছেড়ে দেয়। আর আইপিএল এই খেলাটা অনেক খারাপ খেলা, খারাপ বলতে এই জুয়াটা অনেক খারাপ, খেলাটা ভালো খেলা দেখতে ভালো কিন্তু খেলাটার মানে উল্লেখ করে যে জুয়াটা ধরা হয় এটা খুব মানে নেশা, এটা একবার যে ঢুকে সে লাইফ শেষ। আমি মানে চাই যেন কেউ এই খেলাটা না খেলে আর কে মানে বাজি না ধরে
জুয়াটা না খেলে। আমরা মামুনের কথা ধরেই আসলে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান, একদম শেষ প্রান্তে চলে এসেছি। শুধুমাত্র কিছু কথা সংক্ষেপে তোমার কাছ থেকে জানবো যে এখনো তোমার পক্ষে কি কোনোভাবে পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব?
আর এখন আমি বর্তমানে এমন একটা পর্যায়ে আছি যে মানে আমি সবার থেকে দোয়া চাই, আমি মানে অনেক ইচ্ছা আমার পড়ালেখা করার। আমি এখন বর্তমানে মানে একটা কাজ করতেছি, আবার পড়ালেখা করতেছি একটা মানে উন্মুক্ত স্কুলে। আমি চাই আমাকে সবাই মানে সবাই আমাকে হেল্প করুক, হেল্প করলে আমি অবশ্যই আমার বাবা মাকে দিয়ে আমি কম আশা করি, কেননা আমি উন্মুক্ত স্কুলটা আমি নিজের কাজে নিজের টাকা দিয়ে আমি নিজে পড়ালেখা করি, সপ্তাহে একদিন ক্লাস করি শুক্রবারে সকালে ক্লাস করি। এখন আমি চাই সবাই আমার জন্য দোয়া করুক আমি যেন ভালোভাবে।
তুমি সবাইকে একটা প্রতিজ্ঞা সেটা করে যাবে যে তুমি জীবনে আর যাই হোক কোনোদিন জুয়া তুমি খেলবে না।
না আমি
লক্ষ লক্ষ মানুষ কিন্তু তোমাকে শুনছে এখন।
না আমি মানে আর 2014 পরে আমি ছেড়ে দিছি অবশ্যই, আমি যেন আর জীবনে কখনো মানে জোয়া না খেলি, সেই জন্য মানে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি না খেলি আর এটার মাঝে যেমন না জড়াই আর নেশা জিনিসটা যেমন না হই আমি সেটা চাই। আর সবার থেকে আমি মানে দোয়া চাই বিশেষ করে যে আমি যেন স্কুলে উন্মুক্ত স্কুলে পড়ালেখায় চালাই যেতে পারি আর যে কাজটা করতেছি সে কাজটা যেন চালা যেতে পারি। সেজন্য আমি সবার কাছে দোয়া চাই।
অনেক ধন্যবাদ মামুনের, একথা ধরে খুব বেশি কিছু বলবার বলবার কথা নেই, শুধুমাত্র একটা কথাই বলবো যে আপনার শিশু সন্তানটি কোথায় মিশছে, কোথায় যাচ্ছে। এখন ইন্টারনেট কমিউনিকেশনের যুগ, অনেকেই বাবা মারা মনে করেন যে আমরা বোধহয় চাইলেও এটা বুঝতে পারবো না ফেসবুক কি, ভাইবার কি, বা অনেকে বুঝেও খুব তদারকি ওইটা করেন না, কিন্তু তদারকি আবার এমন যেন প্রেশার না পড়ে যে আপনার বাচ্চাদের প্রতি তারা অনেক বেশি ফাস্ট ম্যাচিওর। তাদেরকে সুস্থ বিনোদনের জায়গায় দিন, খেলা এমন একটা জিনিস, খেলা কিন্তু মানুষকে ভালো লাগার একটা জায়গা দেয়, খেলা মানুষের দেহ মন সুস্থ রাখে। ওদেরকে নিয়ে খেলা দেখুন, ওদেরকে নিয়ে বোঝান এবং ওদেরকে সুস্থ বিনোদনের জায়গায় আনুন। পড়াশোনার খুব বেশি প্রেশার থাকে এমনিতেই, তার পাশাপাশি ওদেরকে নিছক বিনোদনে আপনি তার বন্ধু হয়ে উঠছেন। এবং ক্রিকেটের সাথে জড়িয়ে যে ফিক্সিং বা যা কিছু আছে সেগুলো থেকে, সেই রাহুর দশা থেকে, সেই অন্ধকার জগৎ থেকে আমাদের ক্রিকেট মুক্ত হোক, সেটা আমরা প্রাণপণ চাই। কারণ আমাদের ক্রিকেট আমাদের গৌরব, আমাদের ক্রিকেট আমাদের অহংকার, সেটা একেবারে সুন্দর জায়গায় থাকবে সেটা আমরা সবাই চাই। আজকের মতো বিদায় নিব, তবে আগামী রোববার ঠিক রাত 10:30 ইনশাআল্লাহ, কথা দিচ্ছি ঠিক রাত 10:30 আমরা হাজির হব আগামী রোববার আবারও অন্ধকারের গল্পে, অন্য কোন বিষয়ে, অন্য কোন অন্ধকার গলি থেকে উঠে আসা মানুষের গল্প, স্টুডিওতে বসে বেঁচে থাকলে ইনশাআল্লাহ একেবারে সামনাসামনি সরাসরি কথা হবে। আর যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদেরকে এসএমএস করেছেন, কমেন্ট করেছেন, সবার প্রতি বরাবরের মতো প্রচন্ড কৃতজ্ঞতা, আপনাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা। কারণ আপনাদের জন্যই অনুষ্ঠান, আপনাদের জন্যই আমরা কথা বলি, আপনাদের জন্য সাহস করতে পারি অনুষ্ঠানটিকে নিয়ে সামনে যাওয়ার। আর ঢাকা এফএম 90.4 এর সাথে যারা ছিলেন, নিঃসন্দেহে সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। যাবার বেলায় আরেকটি বার কুইজটা আমি আপনাদেরকে বলি, এই পরপর আমরা একটা হয়তো মিউজিক শুনবো বা কিছুটা সময় আপনি কুইজের অ্যান্সার করতে পারবেন। বাংলাদেশ ভারত প্রথম ম্যাচ হবে কত তারিখ? অপশনগুলো বলছি, এ 10ই জুন, বি 18ই জুন, সি 21শে জুন। বিজয়ী প্রথম তিনজনের জন্য অন্ধকারের গল্প টিমের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আর যেভাবে উত্তরটা আপনি দিবেন, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ওজি স্পেস দিয়ে এ অথবা বি অথবা সি, লিখে স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আজকের মতো বিদায় নিচ্ছি। অনুষ্ঠানটির জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই প্রোডিউসার সাদেক সামিকে, ধন্যবাদ জানাতে চাই, একদম অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানটির জন্য, যে মানুষগুলো অনেক বেশি কষ্ট করে কাজ করে, আমাদের টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপনকে, এবং আপনাদের প্রতি চিরকালীন সেই কৃতজ্ঞতা ভালোবাসা সবটুকুই থাকবে। আপনাদের ভালোবাসা দুহাত পেতে আছি আপনাদের ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণা পাবার জন্য। অনেক ভালো থাকুন, অনেক বেশি ভালো নিজেকে রাখুন, একটু খেয়াল রাখুন চারপাশে কি হচ্ছে, হাসি খুশি ভাবে বাঁচুন, মানুষের প্রতি একটু মমত্ব বোধ বাড়ুক, এবং নিজের পরিবারের সন্তানটির প্রতি অনেক বেশি খেয়াল রাখুন। ভালো থাকুন, অনেক বেশি ভালো থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের অন্ধকারের গল্প। আবারও একটি সপ্তাহের অপেক্ষা, ইনশাল্লাহ কথা হয়ে যাবে। খুব ভালো থাকুন, লাভ ইউ অল, টাটা। It's hard.